আসসালামু আলাইকুম। অদ্ভুতের 327তম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ চলে এলাম আপনাদের সামনে আরো একটি নতুন এপিসোড নিয়ে, এবং নিয়ে এলাম বেশ কয়েকটি ভয়ের ঘটনা। বলতে ভয়টা কিন্তু আপেক্ষিক, এক একজন এক একভাবে ভয় অনুভব করে। আমাকে অনেকেই লিখেছেন, ভাইয়া আরো ভয়ের ঘটনা চাই। এখন কার কাছে কোন জিনিসটা কতটা ভয় লাগছে এটা তো আমি মাপতে পারি না। অদ্ভুতরেতে আমার একটা চয়েস আছে, বা আমি নিজে যেভাবে চিন্তা করে অদ্ভুতরে তৈরি করেছি সেটা হচ্ছে ভূতের গল্প। এই যে ভূতের গল্প, আমার কাছে যেটা মনে হয়, আমি অনেকবার বলেছি যে আড্ডায় শুনে ছোটবেলায় যখন বসতাম আত্মীয় স্বজন বড়রা মুরব্বীরা যে ভূতের ঘটনাগুলো বলতেন শহরের বা গ্রামের, সেগুলো কিন্তু বেশ অন্যরকম লাগত। ছোটবেলায় ভয়ে শিউরে উঠতাম, মানে কেমন জানি লাগতো, একটা ভয় ভয় অনুভূতি হতো, মনে হতো চারিদিকে কিছু একটার উপস্থিতি আছে। তো সেই যে শিহরণ, সেই শিহরণ বা অনুভূতি কিন্তু আমার নিজের ভয়ের জগতে প্রবেশ করার একটা অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। মানে আমার কাছে ভালো লাগে, এবং সেখান থেকেই কিন্তু ভয়ের ঘটনা শেয়ার করি বা ভৌতিক জিনিসের প্রতি আগ্রহ অনুভব করি। আর ভয়টা ওই যে এক একজনের কাছে এক এক রকম, আমার কাছে এই জিনিসগুলোই ভয়ের মনে হয়। আবার অনেকের কাছে দেখা যাচ্ছে কাটা ছেঁড়া বা গোড় ব্যাপারটা ভয়ের মনে হয়, তো সেটা অবশ্যই ভয়ের, ভয় তো অবশ্যই হওয়ার কথা, কিন্তু সেটার ক্যাটাগরিটা ভিন্ন। সেই ক্যাটাগরিতে কিন্তু অদ্ভুতরে বিরাজ করে না, অদ্ভুতরে এই যে ভৌতিক ক্লাসিক যে ব্যাপারটা, মানে স্বাভাবিকভাবে যে আমরা ভূতের ভয় পাই, সেই জগতেই কিন্তু অদ্ভুতরে বিচরণ করে। তো যাই হোক, আমি চেষ্টা করি আপনাদের জন্য ভূতের ঘটনা নিয়ে আসার সবসময়, মানে আমার যে ক্রাইটেরিয়া সেটার মধ্যে, মানে আমার যেই ক্ষেত্র সেই ক্ষেত্রের মধ্যে নিয়ে আসার চেষ্টা করি। তো অনেকেই কিন্তু অনেক কমেন্ট করেন। একজন মানুষ কমেন্ট করেছেন, আমার কাছে বেশ লেগেছে ওনার কমেন্টটা। ওনার নাম হচ্ছে হাসান বাইজিদ। তিনি একটা কমেন্ট করেছেন, তিনি লিখেছেন যে এই যে অদৃশ্য জগতের সাথে হিংস্র পশু বা সাপদের কোন একটা সম্পর্ক আছে, এটা তিনি বুঝতে পারেন। এর কারণ তিনি দেখেছেন যে আমাদের দেশে যে কোনো এই গ্রামের ভয়ের কোনো ব্যাপার যখন ঘটে, সেখানে শিয়াল বা এই ধরনের পশু পাখির একটা আগমন ঘটে, বা এই ধরনের শিয়াল বা কিছুর একটা সম্পৃক্ততা পাওয়া যায়। তিনি নিজের একটা অভিজ্ঞতা বলেছেন, বেশ কিছুদিন আগে তাদের গ্রামের বাড়িতে তিনি ঘুমিয়েছিলেন, হঠাৎ গভীর রাতে তার ঘুম ভাঙে প্রচন্ড শিয়ালের ডাকে। মানে তার বাসার বাইরে প্রচন্ড শিয়াল ডাকছিল, মানে শিয়াল প্রচন্ড ভাবে ডাকছিল, অনেকগুলো শিয়াল, শিয়ালের পাল। এবং তিনি মানে ধর্মড় করে উঠে বসেন, এত জোরে শিয়াল ডাকছে। শিয়াল তো গ্রামে অবশ্যই ডাকে, তবে বাসার এত কাছে না, এবং শিয়াল সাধারণত কোনো বাড়ির আশেপাশে আসতে ভয় পায়, কারণ জানে যে এটা গৃহস্থ বাড়ি, এখানে মানুষজন আছে, তো এই শিয়ালের ব্যাপারটা থাকে, মুরগি চুরি করে চলে যায় অনেক সময়। তো যাই হোক, তো একেবারে কাছে এসে ডাকছিল, তো উনি ধর্মর করে উঠে বসে বেশ ভয় পান, বুক ধুকধুক করছে। ঘড়িতে দেখেন 3:45 বাজে, তো 3:45 বাজে দেখে তিনি আরো ভয় পান, কারণ এখন ফজর হয় নাই। আর ঠিক তখনই তিনি একটা কণ্ঠস্বরের মতো শুনতে পান, চাপা কণ্ঠস্বরের মতো নাকি গলায় কেউ কিছু বলছে আশেপাশে, মানে তার বাসার যেই বাউন্ডারিটা, মানে তার যে বাসার যে একেবারে ইমিডিয়েট রুমের বাইরে কেউ কিছু বলছে নাকি স্বরে, এবং কণ্ঠটা একসময় ভারী হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন না তিনি, এবং প্রচন্ড ভয় পেয়েছেন তিনি, বাইজিদ সাহেব, তিনি প্রচন্ড ভয় পেয়েছেন, এবং তিনি চিন্তা করছিলেন এটা কি। বেশ অনেকক্ষণ এই কণ্ঠটা তার বাসার আশেপাশে ঘোরাফেরা করছে, মানে তার যে রুম, রুমটার আশেপাশে ঘোরাফেরা করছে, এবং তিনি এই শিয়ালের দৌড়াদৌড়ি বা সাউন্ড গুলো পাচ্ছিলেন এবং এক ধরনের শব্দ করে শিয়াল নিজেরা নিজেরা, সে শব্দটাও পাচ্ছিলেন। প্রচন্ড ভয় পেয়েছিলেন বাইজি সাহেব। এরপর হঠাৎ আজান দিল, ফজরের আজান। তখন তো মানে মোটামুটি ভোর হয়ে গেছে। এই সময় দেখলেন আজানের পর আস্তে আস্তে এই শব্দ সব মিলিয়ে গেল এবং শিয়ালগুলোও চলে গেল। তো তিনি এটা শেয়ার করেছেন আমাদের সাথে, তার নিজের একেবারে নিজের অভিজ্ঞতা তিনি কমেন্টে শেয়ার করেছেন, আমি সেটা পড়ে ফেললাম। তো দেখেন এই ধরনের মানে ব্যাপারে মানুষ যে ভয় পায়, তিনি যে ভয় পেয়েছেন, এটা একটা কেমন জিনিস যে বাসার মধ্যে হঠাৎ গভীর রাতে ধর্মঘট উঠে বসলো এবং এরকম কিছু। এরকম কিন্তু অনেকেই অভিজ্ঞতা শেয়ার করেন। আমার কাছে একজন একটা ঘটনা বলেছিলেন যে তিনি ঘুমিয়েছিলেন রাতের বেলা, তিনি একলা থাকতেন তখন, তিনি ঢাকায় টিউশনি করাতেন এবং একলা থাকতেন। তো হঠাৎ একদিন রাতের বেলা তিনি উঠে তার কাছে মনে হচ্ছে যে তার সামনে যে চেয়ারটা ছিল পড়ার টেবিল, সেখানে কেউ বসে আছে। তিনি ঠিক ঠাউর করতে পারছিলেন না যে সামনে কে বসে আছে, বাট তিনি একদম বুঝতে পারছিলেন যে তার চেয়ারের মধ্যে কেউ বসে আছে। আর সেই রুমে কিন্তু তিনি একা থাকতেন, তার রুমের মধ্যে শুধু একটা চৌকি ছিল, একটা পড়ার টেবিল, একটা চেয়ার আর একটা আলনা। তো প্রচন্ড ভয় পেয়েছিলেন তিনি, তার কাছে স্পষ্ট মনে হচ্ছিল যে কেউ একজন আছে এবং ভয়ে তার সারা শরীর শক্ত হয়ে গেছিল এবং মনে হচ্ছিল যে তাকে দেখছে চেয়ারে বসে। এবং অনেকক্ষণ পর যখন নাকি আজানের সময় হয়ে আসছে, মানে তিনি তখন বুঝতে পারেননি যে এখন আজানের সময়, মনে হলো যে জিনিসটা আস্তে করে, মানে যেই ছিল যে এনার্জিটা ছিল তার ঘরে তার চেয়ারের উপরে, সেটা উঠে তার পেছনে যে বারান্দার দিকে চলে গেল এবং বের হয়ে গেছে বারান্দা দিয়ে, দরজা দিয়ে। তিনি তার দরজাটা ভেজানো ছিল, সেখান থেকে চলে গেছে মনে হলো তার কাছে। আর তার ওই যে চলে গেল তার সাথে সাথেই ফজরের আজান পড়েছিল। তো প্রচন্ড ভয় পেয়েছিলেন তিনি, যিনি এই ঘটনাটা শেয়ার করেছিলেন, একটা এক্সপিরিয়েন্স। তো এইটাই হচ্ছে ব্যাপার, যে বললেন যে ভয়ের ব্যাপারটা, এক একজনের কাছে ভয় এক একভাবে ধরা দেয়, মানুষের কাছে ভয়টা, মানে কেউ এই এই ব্যাপারটাতে ভয় পেয়েছেন। অনেকে কিন্তু এটা চিন্তাও করে ভয় পাবেন না যে আরে আমার রুমে এরকম মনে হবে, আমি উঠে বাতি জ্বালিয়ে দেবো ইত্যাদি ইত্যাদি, বাট যে ফেস করে সে কিন্তু ভয়টা পায়। তো এরকম আরেকজন কমেন্ট করেছেন আমাদের কাছে, ওনার নাম হচ্ছে মাহমুদুর রহমান, এবং তিনি একটা চারতলা বাড়ির একেবারে উপরে থাকেন, ছোট্ট একটা রুমে চিলে কোথায়। তো তার কাছে বেশ গা ছমছম করে প্রায়। তো তিনি অদ্ভুত শুনতে ভালোবাসেন, তিনি প্রায় ওই চিলেকোঠার জানালার সামনে বসে এই ঘটনা শোনেন, আবার অনেক সময় চিলেকোঠা থেকে বেরিয়ে ছাদে বসে শোনেন। তো তার কাছে বেশ অপার্থিব পরিবেশ মনে হয় চারিপাশে, গা শিরশির করতে থাকে, যেটা বললাম যে ভূতের ভয় এক একজন এক একভাবে পায়। তো যাই হোক, এরকম অসাধারণ সব শ্রোতারা আছে বলে অদ্ভুত এখনো বেঁচে আছে এবং আপনারা আমাদের অনুপ্রেরণা সব সময়। তো যাই হোক, আজকে আর কথা না বাড়িয়ে আমি অনুষ্ঠানে চলে যাব। অনুষ্ঠান শুরু করার আগেই অনেকগুলো কথা বলে ফেললাম, ছোট ছোট ঘটনার মতো বললাম। তো এখন চলে যাব মূল অনুষ্ঠানে, এবং যাবার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেল থেকে এখনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুত শুনতে পায়। আমি ফিরে আসবো কয়েক সেকেন্ডের মধ্যে ঘটনা নিয়ে, ততক্ষণ পর্যন্ত কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। চলে এলাম আপনাদের মাঝে অদ্ভুতের প্রথম ঘটনা নিয়ে। ঘটনাটি আমার কাছে শেয়ার করেছেন ফকরুল আবেদিন, পুরনো ঢাকার গ্যান্ড এরিয়া থেকে। ফকরুল তার পারিবারিক একটি ঘটনা আমার কাছে শেয়ার করেছেন, তার নিকট আত্মীয়ের, এবং তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন ঘটনাটা আমার মতো করে আপনাদের কাছে প্রেজেন্ট করি। ফকরুলের একটা অনুরোধ আছে যে সেখানে সে স্থান কাল পাত্র অনেক কিছুই পরিবর্তন করে দিয়েছে, সেটি সেভাবেই তিনি ব্যবহার করতে বলেছেন, সঙ্গত কারণে এটি করেছেন তিনি, এবং আমি চলে যাচ্ছি সেই ঘটনায়। ফকরুলের চাচা তখন ব্যবসা শুরু করেন, নতুন ব্যবসা শুরু করেন মানে ব্যবসায় যোগ দেন, ব্যবসাটা ছিল ফকরুলের দাদার। তিনি ওই সময় লুঙ্গি হোসিয়ারি এগুলো মানে তার আড়ত ছিল, তিনি এগুলো আনতেন বিক্রি করতেন, নিজের স্টোর মানে দোকানও ছিল, সেখানেও বিক্রি করতেন, আবার সাপ্লাইও করতেন ঢাকার বিভিন্ন জায়গায় এবং ঢাকার বাইরে, মানে বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় তিনি সাপ্লাই করতেন। তো তার ব্যবসার মূল অংশটা ছিল পুরান ঢাকায়, সেখানেই তার গোডাউন, এখানেই তার মালপত্র আসতো এবং থাকতো, সেখান থেকেই তিনি মোটামুটি সাপ্লাই করতেন বা নিজের দোকানে পাঠাতেন, যা করতেন, এবং একাধিক দোকান ছিল ওনার। তো ফকরুলের ছোট চাচা নাবিল তিনি মোটামুটি অলস জীবনযাপন করতেন, তিনি কাজ করতে চাইতেন না, পড়াশোনাও করতে চাইতেন না, ঘোরাফেরা করতেন। তো তার দাদা ডিসাইড করলেন যে তাকে এই ব্যবসায় ইনভলভ করে দিবেন। তো তিনি এনে ছেলেকে ঢুকাইলেন, ছেলে প্রথমে অনেক গাইগুই করলেও কয়েকদিন পরে তিনি ইউজড হয়ে গেলেন এখানে, এবং দেখা গেল যে ব্যবসা ভালোই বোঝা শুরু করছেন, আর ফকরুলের চাচাও বেশ মজা পেয়ে গেল ব্যবসাতে। তো তিনি মোটামুটি ভালোই চালাতেন নিজের দোকান, এবং তার বাবা তাকে মানে ই করে দিল, মেক শিওর করে দিল যে এই এই স্টোরের দায়িত্ব তোমার এবং সাপ্লাইয়ের এই দায়িত্বগুলো তোমার, গোডাউনের দায়িত্ব তোমার। আস্তে আস্তে মানে মোটামুটি নাবিল সাহেবকে মোটামুটি বেশ দায়িত্বমান করে ফেললেন তার বাবা। তো যাই হোক, এরকম চলছে ব্যবসা, মানে যে চলছে, নাবিল সাহেব বেশ ভালো করছেন বাবার কাজকর্ম। তো এর মধ্যে একটা সমস্যা দেখা দেয় যে তাদের যে গোডাউনটা, মানে যেখানে এসে তাদের মূল এই মালপত্রগুলো আসে আর কি, জমা হয়, সেই বিল্ডিংটা বেশ পুরনো হয়ে গেছিল, বেশ পুরনো হয়ে গেছিল, এবং এখানে একটা ক্র্যাক দেখা দেয় দেয়ালের মধ্যে, ছাদের যে ইসে। তো এইটা নিয়ে তারা কথাবার্তা বলে এটা রিপেয়ারের বেলায়, তো দেখা যাচ্ছে যে না, এটা মানে খুব একটা কাজ করছে না, রিপেয়ার করা যায়, রিপেয়ার করতে গেলে এই জিনিসটা পুরোপুরি এখানে খালি করে ব্যাকেন্ড করে এই ইটা ভেঙে নতুন করে করতে হবে। তো এরকম কথা হয়, এবং আরো কয়েকটা দোকান ছিল ওইখানে, তো তাদের মধ্যে আলোচনার পরে তারা ডিসিশন নেয় যে তারা জিনিসপত্র সরায় নিবে, সরায় নিয়ে এখানে তারা কাজ করবে বিল্ডিং ই করে। তো এই সময়টাও ছিল এমন একটা সময় যে তার খুব কাছাকাছি সময় কোরবানির ঈদ পড়ে গেছে, তো মানে বেশ একটা অন্যরকম সময় তাদের ব্যবসায় মালপত্র স্টক করার এবং সেখান থেকে সাপ্লাই হবে, বেশি মাল আসবে, এরকম একটা সময়। কিন্তু সেই সময় এটা মানে ই করার, তো তারা চেষ্টা করলো যে কয়েকদিন লেট করে করবে কিনা, বলে দেখলো না, জিনিসটা রিস্কি হয়ে যায়, যেহেতু ক্র্যাক দেখা দিচ্ছে এটা করতেই হবে, এটা ভেঙে ফেলতে হবে। তো ফকলের দাদা মানে নাবিলের বাবার অনেকগুলো প্রপার্টি ছিল, মানে তিনি ব্যবসা করতেন অনেক আগে থেকে এবং তার হাতে প্রায় টাকা আসতো, বেশ কাঁচা টাকা থাকতো। তো তিনি যেখানেই সুযোগ পেতেন, যে যেখানে জমি জমার কথা কেউ বলতো বা বাড়ি ঘরের কথা বিক্রির কথা বলতো, তিনি কথা বলে যদি পছন্দ হতো, সবকিছু কাগজপত্র ক্লিয়ার থাকতো, তিনি কিনে নিতেন। তো তিনি এরকম একটা বাড়ি কিনছিলেন, সেই বাড়িটা কোন একটা জায়গায়, এবং সেখান থেকে সহজেই মালপত্র পরিবহন করা যায়, এটা ঠিক পুরান ঢাকায় পড়ে নাই, একটু আশেপাশে কোথাও, যাই হোক, সেখানে তিনি একটা বাড়ি কিনছিলেন এবং একজন সনাতন ধর্মাবলম্বী ব্যক্তির কাছ থেকে কিনছিলেন বাড়িটা। বেশ বড় একটা বাড়ি, মোটামুটি অনেকটা বাগান বাড়ির মতোই। তো সেটাতে মোটামুটি খালি থাকতো, নিচতলায় তিনি কিছু ভাড়া দিছিলেন মানুষজন, আর ওপরতলায় তিনি রুমগুলো কয়েকটা লক করা ছিল, সেগুলো খুলতেন না, সেগুলো খুলতেন না। এর কারণ হচ্ছে, যার কাছ থেকে বাড়ি কিনছিলেন তিনি বলছিলেন যে আপনাদেরকে একটা অনুরোধ করব যে এই এই পাশের এই কর্নারে দুইটা রুম কখনো খুলবেন না। তো তিনি জিজ্ঞেস করছিলেন, নাবিলের বাবা তিনি জিজ্ঞেস করছিলেন, কেন খুলবো না এই দুটো রুম? বলে এখানে একটু ঝামেলা আছে, এই বাড়িতে ঝামেলা আছে, আপনি যদি এইভাবে কিনলে কিনেন, নিলে আমি বাড়ি বিক্রি করবো না, এইভাবে বলছিল তাকে। তো তিনি কিন্তু খুলে দেখছেন ওই দুইটা রুম ঠিকই আছে, দুইটা রুমের মধ্যে কোনো ই নাই, খালি দুইটা রুম। তো তারপরও তিনি বারবার জিজ্ঞেস করছিলেন যে ওই ভদ্রলোককে যিনি বাড়ি বিক্রি করে, বলে যে তিনি বলছেন, আপনি যদি এটা মানে এইভাবে এই শর্তে কিনেন যে এই দুটো রুম আপনি খুলবেন না, তাহলে আপনি এটা কিনতে পারেন, আনলে না। আবার তাকে একটা শর্তও দিছিল যে নেক্সট 20 বছরের আগে বাড়ি ভাঙতে না, মানে উনি তৈরি করতে পারবেন না, কিছু ভেঙে চুরে করতে পারবেন না, এই দুইটা শর্তে যদি তিনি রাজি থাকেন তাহলে তিনি বিক্রি করবেন। নাবিলের বাবা খুব অবাক হয়ে তারপরে কিনছিলেন, তো তিনি চিন্তা করছিলেন এরকম আমি কতগুলো বাড়ি করে কিনছি, এগুলো এখন আমি ভাড়া দিয়ে রাখবো, আমার অসুবিধা কি। তো নিচতলায় ভাড়া দিছিলেন তিনি, খুব আশ্চর্যজনকভাবে তার ভাড়াটিয়ারও বেশি দিন টিকত না, ওখানে চলে যেত এবং ছোট ছোট রুমে, মানে কেউই পুরো বাড়ি তো থাকতই না, এটা বড় বাড়ি, বাংলো বাড়ির মতো, তো ওইখানে রুমগুলো তিনি ভাড়া দিছিলেন, তো ওই রুমে বেশি থাকতো না মানুষ, চলে যেত। তো যাই হোক, সেই বাড়ি মোটামুটি খালি পড়ে আছে, এবং ওখানে ওই যে ওই দুইটা রুম, তার পাশে আরো দুই তিনটা রুম সবই খালি, ওখানে কেউ থাকে না। তো নাবিলের বাবা তিনি চিন্তা করলেন যে এখন এইগুলার কাজে লাগাবো, ওই ঘরগুলারে, কারণ আমার ওখানে তো গোডাউনে মালপত্র আছে এবং মাল উঠাইতে হবে, এটা আসলে কোনো উপায় নেই ছাড়া, আর এখন সামনে ঈদ আসতেছে, জিনিসপত্র উঠাইতে হবে। তো তিনি নাবিলকে নিয়ে গেলেন, মানে ফকুলের দাদা তা চাচাকে নিয়ে গেলেন, গিয়ে সেই বাড়িতে বললেন যে এখানে তো আসছিলি। তো নাবিল মনে পড়ছে তার বাবা যখন এটা কিনছিল সে আসছিল, বাপের সাথে ঘুরতে আসছিল, দেখছে মানে তাদের পরিবারের সবাই এসে দেখছে, অনেকগুলো বাড়ি দেখছে। তো নাবিলের কাছে বেশ ভালোই লাগছিল, কারণ ওই বাড়িটা এমন একটা জায়গায়, এটা একটু খোলামেলা জায়গা, হ্যাঁ, রাস্তাটা যে আছে বাসার সামনে সেখান থেকে সোজা গেলে অনেকগুলো গাছ, তারপরে একটা বিশাল পুকুর, বাসার ভেতরে যে কম্পাউন্ড সেটার মধ্যে পেছন দিক অনেক গাছ আছে বাসার, এবং একদম মানে পুরনো একটা বাড়ি, অন্যরকম, নাবিল ওই বাড়ির ছাদে উঠছিল, তার কাছে অন্যরকম লাগছে, এবং বাসার পেছন দিকে বেশ খানিকটা ফাঁকা জায়গা, ওই জায়গায় একটা জায়গায় দেখে মনে হয় যে এক সময় এখানে একটা চাতালের মতো ছিল, হয়তো এখানে পূজা অর্চনা হতো, কিন্তু এখন ওখানে কিছুই নাই, মানে ফাঁকা জায়গাটা কেমন যেন একটু অন্যরকম, তো নাবিলের কাছে তখনই অন্যরকম লাগছিল। আর এখন এতদিন পরে এসে, মানে মাঝখান তো বেশ একটা সময় গেছে, সে এই বাসার ধারে কাছেও আসেনি, তো আসার পর এইবার তার কাছে বাসাটাকে একদম মানে ভৌতিক মনে হইতেছে, কারণ হচ্ছে যে এই বাসাটার নিচে তখন যখন প্রথম আসছিল তার বাবার সাথে, তখন কিন্তু এখানে নিচে এই বাসায় ভাড়াটিয়া ছিল রুমগুলোতে, এবং তারা হাঁটা চলা করতো, এরকম মানে মনে হচ্ছিল যে একটু মানুষজন আছে। এখন দেখতেছে যে এই পাশে পুরাই তালা মারা, ওখানে মানুষজন নাই, আর ডান পাশে দুইটা রুমের মধ্যে মানুষ আছে। তো তারা কথা বলতেছে, তো তারা বের হয়ে এসে আদাব দিল নাবিলের আব্বাকে এবং কথা বললো তারা। তো উনি কথা বলতেছে, নাবিল এদিক দিয়ে ঘুরতেছে দেখতেছে, তো বাসাটার পেছন দিকে চলে গেল আস্তে আস্তে হাঁটতে হাঁটতে। তার বাবা যখন কথা বলছে, নাবিল হেঁটে হেঁটে পেছন দিকে গেল, কিউরিয়াসিটির থেকে যে তাদের নিজেদের বাড়ি কখনো এরকম চেক করে না, আসে না। তো হাঁটতে হাঁটতে পেছন দিকে যেয়ে দেখতেছে যে ওই জায়গাটা একদম নীরব, কারণ এই পাশে রুমগুলো তালা মারা, তো দোতলা রুমও তালা মারা, এবং ওই দোতলার যে ফিক্সড তালা মারা রুমগুলো কিন্তু এই সোজা এই বাসায়। তো নাবিল হাঁটতে হাঁটতে বাসার পেছনে চলে আসছে, পেছনে এসে দেখতেছে বড় বড় দুইটা নারকেল গাছ, বেশ বড়, এবং তার নিচে একটা চাপকল আছে। তো চাপকলটা দেখে বোঝা যাচ্ছে বেশ পুরানো চাপকল, এটা মানে ইউজ হয় না, ব্যবহার হয় না, একদম মনে হচ্ছে যে কেমন মানে জং টং পড়া টাইপের আর কি পড়ে আছে, আর নিচে পানি টানি নাই, শুকনা একদম। তো বুঝলো যে এটা কেউ ব্যবহার করে নাই এই চাপকলটা। সে দেখলো কেমন জানি একটা পরিবেশ তার মনের মধ্যে, জানি কেমন লাগলো। পেছন দিকে দেখলো ডানে একদম একটা গলির মতো চলে গেছে, পিছনে যে দেয়ালটা এটা পুরনো ইটের দেয়াল, আর মানে ওই দেয়ালটার মধ্যে কোনো প্লাস্টার প্লাস্টার কিছু নাই, মানে পুরনো ইট বোঝা যাচ্ছে ইটের সাইজ দেখে, এবং শেওলা খেয়ে গেছে আর এই পাশে। আর ওই যে মানে কোনো মতে আছে আর কি, এটা ঠিকই আছে, একটা ইলেকট্রিকের মিটার এরকম ঝুলতেছে পাশ থেকে। তো নাবিল গেছে কেমন যেন একটু অন্যরকম লাগলো জায়গাটা, মানে দেখি কেমন যেন একটা মানে গাছমছম ভাব চলে আসে। আর সেই যে কলটার এই পাশেই একটা এরকম যেটা বললাম যে চাতালের মতো উপরে, চাতাল বলতে কি উপরে একটা পাকা ছাদের মতো খোলা জায়গা, ওই দেখে বোঝা যায় ওখানে হয়তো কোনো সময় পূজা অর্চনা হয়েছে, এখন কিছু নাই, জায়গাটা ফাঁকা পুরো। তো নাবিল দেখলো কেমন যেন একটা গাছমছম করা পরিবেশ, এই সময় তার বাবা ডাক দিল, তো সে আবার হেঁটে চলে আসলো সামনে। আসার পর নিচের লোকদের সাথে পরিচয় করা দিল, আর তারা ওখানে ভাড়া থাকে। তো বলল যে আমি তো এখানে ওদের সাথে কথা বলছি অলরেডি, যে আমি এখানে জিনিসপত্র নিয়ে আসতেছি, আমার গোডাউন বানাবো, তো নিচের রুমগুলো চিন্তা করতেছিলাম, কিন্তু ওইটার পিছনে আমি সিকিউরিটি পাইতেছি না, ওই জানলা গ্রিল এগুলো মনে শক্ত না, আর এই সামনের দরজাও পুরাই হয়ে গেছে, তো আপনারা তো সবসময় মানে এখানে পাহারা দেওয়ার মতো থাকবেন না। তো ওনারাও বললো যে না আসলে আমাদের তো কাজ আছে, এদিক ওদিক থাকে সবসময়, তো এটা সম্ভব না, যদি আপনি কাউরে পাহারায় রাখতে পারেন তাহলে এক কথা, পাহারায় রাখাটা আসলে কেমন, এখানে কেমনে থাকবে আপনার লোক সারাক্ষণ, এখানে তো মানে আসলে পুরো নির্জন নীরব, আপনার লোক সারাক্ষণ থাকতেও পারবে না এখানে, এমনি জিনিসপত্র রাখতে চান রাখতে পারেন। তো তখন নাবিলের বাবা বললো যে এক কাজ করি, আমি দুইতলা রুমে রাখি ওখানে এই পাশের রুমগুলো। তো দেখা হলো যে ওই লোকগুলা নিজেদের দিকে মুখ চাওয়াচাই করতেছে, তারা কিছু বলতেছে না চুপচাপ। এখন যেহেতু নাবিলের বাবা বাসার মালিক, তাকে তো তাদের কিছু বলার নাই। নাবিল খানিকটা রিড করলো লোকগুলার ফেস, তার কাছে মনে হলো এখানে কিন্তু আছে, লোকগুলা কিছু বলতে চায় তো বলে না। তো নাবিল আর কিছু বললো না। তো নাবিলের বাবা মোটামুটি সে তার বাবাকে চিনে, তার বাবা যদি কিছু ডিসাইড করে তো সে সেটা করবেই। তো তিনি তাদের কাছ থেকে বিদায় নিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, আমি পরে পাঠিয়ে দিব আমার ছেলেকে দিয়ে লোক দিয়ে। তো নাবিলও তাদের সাথে পরিচয় হয়ে চলে আসলো। যত সময় নাবিলের বাবা করিতকর্মা মানুষ, তিনি লোকজন ঠিক করে নাবিলে দিয়ে বললেন যে ওইটার গোডাউনটারই করো, আর বলে দিলেন যে যদি আমাদের মালপত্র বেশি আসে, আর ওই যে তাদের যে এই জায়গাটা এখান থেকে কাছাকাছি আবার একটা ডিস্ট্রিক্ট পাশেই, তো বললো যে ওইখানে যদি পাঠানোর জন্য যা আছে সব ওইখানে রাখবা, মানে এখান থেকে সাপ্লাই হবে সেটা, তাহলে আর ওইদিকে কোনো চিন্তাই নাই, এদিক থেকে সাপ্লাই হয়ে যাবে সরাসরি। আর যদি প্রয়োজন হয়, যদি এমন হয় যে ওই পাশের ডিস্ট্রিক্টে জিনিসপত্র লাগতেছে, সেই ক্ষেত্রে ওই যে দুইটা রুম বলছে যে লাগায় রাখতে, ওই দুইটা আমি খুলে দিব, ওইটা লাগায় রাখার কোনো প্রয়োজন নেই, এগুলা উনি আমার কাছে বিক্রি করে দিয়েছেন, ওনার সাথে সব কিছু আমার ডিল, মানে এটার সাথে আমার ওই দুইটা রুম আটকায় রাখার কোনো মানে আমি দেখি না। নাবিল তার বাবাই বলল যে আপনি না বলছেন খুলবেন না, কি বলে সমস্যা, বলে যে না ওইগুলো কথা কি, এখন তো আমার বাড়ি, আমি তো লিখে নিছি সবকিছু তো আমার, এগুলো কতদিন হয়েছে হিসাব আছে, বাড়ি কিনছি তো কতদিন হয়ে গেছে। তো নাবিল আর কিছু বলে না। তো তার বাবা মোটামুটি ওইভাবে করে সব মালপত্র এনে লোড শুরু করে, নাবিল সাথে থাকে তত্ত্বাবধানে, এসে মানে তার লোকজন নিয়ে এসে আস্তে ধীরে ওখানে মাল উঠাইতে থাকে। তো ওই নিচে দুইজন লোক দেখা যাচ্ছে চুপচাপ কিছু বলে না, তারা চুপ করে থাকে তাদের মতো। নাবিল মোটামুটি তাদের এই এটার একটা ওয়্যারহাউসের মতো বানায় ফেলে, এবং তখন পর্যন্ত ওই পাশে রুমটা খুলে নাই, তো মানে এই পাশে দুটো রুম খুলে নাই। আর সে তার লোকদেরকে বলে যে প্রতিদিন আসবা, এখান থেকে মালপত্র যা সাপ্লাই হবে হবে, তোমরা এগুলো চেক করবা, গুনবা, যা যা করার সব করবা, পরে সন্ধ্যার সময় ফাইনাল এখানে গুনতি করে লক করে দিবা রুম, মানে তালা তোলা মেরে চলে আসবা সুন্দর করে, আর ওই যে নিচের ওই লোকদেরকে বলতে দাদা আপনারা একটু দেখেন, এই বলে রাখলো। এরকম করতে করতে ঈদের কাছাকাছি সময় চলে আসছে, মানে মানে একদম ঈদ কাছে আসছে, তো এই সময় তাদের বড় বড় এরকমই আসলো, সাপ্লাই আসলো ডেলিভারি। তো তখন এগুলো আসছিল পার্শ্ববর্তী ডিস্ট্রিক্টের জন্য, মানে ওখানে যেতে হবে, যেটা নাবিলের বাবা বলছিল। তো ওইখানে এইখান থেকে সাপ্লাই করা খুবই সোজা, কাছাকাছি নদীর ইয়ে আছে, ওখান থেকে চলে যায় একদম কাছাকাছি। তো নাবিলের বাবা যেটা বলছিল, ওই রুম দুইটাকে খুলে ফেলা হয়। তো খোলার দিন ওই নাবিল নিজেই খুলে দিছে, চাবি দিয়ে দরজা খুলে দিছে, এবং খোলার পর নাবিলের কাছে একটু অস্বস্তি লাগছে, মানে সে তো আসলে ইয়াং মানুষ এবং সে তো শুনছে তার বাবার কাছে যে বাড়ি বিক্রি করছে, সে বলছে এই রুম দুইটা খোলা যাবে না। তো সে কিন্তু সে ছাড়া আসলে তো কেউ নাই খোলার মতো, তার বাবা আসে নাই, তো সে খুলে রুম দুইটা, তালাগুলা খুলে, এবং চাবিগুলা বেশ পুরনো, এবং সে বুঝতেছে যে এই তালাও পুরনো, ওই যে আগের আমলে যেরকম তালা বানানো থাকতো এরকম ঘুরানো, উপরে একটা এরকম ইয়ে আটকানো, সেই ধরনের চাবি। তো তালা খুলে খটাং করে খুলে, তালা খোলার পর দরজা খুলে, নাবিলের কাছে বেশ একটু অস্বস্তি লাগছে। দরজা খোলার পর দেখে যে একদম মানে ধুলো ধূসরিত ঘরের মেঝে, ঘরের মধ্যে তেমন কিছু নাই, তবে ঘরের একটা কোণে বেশ মানে এরকম খাঁচ কাটা একটা জায়গা, বেশ গভীর ডিপ, ওই জায়গায় কিছু রাখা ছিল, হতে পারে কোনো মূর্তি বা কিছু রাখা ছিল একসময়, এখন কিছু নাই। আর দেয়ালের মধ্যে এরকম কিছু ডিপ কাটা, সেটার মধ্যে কিছু সে প্রদীপ টদীপ রাখা দেখল, মাটির প্রদীপ সলতে দিয়ে রাখা, তারপর পিতলের প্রদীপদানি, এগুলো কয়েকটা রাখা আছে। তো তাকায় দেখলো কেমন যেন একটু গা ছমছম করা পরিবেশ, ঘরগুলা খালি করলো এবং তাদের লোকজন পরিষ্কার শুরু করলো, পরিষ্কার করে তারপরে তাদের মালপত্র এনে এখন উঠানো শুরু করলো, মানে জমা ফেললো ঘরের ভিতরে, দুইটা ঘরেই মালপত্র রাখা হলো, আবার তালা মেরে দেওয়া হলো এবং ওই তালাটাই মারা হলো। তো যথারীতি নাবিল তার লোকদেরকে বলল যে এখানে মালপত্র যা সেইখান থেকে এইভাবে সাপ্লাই হবে, নৌকায় করে চলে যাবো, এখানে এসে আবার তালা মেরে দিবা, এই মাল কাউন্ট রাখবা, সবকিছু সে বুঝা টুজাই দিল তাদেরকে। তো এইভাবে তাদের চলতেছে, এর মাঝে কিন্তু কিছু হয় নাই, মানে পুরা সুন্দর একটা অপারেশন তাদের চলতেছে জিনিসপত্র ব্যবসার। তো চাঁদ রাত্রে তাদের এখানে প্ল্যান হলো যে তারা নাবিল এবং তার বন্ধুরা বেশ পার্টি করত, তাদের সে পার্টি করারই চাঁদ রাতে খুব আনন্দ ফুর্তি করত তারা। তো এই ফুর্তিগুলো তারা করত সাধারণত নাবিলদের ওয়্যারহাউসের ওইখানে তারা বেশ মজা করত। তো এইবার তো ওয়্যারহাউসের ওই বিল্ডিং ভাঙা, ওখানে কাজ করতেছে, ওইটা তো আন্ডার কনস্ট্রাকশন, ওইখানে হবে না। নাবিলের বন্ধুরা তাদেরকে ধরলো, এই সেই কি অবস্থা কি হ্যান ত্যান এগুলো, মানে একদম জেগে ধরছে যে আজকে পার্টি হবে। তো নাবিল এবং নাবিলের দুই বন্ধু বিশেষ করে তারা খুব ক্লোজ আর কি, তো ওই দুইজন সে অ্যাভয়েডই করতে পারতেছে না, বাকিদের সাথে সে এলাকায় ঘোরাঘুরি করে টাইম কাটাই দিছে, কিন্তু ওই দুইজন সে অ্যাভয়েডই করতে পারতেছে না। তো সে তাদেরকে নিয়ে বলল আচ্ছা চল তাহলে আমার যে আরেক ওয়্যার হাউস আছে ওইখানে যে আমরা আড্ডা দিই রাত্রেবেলা, সারারাত ওখানে থাকবো, মানে সন্ধ্যার পর থেকে সারারাত থাকবো, ভোরবেলা চলে আসবো আমরা। তো তারা ওরকম প্ল্যান করে, তাদের মোটরসাইকেল ছিল সে সময় H100S, সেগুলো নিয়ে চলে গেল ওইখানে। তো গেছে যখন তারা তিন বন্ধু এখানে আসছে রাতের বেলা, তো রাতে যখন আসছে এসে মোটরসাইকেল পার্ক করছে গেট দিয়ে ঢুকে, গেট তাদের গেটে তখন কোনো লোক নাই, কোনো সিকিউরিটি নাই, কিচ্ছু নাই, শেকল দিয়ে এরকম পেঁচানো। তো সেটা খুলে মোটরসাইকেল নিয়ে নাবিল ঢুকছে, নাবিলের সাথে তার দুই বন্ধু ঢুকছে। রাত তখন বাজে প্রায় 9:30। তো এই 9:30 সময় ওই জায়গাটা এবার একবার নীরব নিথর হয়ে গেছে, কারণ আশেপাশে তো কোনো বাড়িঘর নাই, পুরা মানে এই রাস্তাটাই পুরো নির্জন। এর মধ্যে তাদের এই মোটরসাইকেলের যে শব্দ সেটাই বিকট মনে হইতেছিল, এই দরজা খুলছে ক্যাঁচ কোচ শব্দ হয়েছে, শিকলের কোলার শব্দ হয়েছে, তালা মারছিল শিকলে। তো ভেতরে ঢোকার পরে তারা যে যখন মানে মোটরসাইকেলটা অফ করছে, তখন কিন্তু চারিদিক থেকে নিস্তব্ধতা তাদের পেয়ে বসছে, শুধু ঝিঝি পোকার শব্দ ঝি ঝি ঝিঝি করতেছে, চাঁদের আলোতে বিল্ডিংটাকে একটা দত্তুর মতো লাগতেছে এরকম, আর বেশ স্পুকি। তো নাবিল চিন্তা করলো আর এখানে কাকা বাবুরা কই, মানে নিচে যারা ভাড়া থাকেন, তখন বুঝলো যে না ওনারা তো এখানে স্কুল টিচার, এই জায়গায় ওনারা ভাড়া থাকতেন, তো সুতরাং যেহেতু ছুটি এখন তো মানে ঈদের ছুটি তারা নাই, থাকবে না স্বাভাবিক, খালি খাকা করতেছে পুরা। তো নাবিল বললেন যে হ্যাঁ চল উপরে যাই। আস্তে ধীরে তারা হাঁটা শুরু করলেন, এবং তাদের কাছে কিন্তু লাইট নাই কোনো, মানে ফ্ল্যাশ লাইট বা কিচ্ছু নাই, ওই লাইটার আছে পকেটে, ওইটাই একটা অন্ধকারে চলার ভরসা। তো হাঁটতে হাঁটতে সিঁড়ি আসলেন, সিঁড়ির মধ্যে আলো আধারি, মানে ওই যে উপরে তো খোলা, ওখান থেকে চাঁদের আলো এসে ঢুকতেছে, এই আলো আধারিতেই হেঁটে হেঁটে দুজন উঠতেছে, এবং উঠতে হবে তাদের দোতলায়। এই প্রথম যে ল্যান্ডিং এ আসছে দোতলায় উঠতে যেয়ে তাদের কাছে কিন্তু ভয় ভয় লাগতেছে, নাবিল দুই ফ্রেন্ডের কাছেই। তার ফ্রেন্ড বলতেছে যে কিরে বেটা তো ভূতের বাড়িতে নিয়ে আসলি, কথাটাও মনে হলো যে ওই সিঁড়ির মধ্যে একো হলো কথাটা, তো মানে গায়ে কাটা ধরে যায় এরকম একটা অবস্থা। যাই হোক, হাঁটতে হাঁটতে নাবিল উঠলো, উঠলে বলে আরে বেটা এখানে তো দিনের বেলা মানুষ থাকে, ওরা মালপত্র টানাটানি করে, কি কস পুরানো বাড়ি এর জন্য এরকম। তো হাঁটতে হাঁটতে তারা ওই ব্যালকনি ধরে হেঁটে গেল সেই রুমগুলোর কাছে। নাবিল তার যে কর্মচারী ছিল দিনে তাদেরকে বলছিল যে নাস্তা রাস্তা জিনিসপত্র এনে রাখতে, এখানে সে হয়তো এখানে ঘুরতে আসতে পারে। তো যাই হোক তার কর্মচারী এটা রাখছে, নাবিল যে ওই দরজা খুললো, টস করে দরজা খুললো, এবং এই যে দরজাটা খুলছে এটা কিন্তু সেই যে নিষিদ্ধ রুম, মানে যেখানে খোলা নিষেধ ছিল সেই রুমে, এবং ওইখানেই কিন্তু একটু খালি, বাকি রুমগুলো একদম প্যাক জিনিসপত্র দিয়ে, ওই রুম দুইটাই একটু খালি আছে। তার মধ্যে একটা রুম মোটামুটি ভালো খালি, একটু বেশি খালি, ওইটাই খুলছে। ওখানে চেয়ার টেবিল সেট করছে তারা এবং ওখানে পার্টি বিছাইছে, ওখানে বসতে পারে ফ্লোরে, এরকম অবস্থা। তো যাই হোক ঢুকলো, ঢুকে বাতি জ্বালায় দিল, ওখানে দেখে যে হ্যাঁ বাতি জ্বলে উঠছে। তখনকার তো ওই লাল ফিলামেন্ট বাতি জ্বলতো আর টিউবলাইট, তো এখানে টিউবলাইট ছিল না, ফিলামেন্ট বাতি। তো ফিলামেন্ট বাতির আলোতে বসলো, তখনও ঝিঝি পোকা ডাকতেছে ঝি 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 ঝি। তো নাবিলের বন্ধুরা বলছে বেটা তুই নিয়ে আসছিস ভূতের বাড়িতে পার্টি করতে, পুরা ভূতের বাড়ি একটা। নাবিল বলছে আরে না এটা ভূতের বাড়ি কই, এতে গোডাউন সারাদিন বিজি থাকে, দশটা মালপত্র এসে তোদের দেখা মনে হয় যে পাশের রুমগুলোতে মাল আছে ভর্তি। তো যাই হোক তারা মোটামুটি বসে এখানে গল্প গুজব করলো কিছুক্ষণ পর। তো তার বন্ধু একজন বললো যে দোস্ত আমি একটু বাথরুমে যাবো। বাথরুমে কিন্তু যেতে হলে মামা উপরে নাই, বাথরুম কিন্তু নিচে পিছনে, এই যে বাড়ির পিছন দিকে যে এইদিকে বাথরুম, তো ওইখানে গোসলের জায়গা, ওইখানেই বাথরুম, তো ওখানে যাই ইউজ করতে। তো তার বন্ধু বলতেছে যে আমি একা একা যাবো এনে অন্ধকারে। তো বলে যে না না চল চল। তো নাবিলি নিয়ে গেল ওদেরকে, দুজনকে নিয়ে গেল। তো হেঁটে যখন নিচে নামছে ওইরকম ঝিঝি পোকা ডাকতেছে। তো নাবিল আবার উপর থেকে আসার সময় এবার সে ওই তাদের ওই ড্রয়ারের ভিতরে ই রাখা ছিল, ফ্ল্যাশ লাইট রাখা ছিল, ফ্ল্যাশ লাইট নিয়ে নিছে। তো ফ্ল্যাশ লাইটটা জ্বালায় হেঁটে হেঁটে নিয়ে বন্ধুদের নিয়ে গেল। তো দেখলো যে পিছনে যেখানে সেনকে রাত আসছিল সে ওই যে চাপকল আছে, চাতাল আছে, তার ওই সাইড দিয়ে কর্নারে বাথরুম সে দেখছিল ওইদিনই, মানে একটা এরকম বাথরুম উপরে টিনের চাল করা ছোট একটা বাথরুম, ওইটাতেই ইউজ করে এখানে যারা ভাড়া থাকে তারা। ওখানে নিয়ে গেল তার বন্ধুরা একে একে বাথরুম ইউজ করলো, সেও করলো, এবং ওইখানে দেখা গেছে যে তার একটা টিনের ট্যাঙ্কি তারা সেট করছে পানির জন্য, সেখান থেকে পানি তারা সাপ্লাই হয়, মোটামুটি সাপ্লাইয়ের পানিটা নিয়ে আসে আর কি। ওখানে চাপকলটা যে ব্যবহার হয় না সেটা বুঝছে, চাপকলটা ব্যবহার হয় না, ওই তারা ওখানে মোটর পাম্প দিয়ে ওই টিনের ট্যাঙ্কিতে বা স্টিলের ট্যাঙ্কি সেই সময় যেগুলো ছিল আর কি সেটা পানি উঠে রাখত। তো মোটামুটি তারা সবাই ওখানে বাথরুম ব্যবহার করে চলে আসে। উপরে এসে তাদের গল্প গুজব শুরু হয়ে যায়, তারা বেশ গল্প গুজব করতেছে, আড্ডা দিতেছে। তার বন্ধু বলতেছে যে আমি তো ওয়াকম্যান নিয়ে আসছি সাথে, যদি তোর এখানে একটা অ্যাম্পলিফায়ার থাকতো তো গান বাজান দিত। তো বলে হ্যাঁ মজা হইতো এই সিহান্ত। তো যাক তারা ভালো সময় কাটাইতেছে তিনজনে, মানে গল্প গুজব করতেছে, খাওয়া দাওয়া হচ্ছে, টুপিটাকে যা যা খাবার দাবার এনে রাখছে এগুলো খাচ্ছে। তো খেতে খেতে তাদের এরকম রাত হয়েছে, গভীর রাত, আরো গভীর রাত। তারপর নাবিল দাদাকে বললো যে দোস্ত আমি তো সারাদিন একটু মানে অনেক কাজ করছি, আমি একটু রিল্যাক্স করি, একটু শুয়ে থাকি। হ্যাঁ না না তুই রিল্যাক্স করি, আমরা এখন কার্ড খেলব, মানে তারা কার্ড খেলবে। বল না দোস্ত আমার মাথাটা জানি কেমন করতেছে, আমি একটু শুয়ে থাকি। তো ওই বলে নাবিল বলতেছে প্লিজ দোস্ত আমার টাইম দিয়ে আধা ঘন্টা বা এক ঘন্টা আমি শুয়ে থাকি একটু। তো তখন দুই বন্ধু বললো আচ্ছা ঠিক আছে। তখন নাবিল আসতে করে যে ওই যে পাটি পাতা ছিল পাটির উপর শুয়ে পড়লো, শুয়ে সে একদম মাথার নিচে হাত দিয়ে চুপচাপ শুয়ে শুয়ে, একসময় সে কখন ঘুমায় গেছে তার খেয়াল নেই। তো অনেকক্ষণ পর নাবিলের ঘুম ভাঙছে, এবং ঘুম ভাঙছে খুব আশ্চর্যজনক ভাবে। তার মনে হচ্ছে যে তার মাথার মধ্যে কেউ কঁচ 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 শব্দ করতেছে, লোহায় লোহায় বাড়ি দিলে বা খসা দিলে যেরকম শব্দ হয় সেরকম মনে হচ্ছে, শব্দটা একেবারে খুব মানে বেশি রকমের আসতেছে, মনে হচ্ছে তার মাথার মধ্যে লাগতেছে এরকম অবস্থা। নাবিল ঘুম থেকে উঠে, তো উঠে এসে যে দেখে যে সেই রুমে সেই রুমটা অন্ধকার, কোনো বাতি নাই, মানে এখানে বাতি জ্বলতেছিল। সে যখন ঘুমায় যায় তখন কিন্তু তার দুই বন্ধু গল্প করতেছে, মানে নিজেদের মধ্যে গল্প করতেছে, এবং তারা ওখানে কার্ড খেলতেছিল, এবং তাদের সামনে নাস্তা টাস্তা ইত্যাদি রাখা ছিল। তো সে যখন উঠছে উঠে দেখতেছে রুমটা অন্ধকার, মানে একদম ডিপ অন্ধকার, এবং সেই ঝিঝি পোকার শব্দ মানে আসে। আর ডানে বামে তাকালো অন্ধকারের মধ্যে, সে ওই যে একটু হালকা আলো আসতেছে জানলার ফাঁক দিয়ে চাঁদের আলো, সেটাতে মানে ওই যে চোখে শুয়ে আসছে অন্ধকার, এর মধ্যে সে দেখতে পাচ্ছে যে তার যে বন্ধু, দুই বন্ধুর মধ্যে এক বন্ধু পাশে শুয়ে মনে হচ্ছে ঘুমাচ্ছে, মানে এরকম, আরেকজন নাই, একজন ঘুমাচ্ছে পাশে এরকম শোয়া। তো সে অবাক হইল কি রে এই অবস্থা কেন। তো এই সময় সে শব্দ পেল যে তার মাথার মধ্যে আসলে শব্দ কিসের আসতেছিল, ক্যাচ 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 লোহায় লোহায় শব্দ, মনে হচ্ছে যে কেউ চাপকল চাপলে যেরকম শব্দ হয় সেরকম শব্দ। তো নাবিল চিন্তা করলো চাপকল কে চাপতেছে, কারণ ভালো মতো পাতলো দেখলো হ্যাঁ পানি ফসফস ফসফস করে পানি বেরোতেছে, আবার পানি বেরোনোর শব্দ চাপকল চাপার শব্দ। তো চিন্তা করলো কিরে পানি চাপতে থেকে চাপকলার ওই আরেক যে বন্ধু সে কই, মানে তার নাম ছিল হোসেন, বলছে হোসেন কই, চিন্তা করতেছে। তো নাবিল তাড়াতাড়ি উঠলো, উঠে তার যে বন্ধু শুয়ে আছে ওর নাম সোহেল, তাকে ডাকতেছে, এই সোহেল এই উঠ এই উঠ এই হোসেন কই হোসেন কই। তো দেখা যাচ্ছে ওই সোহেল যে ঘুমায় মানে শুয়ে পড়ছে ঘুমাইছে, সে এমন ডিপ ঘুমে সে শুধু শব্দ করে আর কিছু বলতেছে না, মানে সে একদম ডিপ ঘুমে, মানে মানে তলায় গেছে, সে আর উঠতেছেই না। তো নাবিলের তখন একটু অন্যরকম লাগলো যে ঘুমায় গেছে আর কি অবস্থা কি। তো উঠে সে তাড়াতাড়ি ওই তার যে ফ্ল্যাশ লাইটটা খুঁজলো, তো ফ্ল্যাশ লাইটটা হাতে তাতে দেখলো যে হ্যাঁ এক পাশে রেখে দিছে, ফ্ল্যাশ লাইটটা নিল, ফ্ল্যাশ লাইট নিয়ে সে রুমের বাতিটা আবার জ্বালাইতে গেল। তো রুমের বাতির সুইচ তখন এরকম কালো রঙের সুইচ ছিল নবের মতো, সেটা দিল, দেখে রুম জ্বলে না, বাতি জ্বলে না, টস 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 কয়েকবার মারলো, জ্বলে না। তো চিন্তা করলো কিরে কারেন্ট বন্ধ হয়ে গেল কেন হঠাৎ করে, কি ব্যাপার, কারেন্ট নাই নাকি। এই চিন্তা করে সে ফ্ল্যাশ লাইটটা জ্বাললো, তো ফ্ল্যাশ লাইটটা জ্বেলে একবার সে মারলো সোহেলের দিকে, মানে দেখলো যে মুখের মধ্যে মারলে আলো জ্বলে নাকি। তো মুখের মধ্যে আলো মারছে, দেখেছে সোহেল একদম বেগরে ঘুমাচ্ছে, সে ওঠার নামগন্ধ কিচ্ছু নাই। সে বুঝলো যে সোহেলরা এই যে এতক্ষণ আড্ডা দিচ্ছে পার্টি করছে তারা, মানে সোহেল মনে হয় মানে ঘুমায় গেছে ডিপ ঘুম। তো সে হেঁটে ঘর থেকে বেরোলো, মানে দরজাটাকে দেখলো দরজা ভেজানো, দরজা লাগানো না ভেজানো, তো দরজাটাকে টান দিয়ে সরায় সে বেরোলো। বেরোই জানি তার কাছে কেমন একটু অস্বস্তি লাগা শুরু করলো, নাবিলের কাছে মনে হইতেছে যে এই যে করিডোর, করিডোরের মধ্যে অশুভ কিছু তার জন্য অপেক্ষা করতেছে, মানে তার মনে হইতেছে যে একদম করিডোরের শেষ মাথায় ওই পাশে কিন্তু রুম আছে, আরো সেই রুমের ওই জায়গায় তার অন্ধকার অংশটার মধ্যে হচ্ছে কেউ একজন আছে তার কাছে মনে হইতেছে, এবং সে সম্পূর্ণ একা, কেননা সোহেল ঘুমায় গেছে আর হোসেন কোথায় সে জানে না, অবাক লাগলো। এবং তখনকার সময় তো আসলে সেলফোন নাই যে কল দিবে। তো নাবিল আস্তে আস্তে হেঁটে হেঁটে সামনে গেছে সিঁড়িঘর পর্যন্ত, এবং সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামতেছে, সিঁড়ি দিয়ে নামতেছে যখন তার কাছে তখন মনে হচ্ছে যে এই জায়গা নিশ্চয়ই ভৌতিক, কারণ এখানে এই যে দুইটা রুম খোলা নিষেধ কেন, নিশ্চয়ই এটার মধ্যে কোনো ব্যাপার আছে, আর এত বড় একটা বাড়ি এখানে ঘটনাটা কি, কেমন জানি আসলেই কেমন লাগে। তারপরে তার মাথায় চিন্তা আসতেছে যে চাপকল চাপতেছে কে, ওই সময় তো হোসেন সোহেল দুজনে ভয় পেয়েছিল বাথরুমে একা যেতে, আর এখন মানে পার্টি করে সোহেল ঘুমায় গেছে আর হোসেন বাইরে কি ও ওইদিকে গেছে নাকি, চাপকল কে চাপে। এই চিন্তা করতে করতে সে আস্তে আস্তে ফ্ল্যাশ লাইট জেলে নিচে নামলো, তো নিচে নেমে যাচ্ছে এবং সেই সেই চাপকল চাপার শব্দটা প্রকট হইতেছে, মনে হইতেছে আরো জোরে, মানে শব্দটা আসতেছে তার কানে এসে লাগতেছে, ক্যাঁচ হস হস করে পানি বেরিতেছে এরকম। তারপর সে শুনল একটা গলায় কেউ গান গাচ্ছে, এবং গানটা খুব অদ্ভুত গান, এই গান কিন্তু কখনো নাবিল শুনে নাই, তার কানেও আসেনি এরকম গান, অদ্ভুত কোন একটা গান মানে কেউ গাচ্ছে, এবং সেই গানটা অনেকটা কেমন জানি মানে কেমন একটা গান, মানে এটা মানে স্বাভাবিকভাবে কোনো গান এরকম হয় না, এরকম একটা গানের শব্দ আসতেছে, কিন্তু কণ্ঠটা তার কাছে মনে হইতেছে এটা হোসেনের কণ্ঠ। তো তার কেমন জানি গা কাটা দিয়ে উঠলো, এবং এই গানের কণ্ঠ শুনেই গা কাটা দিয়ে উঠছে তার। তো সে সামনে যেতে যেতে বের হয়ে আসছে এক সময় ফাঁকা জায়গাটায়, যে জায়গায় টিউব ওয়েলটা আছে এবং ওই বড় গাছগুলা এবং চাতালটার এখানে, তো সে কিন্তু লাইটটা মাটির দিকে মেরে রাখছে, মানে হেঁটে হেঁটে যে আসছে মাটির দিকে মেরে। তো সে হঠাৎ করে মনে হলো যে শব্দটা খুব জোরে শুনলো টিউব ওয়েলের, এবং মানে সে লাইটটা উঠায় নাই, মানে চাঁদের আলো পড়ছে তো হালকা, এটার মধ্যে আলো আধারিতে তার মনে হইতেছে ওই টিউব ওয়েলের কাছে কেউ একজন টিউবওয়েল চাপতেছে এরকম, আর টিউবওয়েলের নিচে কেউ বসা, যেখানে যে পানিগুলো পড়তেছে ফসফস করে ওখানে কেউজন বসা। তো চিন্তা কে, মানে তার ভয় লাগছে, এবং ওইখান থেকে ওই যে গানের শব্দটা আসতেছে, কণ্ঠটা কিন্তু অনেকটাই হোসেনের মতো। তো নাবিল আরো দুই পা সামনে গেছে, সে প্রচন্ড ভয় পেয়েছে, চিন্তা করতেছে লাইটটা মারবে নাকি ওদিকে, এর মধ্যে কিন্তু আলো আধারে অনেকটা শুয়ে আসছে তার চোখে। তো সে লাইটটা জাস্ট মারতে গেছে উপরে, সামনে এরকম বাড়ায় ধরতে গেছে, দেখলো লাইটটা টাস করে নেভে গেল, খুবই অবাককাণ্ড। এবং লাইটটা নেভার সময় তার কাছে মনে হয়েছে যে লাইটটা বাঁকা হয়ে গেছে, আলো কিন্তু বাঁকা হয় না, মানে আলো কিন্তু বাঁকা হয় না, কিন্তু তার কাছে মনে হলো আলোটা বাঁকা হয়ে গেছে, বা আলোটাকে অন্ধকার খেয়ে ফেলছে এরকম লাগলো, মানে তার যে আলোটা উঠতেছিল উপরের দিকে সেটাকে অন্ধকার খেয়ে ফেলছে এরকম মনে হলো। প্রচন্ড রকমের ভয় পাইছে নাবিল, আসলে চিন্তা করলো যে এই সিন কোনোদিন সে দেখেনি, যে একটা আলো এরকম বাঁকা হয়ে গেল বা অথবা আলোটাকে কেউ খেয়ে ফেললো এরকম লাগলো। সে তাকায় দেখলো ওই যে আলো আধারির মধ্যে অনেকটা তার চোখে শুয়ে আসে, দেখতেছে একটা কালো শাড়ি পরা কোনো মহিলা হবে, কারণ চুলগুলা ছাড়া এরকম, চুলগুলো এরকম ছাড়া, সে চাপকলটা চাপতেছে বারবার এরকম বোঝা যাচ্ছে, চাপকলটা চাপতেছে, আর সেটার নিচে বসা তার মনে হলো এই চাঁদের আলোতে যতটুকু অবয়বে মনে হলো যে তার ফ্রেন্ড হোসেন বসা, মানে সে খুব অবাক হয়ে গেছে এবং হোসেনই কোন একটা কণ্ঠে গান গাচ্ছে, মানে তার নিজের কণ্ঠে কেমন জানি কণ্ঠটাকে অন্যরকম করে গান গাচ্ছে। তো মনে হলো যে নাবিলের দিকে তাকাইছে হোসেন ওই দিক থেকে, এবং নাবিল স্পষ্ট তখন চাঁদের আলো অনেকটা শুয়ে আসছে তার চোখে, মানে এই আলো আধারিটা চাঁদের আলোতে সে দেখতেছে হোসেনের চেহারা, মানে হোসেনই ওখানে চাঁদের আলোতে সে বুঝতেছে ফেসটা কেমন যেন একটু মানে অনেক ঘেমে গেলে যেরকম হয় সেরকম, আর সারা শরীরে পানি, এবং হোসেন একটা লুঙ্গি পরা, মানে পরনে একটা লুঙ্গি পরা, লুঙ্গিটা সাদা রঙের, সাদা রঙের একটা লুঙ্গি পরা, সারা শরীরটা কেমন জানি হয়ে আছে, এবং তার গলার মধ্যে একটা মালা, এরকম লাল ফুলের মালা এরকম ঝুলতেছে, চোখটা এরকম চলতেছে তার। নাবিলের মনে হয়েছিল ভয়সা চিৎকার দিবে, এবং তাকে দেখে খুব অপ্রকৃতস্থর মতো একটা হাসি দিল হোসেন, কেমন জানি হে হে এরকম করে একটা হাসি দিল। তো এত ভয় পাইছে নাবিল বলার মতো না। এরপর দেখল ওই যে চাপল চাপতেছিল যে মহিলাটা সে থেমে গেল, সে কিন্তু আকৃতিতে অনেক লম্বা, একটা স্বাভাবিক পুরুষ মানুষের থেকেও লম্বা, মানে তার হাইট 6 ফিটের উপরে হবে, 6 ফিট 6.5 ফিট 7 ফিট এরকম কিছু একটা হবে, মানে বেশ লম্বা। তো এইটা এই সিনটা সে যে দাঁড়ায় দিয়েছে এবং তার কিন্তু চেহারা দেখা যাচ্ছে না, এইটা দেখে নাবিল আরো ভয় পেল যে চেহারায় কিচ্ছু না, মনে হচ্ছে কালো কুচকুচে ফেস, মানে কিচ্ছু নাই, মনে হচ্ছে জায়গাটা ডার্ক পুরা। এই সময় সে অবাক হয়ে খেয়াল করলো যে মহিলাটা হেঁটে দ্রুত নারকেল গাছের দিক গেল, এবং মনে হলো যে হোসেনকে সে এই যে লুঙ্গির পিছনের দিক ধরে টান দিয়ে নিয়ে গেল ওইখানে। হোসেন পিছন দিকে ছেঁচড়া ছেঁচড়া যাচ্ছে আর ওরকম অপ্রকৃতস্থের মতো হাসতেছে। এরপর অবাক হয়ে নাবিল খেয়াল করলো যে এক টানে, মানে হোসেনকে মনে হলো এক টানে গাছে উঠায় নিয়ে যাচ্ছে, মহিলাটা গাছে যাচ্ছে এক হাত দিয়ে, মানে এক হাত দিয়ে সে বেয়ে বেয়ে কেমন উদ্ভট ভাবে গাছে উঠে যাইতেছে, এক হাত দিয়ে গাছ ধরতেছে, দুই পাতে মানে স্লাইড করে করে গাছে উঠে যেতেছে, এবং হোসেনও সে ঝুলন্ত অবস্থা উঠে যেতেছে। নাবিল চিৎকার করে উঠছে পিছন থেকে, এই হোসেন কিরে ভাব কিরে তুই কই যাস কই যাস, কি ব্যাপার তোর কি সেভাবে চিৎকার করতেছে। সে নিজেই মানে হতবিহ বলে গেছে কিছু করার নাই, সে যখন চিৎকার করছে এই হোসেন কিরে, তাই বলে সে মানে ভয়ে মনে মনে দোয়া পড়ছে, মনে মনে দোয়া পড়ছে, মুখ দিয়ে দোয়া পড়া শুরু করছে। এই সময় সে দেখল যে হোসেনকে মনে হলো ছুড়ে মারল গাছের উপর থেকে কেউ, এবং প্রচন্ড স্পিডে ওইখান থেকে একটা মানে বেশ জোরে জোরে নামে গাছের উপর থেকে, ভোঁত করে একটা শব্দ হইল এসে তাদের যে যে বিল্ডিংটা, বিল্ডিং এর উপরে মনে হলো যে শরীরটা বাড়ি খেলো, একটা মানুষের ভারী শরীর বাড়ি খেলে যেরকম সেটা শব্দ হলো, এবং মনে হলো যে কিছু একটা ছিটকে গেছে এরকম, মানে এরকম একটা শব্দ পেল। নাবিল প্রচন্ড ভয় পেয়েছে, দেখল যে শরীরটা এসে মানে হোসেনের শরীরটা তার থেকে প্রায় 5-6 ফিট দূরে যেয়ে পড়লো, মানে মাথাটা বাড়ি গেছে দালানের উপরে, এবং সেখানে তার মাথাটা উপরই রয়ে গেছে, শরীরটা এসে থপ করে পড়ছে, শুধু শরীরটা তার সামনে কিছুক্ষণ এরকম ই করলো করে ওখানেই পড়ে আসতে। তো নাবিল বেহুশ হয়ে যাওয়ার দশা, তার আসলে মানে মানে কোন রকম সেন্স নাই, সে প্রচন্ড জোরে চিৎকার করতে করতে দৌড় দিল এখান থেকে, মানে হি ওয়াজ স্ক্রিমিং এট দ্য টপ অফ হিজ লাংস। তো এরকম চিৎকার করতে করতে সে সিঁড়ি দিয়ে উঠলো, ধুপ 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 করে উঠছে, উঠে সে যখন নাকি ওই করিডোর দিয়ে দৌড়ায় যাচ্ছে ঘরটার দিকে, তখন তার চোখের সামনে কিন্তু ঘরের ভিতরে বাতিটা কয়েকবার পিটপিট করে মানে কয়েকবার ফ্লিক করে তারপরে জ্বলে উঠলো। ইলেকট্রিসিটি নর্মালি ব্যাক করলে এইভাবে না জ্বলে না, ইলেকট্রিসিটি ব্যাক করলে নর্মালি বাতি জ্বলে উঠে, কিন্তু এখানে কয়েকবার ফ্লিক করে তারপরে জ্বলছে। যাই হোক, সে দৌড় দিয়ে রুমের ভিতরে ঢুকছে, ঢুকে দেখতেছে যে ততক্ষণে সোহেল লাফ দিয়ে উঠে দাঁড়ায় গেছে, বলছে কি হয়েছে, সে মানে মানে তার কোনো সেন্স নাই, সে অপ্রকৃতস্থর মতো বলছে কি হয়েছে কি হয়েছে, সে এমনিও সেন্সের বাইরে অনেকটা। তো সে সাথে সাথে নাবিল ঢুকে চাবিগুলো থাবা দিয়ে নিল মোটরসাইকেলের, নিয়ে বললো চল, মানে তার মোটরসাইকেল আর ওরা দুইজন আসছিল মোটরসাইকেলে, তো বলছে চল চাবিগুলো নিতে, বলছে বলছে নিচে নিচে যাও তোর দেখাই বলে সে দৌড় দিচ্ছে সোহেলকে নিয়ে। সোহেল আসতেছে পিছনে, তারা তালা মারারও কেয়ার করা নেই, কোনো মতো দৌড় দিয়ে নামছে, নেমে নিচে এসে ওই ফ্লাশ লাইট নিয়ে মারতেছে যেখানে নাকি সে দেখছিল যে ওইখানে হোসেনের বডিটা আছে, ওই জায়গা আলো মারলো, দেখলো কিচ্ছু নাই, জায়গা জায়গাটা পুরো ফাঁকা। তো সে মানে নাবিল আসলে পুরো ই হয়ে গেছে, নাবিলের কোনো সেন্স নাই, নাবিল চিন্তা করছে কি দেখলাম আর কই, থরথর করে সে কাঁপতেছে। সে সোহেলে বলতেছে আমি একটু আগে দেখেন দেখছি যে নাবিল ওই গাছের থেকে এখানে ফেলছে। সোহেল বলে যে তোর মাথা খারাপ হয়ে গেছে কি রে কি ব্যাপার, কয়েকদিন আ দোস্ত আমি এখানে থাকতে পারবো না। তো তার কাছে মনে হল যে ওই বিল্ডিং এর ছাদ থেকে কেউ একজন তাকায় আছে তার দিকে, কারণ সে একটা নজর মনে হচ্ছে নাবিল দেখছে। তো নাবিল এক নজরে সে তাকায় দেখতেছে যে ওই যে মুখ নাই যে মহিলাটা, মনে হচ্ছে সে ওখান থেকে তাকায় আছে বিল্ডিং এর ছাদের উপর থেকে। নাবিল আসলে আর মানে তার সেন্সের বাইরে চলে গেছে, সে লাভ দিয়ে দৌড় দিয়ে যে তার মোটরসাইকেলটা স্টার্ট করছে এবং সোহেলও ভয়ের চোটে একই কাজ করছে এবং দুইজনে মোটরসাইকেলে টান দিয়ে ওখান থেকে বের হয়ে গেছে। বের হয়ে তাদের আসলে কোনো সেন্স নাই, তারা মোটরসাইকেল চালাইতেছে এবং তারা চিন্তা করতেছে না তাদের বন্ধু যে ওখানে আসে বা কি ব্যাপার কি খোঁজ নিবে এগুলো না। তো মোটামুটি নাবিলের মাথায় একটা জিনিস কাজ করতেছে যে সে আরো বন্ধু বান্ধব নিয়ে এখানে আসবে বা তার লোকজন কাউরে নিয়ে আসবে, কোথায় পাবে ঈদের আগের দিন রাতে সেটা সে জানে না, বাট ইউ ডু সামথিং। এই চিন্তা করতে করতে সে চলে আসলো তাদের নিজেদের বাসায়। বাসায় এসে তাদের ওইখানে কিছু মানুষজন এনে রাখছিল মানে এই কোরবানির জন্য তাদের লোকজন, তো তাদেরকে সে যা উঠাইলো চিৎকার করে চাঁচামেচি করে এবং তার বাবা উঠে গেছে ঘুম থেকে কি ব্যাপার। তো সে বলতেছে যে এখানে ঝামেলা হয়ে গেছে বাসায়, ওই বাড়িতে এরকম প্রবলেম হয়েছে। তার বাপ বলছে কি হয়েছে, বলে আরে না সে কান্নাকাটি শুরু করছে যে তার বন্ধু হোসেন। তো যাই হোক এগুলো শুনে তার বাবাও খুব বিচলিত হয়ে গেল এবং যেহেতু তার প্রপার্টি সবকিছু এবং এটা কি হয়েছে তিনি নিজেও রওনা দিলেন, তার গাড়ি ছিল গাড়ি নিয়ে রওনা দিলেন লোকজন সাথে নিয়ে এবং পিছনে নাবিল এবং তার বন্ধু সোহেল দুজনে কান্নাকাটি করতে করতে গেছে। তো যাই হোক ওখানে গিয়ে তারা যখন বাসাটায় ঢুকছে ঢুকে দেখতেছে যে বাসা ওরকমই পড়ে আছে এবং সেখানে মোটরসাইকেলটা রয়ে গেছে, হোসেনের মোটরসাইকেল আছে আর ওই উপরতে দুইতলায় বাতি জ্বলতেছে এটা দেখছে কেউ নাই। ওই জায়গায় খুঁজলো তার বাবা মানুষজন নিয়ে আরো টর্চ লাইট নিয়ে আসছিল ওগুলো মারলো, তখন অলরেডি মানে ভোর হয়ে আসতেছে এরকম সময় কিছু পেল না কেউ নাই এদিকে। পরে একদম ছাদের উপর উঠে দেখলো ছাদেও কিছু নাই, পুরো ওই জায়গায় ওই কল তলায় গেল, কল তলায় যে একটা জিনিস দেখছে যে কল তলায় পানি মানে যে কেউ ওখানে মানে পানি ফেলছে এবং সে চাপকল দিয়ে পানি ফেলছে, চাপকল দিয়ে তখনও পানি পড়তেছে এবং চাপকল কাজ করে। আরো একটা আশ্চর্য জিনিস দেখলো যে কলতলার ওইখানে একটা ফুলের মালা জবা ফুলের মালা পড়ে আছে এখানে। তো যাই হোক এইটা দেখে তো খুবই মানে মাথা খারাপ হয়ে গেছে নাবিলের, কিন্তু সেই মালা পড়া দেখছে তার বন্ধুকে। তো সে তো চিল্লা চিল্লি করতেছে কই কি কি হইল এই সেই কি মানে মানে পুরো প্রলাপ বকতেছে নাবিল। তো তখন এক সময় মানে কিছুক্ষণের মধ্যেই দেখা গেছে যে ওখানে ফজরের আজান দিয়েছে, ফজরের আজান দেওয়ার পরে তাড়াতাড়ি সবাই মিলে বেরিল, আলো তখন আরো ফুটছে। তো যে ওখানে দেখতেছে কি ব্যাপার, তো ওই যে পুকুরটা ছিল ওখানে গাছগাছালি বসে পুকুরের ওখানে যে খোঁজাখুঁজি শুরু করলো তারা পুকুরের ওখানে, যে হঠাৎ করে তাদের মধ্যে একজন বলতেছে যে আলো পড়ছে তো আকাশে তখন আলো ফুটতেছে, বলো এটা কি ভাসে এটা কি ভাসে, দেখলো যে একটা সাদা এরকম কিছু একটা কাপড়ের মতো ফুলে আছে। তো একটু পরে তারা খেয়াল করলো যে একটা মানে মানুষের শরীরের মূলটা হয়ে ওখানে ভাসতেছে, মানে মাথাটা নিচের দিকে উপুড় হয়ে শুয়ে আছে পানির মধ্যে ভাসতেছে ভেসে উঠছে এবং তার যে লুঙ্গি ছিল একটা সাদা লুঙ্গি পরনে এটা ফুলে আছে এরকম। তো খুবই অবাক হয়ে গেল যে এইটা কেমনে কি করলো, এবং নাবিল তো এই ড্রেসেই দেখছিল তখন হোসেনকে এবং নাবিল ওইটা দেখে বেহুশ হয়ে যায়, সে মানে লাভবক্তে ভক্তে বেহুশ হয়ে যায়। পরে যখন সে হুশে আসে তখন জানতে পারে যে ওইটা হোসেনেরই ই ছিল বডি ছিল, কিভাবে সে ওই পুকুরের মধ্যে পড়ছে এবং বলা হয়েছে যে পুকুরে তাকে উপর থেকে পড়ছে। এটা পরবর্তীতে যখন তার এই হয়েছে তার অটোপসি হয়েছে বা এগুলো করে তখন বের করছে যে উপর থেকে পড়ছে অনেক, তার ভিতরে যে লাংস নাকি ফেটে গেছিল মানে বুকটা নিচের দিকে দিয়ে পানির উপর অনেক উপর থেকে ফেলা হয়েছে। এখানে কিভাবে উপর থেকে পড়ছে তারা চিন্তা করলো, ওই পুকুরটা বেশ দূরে মূল ঘরের থেকে বেশ খানিকটা দূরে, এইখানে এইভাবে আসার কথা না, পাশে গাছ আছে, হ্যাঁ কেউ যদি ওই গাছের উপর উঠে তাকে একদম ফ্ল্যাট ভাবে ওখানে ফেলে তাহলে এরকম কিছু ঘটতে পারে, নইলে সম্ভব না। তো কে তাকে ওই গাছের উপর উঠে ওইভাবে ফেলবে ওইখানে, মানে এটা খুবই অবাক কাণ্ড। তো যাই হোক ওই বাসায় এরকম ভৌতিক কাণ্ড এটা ঘটছিল এবং এটা একটা ইনসিডেন্ট বাজে ইনসিডেন্ট। নাবিল অনেকদিন নাকি ফকুলের ছোট চাচা, তিনি নাকি অনেকদিন অপরকৃতস্থর মতো ছিলেন, তিনি স্বাভাবিক অ্যাক্ট করতেন না, ভয় পেতেন, দুঃখ করতেন, প্রলাপ বকতেন। তার বন্ধু সোহেলও এরকম মানে একদম ই হয়ে গেছিল, মানে অফ, কোন কথা বলতে পারত না এসে। তাদেরকে অনেক অনেক রকম তাদের সমস্যা গেছে, তাদেরকে অনেক জিজ্ঞাসাবাদ করা হয়েছে, অনেক কিছু করা হয়েছে, কাজ তারা তো একসাথে ছিল। তো ফাইনালি এটার কোনো মানে আসলে ই হয় না, ওই যে বের হয়েছে যে অনেক উপর থেকে পড়ে তার ই হয়েছে, এটার ই বের হয়েছে এরকম আর কি। তো যাই হোক পরবর্তীতে এবং এইভাবেই ওই বাসাটা ছিল অনেকদিন এবং বাসাটা মানে তাদের গোডাউন যে ছিল ওগুলো সব সরায় ফেলে তারা ওখানে আর গোডাউন রাখে না, বাসাটাকে অনেকদিন সিলড অবস্থাও ছিল, অনেক রকম তদন্ত এখানে হয়। মানুষজনের ওখানকার আশেপাশের মানুষজন বলে যে এই বাড়িটা একটা সময় ই ছিল, মানে হন্টার ছিল। হন্টার ছিল মানে ওই বাড়ির কিছু ইতিহাস ছিল। ওই বাড়িটা যিনি বিক্রি করে গেছেন তার পূর্বপুরুষ, পূর্বপুরুষ ওখানে থাকতেন এবং তিনি কিছু পূজা অর্চনা করতেন এবং পূজা অর্চনাটা খুব স্বাভাবিক পূজা অর্চনা ছিল না। তিনি নাকি একটু ব্ল্যাক বা অন্ধকার জগতের পূজা অর্চনা করতেন আর কি। তো সেই অন্ধকার জগতে পূজা অর্চনা করতে গিয়ে তিনি অনেক রকম উল্টাপাল্টা কাজ করতেন। বলা হয়েছে উনি এখানে, অনেকে বলছে যে উনি এখানে বলি দিতেন এবং এরকম ব্যাপার স্যাপার ঘটতে, এবং এখানে এই জন্যই এরকম আছে। ওই যে রুমটা যে আসলে খুলে দেওয়া হয়েছে, রুমটা খুলে দিতে না করছিলেন ওই ব্যক্তি, এই কারণেই যে রুম যাতে না খোলা হয়। তো ওই রুমটা খুলে দেওয়ার কারণেই সম্ভবত ওখান থেকে কোনো একটা ডার্ক এনার্জি বেরোইছে, এবং এরা যে রাত্রেবেলা ওখানে পার্টি করতেছিল, ওখানে আনন্দ ফুর্তি করতেছিল, এবং এই কারণে সম্ভবত এই জিনিসটা আরো ওইভাবে ত্বরান্বিত হয়েছে। এই হচ্ছে ব্যাপার, এবং খুবই আশ্চর্য ব্যাপার। ওখানে আরেকটা জিনিস খুঁজতে যে বেরিয়েছিল, যে ওই গাছটা, যে পুকুরের পাড়ে যে গাছ আছে বড়, সেই গাছের ওখানে মানে কোনো কিছু ছেঁচড়ে যদি তুলে এরকম ঘষা খেয়ে খেয়ে যায় এরকম কিছু দাগ টাক পাওয়া গেছিল ওইখানে। যাই হোক, এই ছিল ফখরুলের শেয়ার করা ঘটনা, বেশ ভয়ের ঘটনা, এবং আমার কাছে বেশ ভয়ের মনে হয়েছে। এখানে ওই বাড়িটা নাকি পরবর্তীতে ভেঙে ফেলা হয়, ফখরুলের দাদা সেই বাড়িটা ভেঙে ফেলে পরবর্তীতে এটাকে রিনোভেট করা হয়। ওইখানে এখন তো অনেক আধুনিক হয়ে গেছে, ওইসব জায়গায় হাউজিং টাউজিং হয়েছে, বিভিন্ন বড় বড় কোম্পানি বাড়িঘর করছে, মানে ওইটা আর ওইরকম ধারে কাছেও না, ইচ্ছে না আর কোনো উপায় নেই জায়গায়। সেই পুকুর হয়তো এখনো থাকতেও পারে, সেটা ফখরুল কিছু বলে নেই। যাই হোক, এটা ছিল তার শেয়ার করা ঘটনা, বেশ ট্র্যাজিক এবং বেশ ভয়ের, আমার কাছে বেশ ভয়ের মনে হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আমাদের কাছে কাহিনী পাঠাবার ঠিকানা হচ্ছে adbhuturi@gmail.com, which is odbottore@gmail.com। পাঠিয়ে দিন আপনার সাথে ঘটা কোনো ঘটনা, অথবা আপনার পরিচিতজনের সাথে ঘটা কোনো ঘটনা, অথবা আপনি পাঠিয়ে দিতে পারেন কোনো মিথ বা লেজেন্ড, যদি মানসম্মত হয় অবশ্যই আমরা শেয়ার করে ফেলব। তো এখন চলে যাব কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো আর একটি ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবারও চলে এলাম অদ্ভুতুড়িতে, এবং আবারও চলে যাব নতুন ঘটনায়। আপনাদের মাঝে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যে বাবু ভাই আপনার নিজের অভিজ্ঞতাগুলো শুনতে চাই। তা আমার অভিজ্ঞতা কিন্তু আমি অনেক শেয়ার করেছি, মানে আমার যা অভিজ্ঞতা ছিল মোটামুটি এই পর্যন্ত প্রায় সবই শেয়ার করে ফেলেছি রেডিওতে থাকতে, আর মাঝে মাঝে আপনাদের অদ্ভুতুড়িতেও শেয়ার করেছি দু একটা। তো আমার মনে হয় না যে খুব একটা কিছু বাকি আছে, আমি হয়তো রিকল করলে যে একটা ছোট খাটো ইনসিডেন্ট রিকল করতে পারি, সেগুলো আসলে শেয়ার করতে গেলে আমার কয়েকটা ঘটনা একসাথে করে শেয়ার করতে হবে। তবে একটা কাজ করতে পারি, রেডিওতে যেগুলো শেয়ার করেছিলাম তার মাঝে অনেক ঘটনা ছিল বা অনেক এক্সপিরিয়েন্স ছিল যেটা মোটামুটি বেশ উল্লেখযোগ্য, সেগুলো কিন্তু আসলে অদ্ভুত রীতিতে শেয়ার করা হয়নি আমার যতদূর মনে পড়ে বা যতদূর বিশ্বাস। এর মাঝে একটা অভিজ্ঞতা এখন শেয়ার করে ফেলব, আমার নিজের অভিজ্ঞতা। এটা বেশ অনেক বছর হয়ে গেছে এখন, সেই একটা বাড়িতে গিয়েছিলাম বেড়াতে আমার এক আত্মীয়র বাসায়। তো সেই বাড়িটার লোকেশন বলতে চাচ্ছি না, ঢাকা শহরের কোন একটা জায়গায়, ব্যস্ত জায়গায়, কিন্তু সেই বাড়িটা সেখানে পাশাপাশি তিনটা বিল্ডিং, এবং এই তিনটা বিল্ডিং কিন্তু বেশ রেপুটেডলি হন্টেড ছিল। এর কারণ হচ্ছে যে বাড়িগুলো নাকি এমন জায়গায় তৈরি করা হয়েছিল যেই সময় যে জায়গায় এক সময় শ্মশান ছিল, তারপরে ওই জায়গা পরবর্তীতে ওইটাকে শ্মশান ভরাট করে ওই জায়গায়, মানে ওই জায়গাটা একটু নিচু জমি ছিল, ভরাট করে সেখানে নাকি বিল্ডিং করা হয়। এবং সেই বিল্ডিংটা এরকম একটা না, তিনটা বিল্ডিং, বেশ লম্বা, তার পাশে একটা রাস্তা গেছে, এবং রাতের বেলা একদম নির্জন হয়ে যেত ওই গলিটা, ওখান থেকে ঢুকতে গেলে বেশ নির্জন হয়ে যেত। তো আমি যতদূর শুনেছি, আমি যখন ওই বাসায় যাই প্রথম, তখন থেকেই শুনি যে বাসাটা নাকি হন্টেড। সবাই জানতো যে আমি এই ভূত প্রেতের ব্যাপারগুলো বেশ পছন্দ করি, এর জন্যই অনেকে বলতো আমাকে যে এই জায়গাটা হন্টেড। এবং এই বলার মধ্যেও একটা রাগ ঢাক ছিল, সব ঘটনা বলতে চাইতো না। যাই হোক, আমি ওই বাসায় গিয়ে একটা কাজ করি একবার। তো আমি একদিন ওখানকার একটা বিছানায় শুয়েছিলাম, তো বিছানাটার পাশে হচ্ছে দেয়াল, তো দেয়ালের মাঝে আমি শুয়ে আছি, দেয়ালে হঠাৎ শুনছি, তখন রাত 8-9 এরকম সময় হবে, তা আমি শুনছি দেয়ালের মাঝে কেউ শব্দ করছে, ঠক 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 এরকম করে শব্দ করছে, মানে একটা রিদমিক ভাবে কেউ নক করতেছে দেয়ালে। তো আমি শুনতে শুনতে আমি ভাবলাম যে কেউ হয়তো দুষ্টমি করতেছে ওই পাশ থেকে, তো আমিও ঠিক দেয়ালের এই পাশে ওইভাবে নক করা শুরু করলাম। ওই পাশে যেভাবে নক করে আমি করি, সে দেখা যাচ্ছে যে আমার সাথে রিদাম মিলানো হচ্ছে দেয়ালের ওই পাশ থেকে। তাই আমি বেশ মজা পেয়ে গেলাম। তো আমি তখন ওখানকার যে রিলেটিভ একজন আসলো, ওকে বললাম যে দেখো এই পাশ থেকে কে যে নক করতেছে, আমিও করতেছি, পাশের ফ্ল্যাটে কারা থাকে? সে বলতেছে যে পাশের ফ্ল্যাটে কেউ থাকে না ভাই, পাশের ফ্ল্যাটে হচ্ছে নিচু, মানে আমাদের বিল্ডিংটা এখানে আপনি যেখানে আছেন এটা হচ্ছে দোতলার উপরে, আর নিচে হচ্ছে একদম ফাঁকা, প্রায় 12-14 ফিট নিচে, ওখানে এই উপরে কে আসবে, এই পাশে কিচ্ছু নাই, মানে ওই পাশে বাতাস, খালি খালি জায়গার থেকে নক করতেছে কে? তখন আমি একটু মানে চুপ হয়ে গেলাম, বললাম যে এটা কিভাবে সম্ভব, কে করতেছে? বলে যে আমাদের এখানে একটু উল্টাপাল্টা জিনিস হয়। তখন আমি আরো খোঁচায় খোঁচায় বের করলাম ওই বাসা সম্বন্ধে, ওই বাসায় অনেক রকম ভয়ঙ্কর ব্যাপার ঘটে। তো এই ইনসিডেন্ট গুলার কয়েকটা জিনিস আমি তখন শুনলাম, শুনে বেশ ভয় লাগলো। প্রথম একটা বলি, এখানে কি ঘটে বা ঘটতো আগে, পরবর্তীতে বাড়িটা বন্ধ করা হয়, তার আগে যেটা হতো সেটা হচ্ছে খুব মানে ভয়ঙ্কর ভাবে ঘটত, বাসার মানুষজন সবাই ভয় পেয়ে গেছিল, বিল্ডিং এরই মানুষ ভয় পেয়ে গেছিল। যেটা হতো ওই বাড়ির নিচতলায় কিন্তু মানে একটা দুইটা ফ্যামিলি থাকে দুই পাশে, দোতলায় দুইটা এবং তিনতলায় দুইটা দুইটা করে ফ্ল্যাট দুই পাশে। তো এবং বাইরে একটা বাউন্ডারি দেয়াল, তার পাশে দরজা, বড় দরজা, মানে রাতের বেলা বড় দরজাটা বন্ধ করা হয়, তারপরে এখান থেকে উঠে ইচ্ছা করলে যাওয়া যায় ওই বাড়ির মূল বিল্ডিং এ। তো প্রথম যেদিন এই ঘটনাটা ঘটে সেটা ঘটে আমার রিলেটিভের বাসায়। তো আমার এক রিলেটিভ এক ভাই, সে ঘুমাতো একটা রুমে, একটা রুমে সে ঘুমাতো, তার রুমটা ছিল হচ্ছে যে যেই দরজা দিয়ে ঢুকে বাসায় সেই দরজার পাশেই হচ্ছে তার রুমটা। তো সে রাতের বেলা ঘুমাতো, বাসায় গল্প গুজব করতো, ঘুরে যে ওখানে ঘুমায় পড়তো। অল অফ এ সাডেন একদিন শুরু হয়েছে এই জিনিসটা, এটা কিন্তু এর আগে এই ব্যাপারটা ছিল না। সবাই জানতো যে বিল্ডিং এ অনেক কিছু ঘটে, এই বিল্ডিং এর পুরনো হিস্টোরি বলতে গেলে যে এখানে মানুষ অনেকে দেখতো দূর থেকে যে এই বিল্ডিং এর ছাদের উপর কেউ গোসল করতেছে, একটা মহিলা এরকম ঘটি দিয়ে গোসল করতেছে এবং সবাই দেখতো এটা, এই এই জিনিসটা দূরের বিল্ডিং থেকে দেখতে পেত। তো এগুলো ছিল, কিন্তু কেউ এই জিনিসটা তখন পর্যন্ত হয়নি, যেটা ভয়ঙ্কর ফার্স্ট সে আমার এই ভাই যে নাকি ছিল সে যেটা এক্সপিরিয়েন্স করছে। রাতের বেলা সে গল্প গুজব করে বাসায় সবার সাথে কথাবার্তা বলে ঘুমাতে গেছে রুমে। তো তখন রাত 1-1.30 হবে এরকম সময়, তো সে হঠাৎ করে রুম থেকে বেরোচ্ছে আর কি, বের হয়ে সে রেস্টরুমে যাবে, তার রুমের থেকে একটু বাইরে গিয়ে একটা কমন রেস্টরুম ছিল বাঁদিকে। তো সে জাস্ট তার রুম থেকে বের হয়ে মূল দরজার পাই দিয়ে যাচ্ছে, তার পাশে কিন্তু মূল দরজাটা আর কি, ওই বাসায় ঢোকার মানে সিঁড়িঘর থেকে। এই সময় প্রচন্ড জোরে দরজার মধ্যে কেউ লাথি মারছে, ক্রিম করে একটা লাথি, এবং দরজা মানে একদম ঘড়ঘড় করে উঠছে দরজার মধ্যে, ওটা ছিটকিনি দেওয়া, কাঠ দেয়া, দরজা ঘড়ঘড় করে উঠছে। তো আমার সেই ভাই ভয়ের চোটে এক লাফ দিয়ে, মানে এরকম অল অফ এ সাডেন যদি এরকম হয়, সারা বাড়ির মানুষ ঘুমাইতেছে, মূল বাসার মূল দরজা কেউ লাথি দিছে এরকম, সে ভয়ের চোটে লাফ দিয়ে সে তার ঘরে ঢুকে গেছে একবার। তারপর সে পরবর্তী চিন্তা করলো, কে লাথি দিল? তো সে তখন চিৎকার করছে, এই কেড়ে কেড়ে বলে সে ওখানে বেরোছে, বেরোয় দরজার কাট খুলে ফেলছে, দরজা ছিটকিনি খুলে দরজা মেলে ধরছে, দরজা মেলে ধরে দেখতেছে যে কেউ নাই, পুরা খা খা করতেছে জায়গাটা। তো সে চিন্তা করলো যে কে করলো এটা। তো ওইখান থেকে সে সিঁড়িতে কিছুক্ষণ চিৎকার করলো, সে ফার্স্টে মনে করছিল যে নিচে নাকি বা উপরে নাকি, তো তখন ভাবতেছে যে নিচে উপরে এরকম বয়সী তো কেউ নাই, এরকম করতে গেলে লাথি দিয়ে দৌড়ানোর জন্য তো মানে ইয়াং কোনো ছেলে পেলে লাগবে বা বাচ্চা কেউ লাগবে, বড় কেউ একজন বয়স্ক মুরব্বী তো এরকম করবে না। তো মুরব্বী কেউ নাই এখানে, সামনের ফ্ল্যাটেও নাই, মানে তাদের ঠিক মুখোমুখি ফ্ল্যাটে, বা উপরের কোনো ফ্ল্যাটেও না, নিচেও না। এগুলো চিন্তা করতে করতে সে দরজাটা লাগাইছে, লাগায় ছিটকিনিটা দিছে, ছিটকিনিটা দেওয়ার সাথে সাথে আবার দ্রিম করে একটা লাথি, মানে ছিটকিনি সে লাগানোর সাথে সাথে একটা লাথি, প্রচন্ড ভয় পেয়েছে সে। সাথে সাথে সে আবার দরজা খুলছে, সাহস করে দরজা খুলে দেখে কেউ নাই, খা খা করতেছে চারিপাশ। এইবার তো প্রচন্ড ভয় পেয়েছে, সে দরজা বন্ধ করে দিচ্ছে, বন্ধ করে ঘরে চলে আসছে, আর দরজার কাছে যাচ্ছে না। রাতের বেলা মনে হলো যে ওই দরজার বাইরে কেউ হাঁটা চলা করতেছে, পায়ের শব্দ অনেকক্ষণ পাইছে, তো ভয়ে ওই ভাই আর যায়নি ওইদিকে। তো যাই হোক, এইভাবে রাত পার হয়েছে। পরবর্তী দিন সে সবার সাথে বলল যে এরকম এরকম ঘটনা, এবং সবাই দরজার মধ্যে একটা সাউন্ড শুনছে, তারা মনে করছে যে ও কি পায়ে বেঁধে পড়ে গেছিল কিনা বা সামথিং লাইক দ্যাট, তো কেন ঘুমাইছিল তো সবাই, তো সবাই শুনে খুব অবাক যে এরকম এরকম ঘটনা ঘটছে। তো ওই দিন ওই যে ভাইয়ের সাথে আরেকজন রিলেটিভ ওই রুমে তার সাথে থাকলো, যে কি ঘটে এরকম রাতের বেলা কেউ কিছু করে নাকি দেখার জন্য। তো ওই দিন ওরকম সময়ের মতো তারা কথাবার্তা বলে ওরা দুইজন গল্প করতেছে রুমের ভিতরে, সবাই ঘুমায় গেছে। ঠিক ওরকম সময় রাতের ঠিক ওরকম সময় হঠাৎ করে দরজার মধ্যে দিড়িম করে লাথি, দরজার মধ্যে লাথি মারার পরে দুইজনই লাফ দৌড়ছে কে কে বলে এবং দৌড় দিয়ে গেছে দুইজনই। আজকে তো দুইজন আছে, দরজাটা খুলে দরজার লাঠি নিয়ে দৌড় দিয়ে উঠে গেছে একজন উপরে উপরে গেছে, মানে দেখতে যে উপরে কেউ পলাইছে নাকি এরকম লাথি মেরে। তো খুব সুইফটলি দৌড় দিয়ে উঠছে, উঠে দেখে নাই তিনতলায় কেউ নাই, এবং তিনতলার উপরেই কিন্তু আরেকটা সিঁড়ি, সেটা দিয়ে ওই বিল্ডিং এর ছাদে ওঠা যায়। মানে ছাদে ওঠা যায় মানে কি, ছাদের নিচে এসে মানে দাঁড়ান যায়, সেখানে একটা লোহার সিঁড়ি আছে, সেই লোহার সিঁড়ি দিয়ে বেয়ে একদম ছাদের উপর উঠা যায়। তো ওইখানে ভয় কেউ যেত না, কারণ ওই যে ছাদের উপরে একটা বদনাম আছে যে মানুষ দেখছে যেরকম গোসল করে এরকম, তারপর মশলা পেশার শব্দ আসতো। এটা কমনলি আমাদের দেশে কিন্তু শোনা যায় যে মশলা পেশার শব্দ, আর ওই বাড়িতে আসলেই আসতো। তো যাই হোক, ও তিনতলা বন্ধ উঠে সেই ভাই, সে তারপর যখন কাউকে দেখে নাই, সে আবার নেমে আসছে, তার ভয়ে বুক কাঁপতেছিল। তো তখন সে এসে বলল যে তার সাথে যে আরেকজন রিলেটিভ ছিল, বলল যে নিচেও দেখা দরকার। তো নিচে চলে গেল, ওরা দুজন মিলে নিচে গেছে, নিচে যে হেঁটে বাইরে গেল, মানে তাদের যে মূল বিল্ডিং এর বাইরের অংশটা বারান্দার মতো খোলা একটা জায়গা বাগানের মতো, ওইখানে গেল, কেউ নাই, একদম নিশুতি, রাতের বেলা, রাতের শব্দ হচ্ছে, মূল দরজাটা লাগানো, তালা মারা, কে করলো এই কাজটা। তোরা এরকম দেখে চেক করে ঘরের মধ্যে আসছে দুজন কথা বলতে বলতে, দরজা ছিটকিনি দিয়ে ঘুরছে সাথে সাথে একটা লাথি দরজার মতো দিলিম করে। আবার এইবারও দুজন হাউকাউ করে দরজা খুলছে, খুলে বাইরে তাকাচ্ছে, কেউ নাই। আর এটা কোনো মতেই সম্ভব না যে এত সুইফট কেউ চলে যাবে এখানে, মানে এত দ্রুত কেউ এখান থেকে চলে যাবে, ইম্পসিবল। মানে কোথায় যাবে, উপরে নিচে যাবে, তার শব্দ হবে, কিচ্ছু নাই। তো যাই হোক, তারা দুজনই ভয় পেয়ে দরজাটা লাগাই দিচ্ছে। তো দরজা লাগানোর সাথে সাথে দেখলো যে সামনের লাইটটা কেটে গেল, লাল বাতি ছিল ফিলামেন্টের বাতি, টাস্করের বাতিটা কেটে গেল। খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার, যাক দরজা লাগাই দিয়ে ওরা দুজন ঘরে আসছে, ভয়ের চোটারই করতেছে না। তো এর পরদিন শুনলো যে এই প্রত্যেকটা ফ্ল্যাটেই দরজার মধ্যে লাথি মারতেছে কেউ, মানে শব্দ হচ্ছে, তাদের ফ্ল্যাটেও মারতেছে, ওখানে কেউ আর ভয় যায় না, কেন ওদের কাছ থেকে শুনছে অন্য ফ্ল্যাটের লোকরা। এবং তারপর তারা ডিসাইড করলো যে এটা যদি বাইরের কেউ হয়ে থাকে, তাহলে আমরা কাজ করব, নিচে যে আমাদের যে মূল দরজাটা ঢোকার যে জায়গাটা, সেইখানে আমরা একটা কলাপসিবল গেট বা কেচি গেট লাগাই দিব। যাই হোক, এই কথা অনুযায়ী সবাই মিলে কাজ করলো, করে একটা কেচি গেট লাগাই দিল। আর কেচি গেট লাগাই দিচ্ছে, রাতের বেলা ওইটা তালা মেরে দেওয়া হলো, মানে বাইরের কোনো মানুষ এখানে, মানে অন্য কোনো দেয়াল টপকে এসেও ঢুকতে পারবে না আর কি, এখন পুরো বন্ধ। এখন যদি এই ঘটনা ঘটে, আবার ওই বাড়ির মানুষই করবে আর কি, আর কে করবে, আর তো কারো মানে ই নাই, ট্রেস নেই, কে কিভাবে করবে। তো যাই হোক, তালা মেরে দিল কলাপসিবল গেটে, এবং সবাই সচেতন বাড়িতে। ওই বাড়িতে ইয়াং ছেলে বলতে শুধু ওই ফ্ল্যাটেই ছিল, আমার রিলেটিভের পাশে আর কোথাও ইয়াং ছেলে মেয়ে নাই, সব বয়স্ক। ঠিক রাতের বেলা, অনেক রাত গেছে, তারা মনে করছে আজকে আর হবে না, মেবি বাইরের কেউ এসে করছে বা কোনোভাবে হয়েছে। সে রাতের বেলা বসে আছে, আবার এরকম শব্দ শুনল, তিনি লাথির শব্দ, একবারে লাথি, লাথি মারলে যেরকম দেয়ালে সেরকমই, তো মানে দরজার মধ্যে লাথি যদি মারে কেউ জোরে, সেরকম শব্দ। যাই হোক, উঠে দরজার কাছে যাওয়ার আর সাহস কারই হল না। তো পরদিন সকালে তারা জাস্ট দেখলো যে না, মানে ওই দরজায় তালা তালাই আছে, কে আসছে কে বা কি এসে এখানে লাথি মেরে গেছে কেউ জানে না। তো ওরকম ঘটনা বাসায় প্রায় হতো, এখানে সিঁড়ির মধ্যে সাউন্ড, গলার শব্দ হইতো, মধ্যে কেউ কথা বলতেছে, আর ওই ছাদে মশলা বেশার শব্দ, তারপরে কেমন একটা নুপুরের শব্দ পাওয়া যেত ওদের, মনে হতো যে বাসার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে নুপুর পায়ে। তো এই যে মানুষ যে জিনিসগুলো বলে, এগুলো কিন্তু ওখানে ঘটতো, যে মানুষ বলে না যে এরকম শব্দ পায়, এগুলো ওখানে ঘটতো এবং আমি ওদের কাছ থেকে শুনছি। তো এরপর আমি একবার গেলাম, ওই যে আমি যে বললাম দেয়ালের মধ্যে আমি কিল মেরে ওখানে আরেকটা রিপ্লাই পাইছিলাম, তা আমি ভাবলাম যে এটা কি। আচ্ছা যাই হোক, আমি ওই বাড়িতে বেড়াতে গেছিলাম, রাতটা থাকবো চিন্তা করলাম। তো রাতে আমি ছিলাম, আমাদেরকে একটা বেডরুম দেওয়া হলো, আমি আমার ওয়াইফ ছিলাম, তো বেডরুমটা দেওয়া হলো। তো যেই রুমে আগে, ওই রুমটার মধ্যে আগে ওই যে বললাম যে এক ভাই থাকতো আর কি। তো রাতে আমরা ঘুমাইছি অনেক রাত, মানে রাত 12টা 1টা বাজে। তো আমার ওয়াইফ ঘুমায় গেছে, সে ঘুমায় গেছে, আমি আমার ঘুম আসতেছে না এবং লাইট বন্ধ করে দিছি। একটা আশ্চর্য জিনিস দেখলাম যে এই বাসায় বাতি নেভানোর পর রুমটা অন্ধকার বেশি হয়ে যায়, মানে রুমের আলো থাকে না, আর রুমে ডিম লাইটও ছিল না, এবং বাড়ি তো বেশ পুরনো, মানে এটা মেবি 60s এর প্রথম দিকে করা বাড়ি এরকম হবে। তো বাতি নিভানো এবং দেখতেছে যে আলো খুব কম। রুমের সাথে একটা জানালা ছিল, দুই পাশে জানালা আছে, কাঠের জানালা কাঁচ দেওয়া, ওই সিক্সটিদের বাড়িতে যেরকম থাকতো। তো ডান দিক থেকে কোনো ল্যাম্পপোস্টের আলো আসতেছে না, বাঁ দিক থেকে যেই জানালাটা সেটা হচ্ছে ডাইনিং স্পেসের দিকে, এবং ডাইনিং স্পেসের বাইরে আরেকটা জানালা আছে, সেটা দিয়ে বাইরের আলো আসে। তো মোটামুটি অন্ধকার হওয়ার মূল কারণ হচ্ছে যে বাইরের আলোটা ডাইনিং স্পেসে আসতেছে, সেখান থেকে লাইট যতটুকু ফিল্টার হয়ে এই ঘরে আসতেছে ততটুকু। হ্যাঁ, তো মোটামুটি খুব অল্প আলো, তা আমি শুয়ে আছি, ঘুম আসতেছে না, ঘুম আসতেছে না, অন্ধকার লাগতেছে। তো এক সময় যখন ঘুম আসবে এরকম একটা ভাব, এই সময় হঠাৎ দেখলাম ঘরটা অন্ধকার হওয়া শুরু হলো, মানে আলোটা কমে যাচ্ছে ধীরে ধীরে, অ্যাজ ইফ যে কোনো একটা বাতি যদি কমায় দিতে থাকে কেউ রেগুলেটর দিয়ে, সেরকম আলোটা আরো কমে যাচ্ছে। তা আমি একবার ধারণা করলাম যে আলো কমতে পারে কিভাবে, একটা হতে পারে যে রাস্তার যে স্ট্রিট ল্যাম্প সেটা নিভে গেছে, তো এটাতে এইভাবে আস্তে আস্তে নিভবে না, আরেকটা হতে পারে আকাশে অনেক মেঘ করতেছে, মেঘ করার কারণে চাঁদ ঢেকে গেছে, এই কারণে হয়তো আলো কমে যাচ্ছে। তো একটা সময় আলোটা কমতে কমতে এমন একটা অবস্থা হতো, আমি ভাবলাম যে না, রাতের আলো এইভাবে নাই হয়ে যায় না, মানে রাতের আলো কিন্তু একটু হলেও থাকে, মানে এক পর্যায়ে এমন একটা অবস্থা হলো যে মানে ঘরটা মনে হচ্ছে একটা পুরো একটা ব্ল্যাক হোলের মতো অবস্থা, মানে পুরো ডার্ক এনার্জি, এবং আমি ফিল করা শুরু করলাম যে ঘরটার মধ্যে একটা ডার্ক এনার্জি ভর করতেছে। এই ভয়টা আরো বেশি হয়ে গেল যে আমার ওয়াইফ ভয়ের মধ্যে, মানে ঘুমের মধ্যে ভয়ে সে আমার হাত চেপে ধরছে, কিন্তু ঘুমে সে আমার হাত চেপে ধরছে, এবং আস্তে আস্তে হাতে তার হাতে জোর বাড়তেছে, মনে হচ্ছে নকডা বাইতেছে হাতের মধ্যে ভয়ে, এবং সে কাঁপতেছে। আমি চিন্তা করলাম যে এটা ঘটনাটা কি, এখানে কি ঘটতেছে, মানে তখন আমার মাথায় কাজ করা শুরু করলো যে সামথিং ইজ রং, এই ঘরটার মধ্যে কিছু একটা রং আছে। অন্ধকারটা এমন জমাট বাঁধল যে কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে আমি যেটা হাত তুলি আমার হাতটাও দেখতে পাবো না, এত অন্ধকার। এবং ওর ভয়ে সে, আমি তাকে ডাকার চেষ্টা করলাম আস্তে ধীরে, সে উঠতেছে না, সে শুধু ভয়ে কাঁপতেছে, আমাকে এরকম খামচি দিয়ে ধরে রাখছে। তা আমি বললাম যে না, এটা তো হতে পারে না। তা আমি আস্তে করে বিছানা থেকে মাটিতে পা রাখলাম, আমার ভয় লাগতেছিল, আপনাদের অনেকেরই হয়তো লাগে, মনে হয় যে বিছানার তল থেকে পা চেপে ধরবে কি, ওরকম ভয় লাগতেছিল আমার কাছে। তো অন্ধকার, ঘুরঘুরটি, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি এইভাবে আস্তে আস্তে হেঁটে হেঁটে সুইচবোর্ডটা হাতড়ে বের করার চেষ্টা করলাম, তো এক সময় পেলাম যে হ্যাঁ, এখানে সুইচবোর্ড। আমি বাতির সুইচটা দিয়ে দিলাম, টস করে বাতিটা জ্বলে উঠল। বাতি জ্বলার সাথে সাথে মনে হলো যে অন্ধকারটা এক লাফ দিয়ে বের হয়ে গেল, যেটা হয় মানে অন্ধকার তো বাতি জ্বাললে চলে যায়। তো আমি দেখলাম তখন আমার স্ত্রীর ঘুম ভেঙে গেছে। তো সে, আমি তাকে বললাম যে তুমি এরকম কেন করতেছিলে, আমি খামচিদের ধরলাম ভয় পেয়েছে, বললে বলতেছে না, সে শুধু বলতেছে কেমন জানি তার কাছে মনে হচ্ছে যে সে স্বপ্নে দেখতেছিল ভয়ের কিছু এরকম। তো যাই হোক, আমি ওখানে উঠলাম, উঠে যে ওখান থেকে খুলে রেস্টরুমে গেলাম, রেস্টরুম থেকে আসলাম। আমি কিন্তু বাইরে যখন বেরোইছি, ওখানকার ওই রুমের বাইরে যে জায়গাটা যেখানে ডাইনিং স্পেস, ওইখানে দেখতেছি জানালা যে কাঁচের ফাঁক দিয়ে যথেষ্ট আলো আসতেছে, স্ট্রিট ল্যাম্পের আলো। আমি জানালার কাছে গিয়ে দেখলাম আকাশ একেবারে ফকফকা পরিষ্কার, তারা দেখা যাচ্ছে, ওখানে যথেষ্ট আলো আছে, মানে এই আলো কোনোভাবেই ডিমড হওয়ার কথা না, এরকম মেঘও ঢাকে নাই, আকাশ পরিষ্কার, আর সেই স্ট্রিট ল্যাম্পের আলো আছে। যাই হোক, রেস্টরুম ইউজ করে এসে আমি আবার ওই দরজা লাগায় জাস্ট বাতিটা নিভায় আবার শুতে গেলাম। যখন আমি বাতিটা নিভায় শুতে গেছি, তখন দেখতেছি যে আলো কিন্তু আছে রুমের ভেতরে, ওই যেরকম নর্মাল যে আলো নিভায় যাওয়ার পর হালকা ওখান থেকে আলো আসতেছে এরকম। বিছানায় যে শোয়ার পর একটু পর আবার সে আলোটা ওরকম ডিম ঢোয়া শুরু হল, মনে হলো যে আলো কমে যাচ্ছে, চারিদিকে ডার্ক একটা মানে আটমসফিয়ার তৈরি হচ্ছে। আমার ওয়াইফ আমার হাতটা আবার চেপে ধরলো, সে ঘুমের মাঝে এরকম, এবং চেপে সে এরকম খামচি দিয়ে ধরতেছে আমাকে এরকম, মানে হাত চেপে যাচ্ছে, তার নখ বসে যাচ্ছে। আমি তখন ওখানে দোয়া পড়লাম, মনে মনে দোয়া পড়া শুরু করলাম। দোয়া পড়তে পড়তে এক সময় আমার ঘুম এসে গেল, আর আমি ঘুমাই গেলাম। তো আমি পরবর্তীতে শুনছি যে ওই বাসায়, ওই রুমটাতে যারা থাকে তাদের নাকি এরকম জিনিস মাঝে মাঝে অবজার্ভ করত, হঠাৎ মনে হইত যে ঘর অন্ধকার হয়ে গেছে, ঘরের মধ্যে টেম্পারেচার ফল করছে এরকম লাগতো, এবং অনেকে বোবায় ধরত রুমের ভেতরে মানে শুলে। ওই দিন আল্লাহর রহমতে আমাকে বোবায় ধরে নাই, যদিও অনেক ধরছে, অনেক রকম এরকম ধরার অভিজ্ঞতা আছে, বাট ওই দিন ধরে নাই আলহামদুলিল্লাহ, দোয়া পড়ে ঘুমাইছিলাম। তো এইটা ওই বাসার একটা ব্যাপার, ওই বাসায় এই ধরনের জিনিসপত্র কিন্তু হর হমেশাই ঘটত, এবং মানুষজন এরকম শুনতে ওই পাশ থেকে কেউ ডাকতেছে। ওই পাশের আরেকটা স্টোরি হচ্ছে যে এরকম ঘুমায় ছিল দুইজন মানুষ এখানে রাতের বেলা, তো দুইটা মেয়ে ঘুমায় ছিল, এদের মধ্যে একজন বাথরুমে গেছে আরেকজন শুয়ে আছে বিছানায়। তো সে হঠাৎ করে ফিল করলো যে তার পাটা কেউ চেপে ধরলো, তো পাটা চেপে ধরছে, যে চিন্তা করছে কে চেপে ধরছে, রুমে তার কেউ নাই, আমার বোন তো গেছে বাথরুমে, কে আমার পা চেপে ধরলো। তো এরকম চিন্তায় সে আস্তে করে হাত দিয়ে পায়ের দিকে নিছে এবং সে হাতটা ধরল, হাতটা ধরে দেখতেছে যে হাতটা পা চেপে ধরছে সেটা একটা চিকন হাত, একটা মানে এত চিকন যে মনে হয় একটা মানে এরকম মানে চিকন একটা লাঠির মতো, এবং রোমশ, পুরো হাতটা রোমশ, পুরো হাতটা রোমশ, এবং মনে হচ্ছে যে শক্ত শক্ত একটা লাঠির মতো হাত, রোমশ মানে পুরো শরীরে যে রোম থাকে এরকম। তো সে ভয় চিৎকার করছে, চিৎকার শুনে একটু পর তার বোন চলে আসছে বাথরুম থেকে, আসার পর দেখতেছে যে না কোনো হাত টাত কিচ্ছু নেই, মানে হাত ধরে নাই তার পা, কিন্তু সে একদম মানে পুরো সেন্সে ছিল যখন সে এই হাতের স্পর্শটা পাইছে এখানে। তো এই ছিল ওই বাসার ঘটনা। এবং ওই বাসার মধ্যে কিন্তু আরেকটা ব্যাপার, ওই বাসার যে একজন মুরব্বী ছিলেন বৃদ্ধ, তিনি দেখেছিলেন একদিন রাতের বেলা তাহাজ্জুদ পড়তে উঠছেন, উঠে বারান্দায় গেছেন, বারান্দায় যে দেখতেছেন ওই যে চিকন রাস্তাটার সামনে, ওই রাস্তাটার সামনে দিয়ে একটা ঘোড়া আসতেছে এবং ঘোড়াটা মানে টক 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 করে পা ফেলে আসতেছে। তো যখন ঘোড়াটা ওনাদের দরজা পাস করে সামনে চলে গেল, তিনি দেখলেন যে ঘোড়াটার মাথা নাই, মানে একটা মাথা ছাড়া ঘোড়া, ঘোড়া আছে কিন্তু ঘোড়ার মাথা নাই, ঘোড়াটা হেঁটে একবার রাস্তার সামনে চলে গেল। তিনি ভয়ে তাড়াতাড়ি দোয়া পড়তে পড়তে ভিতরে চলে আসছেন। তো ওই বাসা এখনো আছে, আমি আমি যতদূর জানি বাসাটা এখনো আছে, মানে বাসাটা হয়তো রিনোভেট করা হয়েছে, রিনোভেট করে তো অন্য মানুষ থাকে সেখানে, আমি সেখানে একবার গিয়েছিলাম একটা নাটক তৈরি করতে, তো আমি তৈরি করছিলাম ছোটখাটো একটা নাটক, আমার সাথে অনেকে ছিল। তো করার পরে আমাকে পরবর্তীতে ওই বাসায় যারা থাকে অনেকে বললো যে নাটকটা দিয়েন না, তো পরবর্তীতে আমি ওইটা মানে ইউটিউবে দিয়েছিলাম, তারপরে আমি আবার সরায় ফেলছি নাটকটা। তো এই হচ্ছে ওই বাসার ঘটনা। তো ওই যে ভৌতিক ব্যাপার, ভৌতিক ব্যাপার নিয়ে আপনারা যারা বলেন বা কোয়েশ্চেন করেন বা বলেন যে ভাই ভয় পাই না বা ভয়ের না, মানে ভৌতিক জিনিসগুলো আসলে না আপনি যদি ফেস করেন, আপনি যদি সম্মুখীন হন এরকম ঘটনার, অ্যাকচুয়ালি এই ধরনের জিনিসেরই সম্মুখীন বেশিরভাগ টাইমে হবেন। খুব অল্প সময়ই অনেকের সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট হয়, অনেকের সাথে কথাবার্তা বলে বা এরকম কিছু, যেমন আমি আপনাদেরকে বলছিলাম মনে হয় শেয়ার করছিলাম যে আমার মামার, আমার এক মামার, আমার এক মামার এরকম ঘটনা ছিল যে হি ওয়াজ পজেসড, এবং তার এই পজেশনের সময় অনেক রকম ঘটনা ঘটছে, এবং তখনই আমি এরকম কোন অলৌকিক জিনিস বা অতিপ্রাকৃত জিনিসকে স্বচক্ষে দেখতে পাই, এবং সেটা ছিল একটা ডার্ক ফিগার, মানে কালো কুচকুচে একটা ফিগার, মানে অন্ধকারের মধ্যে আরো অন্ধকার, এবং এই কারণে যখন আমাকে কেউ বর্ণনাটা দেয় আমার শরীরের রোম দাঁড়া যায়, আমি বুঝতে পারি জিনিসটা কেমন, একটা অন্ধকারের মধ্যে আরো একটা অন্ধকার, সেটা একটা ফিগার, এবং ফিগারটা কিন্তু মানুষের মতো, এবং আমি দেখছিলাম যে হেঁটে হেঁটে আসতেছে, সেটা একদম সামনে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসতেছে, এটা আমার নিজের চোখে দেখা। তারপরে এরকম ঘটনা তখন ঘটছিল যে আমি সেই মামার সাথে শুয়েছিলাম, আমাকে বলতেছে যে ও আসতেছে, তো আমি বলছি ও আসতেছে মানে ও আসতেছে যে এসে পড়ছে, এসে পড়ছে, এবং যেই ঘরটার মধ্যে আমরা ছিলাম ওই ঘরে ও বলতেছে যে এখানে ঢুকতে পারবে না, সে রাগ করছে আমি এই রুমে কেন, মানে ওই রুমে হচ্ছে নামাজ কালাম অনেক পড়া হতো, হ্যাঁ নামাজ কালাম পড়া হতো, তসবিহ তাহলিল করা হতো ওখানে, বলে এখানে সে ঢুকতে পারবে না, কিন্তু ওই মানে সে এর জন্য রাগ করছে আমি এখানে কেন আসি, ও আসছে। এই সময় আমি শুনছিলাম যে ওই রুমের যে রুমে আমরা শুয়েছিলাম সেই রুমের দরজায় দিম করে একটা কিলের শব্দ, মানে অ্যাজ ইফ দরজার মধ্যে কেউ কিল দিছে, থম করে একটা কিলের শব্দ, এবং মানে এমন একটা অবস্থা ছিল আমাদের বাসায় কিন্তু তখন উঁচু দেয়াল, মানে প্রায় 12 ফিটের মতো উঁচু দেয়াল, বাউন্ডারি দেয়াল, আমাদের উঠানের মধ্যে কারো আসার কথা না, কেউ আসবে না। তো যখন আমার আম্মা বের হয়ে গেছে, আমার নানি বের হয়েছে, আমি বের হয়েছি, সবাই বের হয়েছে, পুরো বাসার উঠান মানে একদম খা খা করতেছে, কোনো কেউ নাই, কাজের মানুষদেরকে তোলা হলো, তারা বলতেছে যে না আমরা কি মানে তারা ঘুমে একদম কাতর, কেউ মানে মানে কেউ বের হয় নাই, কিন্তু কে আসলো এসে ওই রুমের দরজায় ধিম করে কিল দিয়ে গেল, এটাও কিন্তু মানে একদম মানে আমার মানে এগুলোকে বলা হয় যে ধরেন সরাসরি কিছু মানে মানে এক্সপিরিয়েন্স করা, এটা একটা সরাসরি এক্সপিরিয়েন্স ছিল আমার, একেবারে এটা আমার নিজের এক্সপিরিয়েন্স করা। তো এছাড়াও এরকম টুকিটাকি আছে, তবে এই ধরনের এক্সপিরিয়েন্সগুলো কিন্তু কাইন্ড অফ এরকম হয়। তো আজকে আমি চেষ্টা করব আপনাদের যাদেরই এই ধরনের এক্সপিরিয়েন্স আছে আমি বাছাই করেছি, সেই ঘটনাগুলো দিয়ে আজকের এপিসোডটা করতে, সরাসরি এক্সপিরিয়েন্সগুলো এবং আমি মোটামুটি যেগুলো আমি মনে করি যেগুলো অথেন্টিক সেগুলো নিয়ে আজকের এপিসোডটা করব। তো এই ছিল আমার ছোটখাটো কিছু এক্সপিরিয়েন্স, আরও কিছু আছে যেগুলো আমি হয়তো পরবর্তীতে শেয়ার করব। তো সেগুলো হয়তো শেয়ার করা হয়েছে অতীতে রেডিওতে বা অদ্ভুত খুব কমই করা হয়েছে, রেডিওতে শেয়ার করা কিছু আছে, আমি সেগুলো চেষ্টা করব আপনাদের মাঝে শেয়ার করতে। তো এখন চলে যাচ্ছি, ফিরে আসবো কয়েক সেকেন্ডের মধ্যে এবং নিয়ে আসবো আরও ঘটনা। আবারও চলে এলাম অদ্ভুত রেতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা। যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন তৌফিক তামাল ঢাকার ইস্কাটন থেকে, এবং তিনি তার জীবনের নিজের জীবনের একটি ঘটনা শেয়ার করেছেন আমাদের কাছে। তৌফিক লিখেছেন, তিনি খুব আগ্রহ করে অদ্ভুত রে শোনেন, তার বেশ ভালো লাগে। জীবনে অনেক ঘটনা হয়তো শেয়ার করা হতো না, দু একজনের সাথে তিনি মুখে মুখে শেয়ার করেছেন, তবে তার খুব ইচ্ছে করলো অদ্ভুত রে ঘটনাটা শেয়ার করতে, তো তিনি শেয়ার করে ফেলেছেন। তো আমি চলে যাচ্ছি তৌফিকের ঘটনায়। তৌফিক আমাকে রিকোয়েস্ট করেছেন যেন আমি ঘটনাটা আমার মতো করে শেয়ার করি, তো আমি সেটাই করব। 2003 সালের ঘটনা। তৌফিক তখন বেশ ইয়াং, কেবল পড়াশোনা শেষ করেছে, চাকরিতে জয়েন করেছে, তো বেশ ভালোই কাটছিল সময়, ব্যাচেলার মানুষ, ঘোরাফেরা। এর মাঝে তার বিয়েও হয়ে গেল, আর বিয়ে হওয়ারই ছিল আসলে, কারণ তার সাথে পূর্ব পরিচিত পাত্রী, বেশ সখ্যতা ছিল তাদের, এই চাকরিটার জন্য ওয়েট করছিল। তো চাকরি হওয়ার পর বিয়ে করল, এখন তো জীবন অন্যরকম, বেশ ভালো সময় কাটাচ্ছে দুজন, ঘোরাফেরা করে, ঢাকা শহরে এদিক ওদিক যায়, এবং যেহেতু পূর্ব পরিচিত তাদের মাঝে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং, মানে দেখা যেত যে মানে ঘুরতে গিয়েছে লেকে, বেশ রাত পর্যন্ত সেখানে থেকে তারপর আসছে, গল্পগুজব করতো, লেকের পাড় দিয়ে হাঁটতো, গাছপালার মধ্যে দিয়ে হাঁটতো, তো মোটামুটি তারা বেশ এনজয় করছিল তাদের জীবনটাকে। তো যাই হোক, এরকম কয়েকদিন যাওয়ার পরই তৌফিক প্ল্যান করলো যে ঘুরতে যাওয়া দরকার, বিয়ে করেছে এখন ঘুরতে যাওয়া দরকার, যেটাকে হানিমুন বলে আর কি। তো এইটার প্ল্যানিং করা শুরু করলো দুজনে। তো মোটামুটি বাংলাদেশের মধ্যে এদিক ওদিক কোথায় যাওয়া যায় চিন্তা করছে। তো দুজনে চিন্তা ভাবনায় দেখলো যে কক্সেস বাজারই সবচেয়ে ভালো ডেস্টিনেশন হতে পারে, মানে ওখানে গেলেই সবচেয়ে ভালো হয়। তো তৌফিক বলল যে আমি আসলে চট্টগ্রামে এর আগে গিয়ে কখনো লম্বা সময় স্পেন্ড করিনি, তাহলে এক কাজ করি, আমরা আগে চট্টগ্রাম যাই, চট্টগ্রাম গিয়ে একদিন থাকি, আর আমরা যদি ট্রেনে যাই তাহলে আমাদের অবশ্যই চট্টগ্রামে যেতে হবে আগে, তো একদিন যাই চট্টগ্রামে, ওখানে গিয়ে একটু ঘুরি, আমার এক খালার বাসায় আছে সেখানেও যাব, সেখানে গিয়ে ঘোরাফেরা করে তারপরে পরদিন আমরা কক্সেস বাজার চলে যাব। তো তৌফিকের ওয়াইফ রাজি হয়ে গেল। তো দুইজনে সেইভাবেই চিন্তাভাবনা করলো, ছুটি নিল, দুজনেই চাকরি করতো, দুজনেই চাকরি পেয়েছিল, তো চাকরি থেকে অফ নিয়ে তারা একদিন এরকম রওনা দিল রাতের ট্রেনে। তো রাতের ট্রেনে যাবে, বাসা থেকে গোছগাছ করে দুজন বেরিয়েছে, ট্রেন স্টেশনে গেছে, সেখানে গিয়ে দেখছে যে ট্রেন আসতে বেশ খানিকক্ষণ বাকি, প্ল্যাটফর্মের মধ্যে হাঁটাহাঁটি করছে। তো হাঁটাহাঁটি করতে করতে একসময় ট্রেন আসলো, তারা উঠে গেল ট্রেনে, চলছে ট্রেন, রাত এবং গভীর রাতে ট্রেন, বেশ সুন্দর একটা পরিবেশ, হালকা হালকা বৃষ্টি হচ্ছে ওই দিন, হালকা হালকা বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টি তারা এনজয় করছে, মানে ছিটে ফোটা বৃষ্টি, ট্রেনের কাঁচ গড়িয়ে পড়ছে, আবার জানলা সরিয়ে দিলে দেখা যাচ্ছে বাইরে, ব্রিজ ক্রস করছে তখন নিচে নদী দেখা যাচ্ছে, খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট। যাই হোক, এরকম করতে করতে একসময় তারা চলে আসলো চট্টগ্রাম সকালবেলা এবং নেমে গেল চিটাগাংয়ে। তো চট্টগ্রামে নেমে তারা গেল তৌফিক তার খালার বাসায়, ওখানে গিয়ে দেখা করলো, তার খালারা তখন তাকে থাকতে রিকোয়েস্ট করলো তাদের বাসায়, বললো আজকে তোরা এখান থেকে যা, কিন্তু তৌফিক কিন্তু ওখানে নেমেই একটা হোটেল বুক করেছিল, মানে সে চাচ্ছে না যে মানে সময়টা আত্মীয় স্বজনের সাথে জড়ায় যেতে, সে আসছে এখানে হানিমুনে, সেরকম ভাবেই চিন্তাভাবনা করলো। তো খালার বাসায় বললো যে না খালা, আমি হোটেল বুক করছি, আমি রাতের বেলা ওখানে থাকবো, এরকম বলে খালাদের বললো আমরা আসি সারাদিন আসি, রাত্রেবেলা যাবো এখান থেকে। তো মোটামুটি খালার বাসায় তারা কাটালো, বেশ রাত পর্যন্ত কাটালো, প্রায় 9:30 পর্যন্ত ওখানে ছিল। তো তারপর বিদায় নেবার পালা, তৌফিক সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরুচ্ছে, তো তার কাজিন তাকে বললো যে তোমাকে এগিয়ে দিই সামনে, বলে না রে না আমার এগোনো লাগবে না, আমি এমনি চলে যাবো, কি হয়েছে কোনো সমস্যা কি, বলে না তুমি তো এখানে থাকো নাই আগে, রাস্তাঘাট কেমন না, নীরব নিথর, বলে আরে দূর, এখান থেকে বের হয়ে যায় দেখি কোথাও সামনে একটা সিএনজি টিএনজি পেলে নিয়ে নিব, অথবা রিক্সা পেলে এখান থেকে নিয়ে সামনে চলে যাবো, এখান থেকে তো দেখছি টেম্পো চলে। তো বলে যে পারবা তুমি, বলে যে হ্যাঁ পারবো, বলে তৌফিক বের হয়ে আসে তার স্ত্রীকে নিয়ে। মানে তাদের ওই বাড়িটা ছিল তিনতলা, তিনতলা থেকে নেমে আসে একেবারে নীরব রাস্তাঘাট, যেখানে বের হয়েছে তার খালার বাসাটা যেখানে ওই কমিউনিটিটার মধ্যেই বেশ নীরব, একটার পর একটা বাড়িগুলো খুব নীরব, সামনে একটা মাঠ আছে, গাছপালা আছে কিছু। তো ওখান থেকে হেঁটে আসতেছে তৌফিক এবং দেখতেছে যে আকাশটা কেমন গুড় গুড় করতেছে, মানে আগের দিন যখন তারা ঢাকা থেকে আসছে তখনও কিন্তু মেঘলা আকাশ ছিল, আজকেও মেঘলা আকাশ। তো তৌফিকের ওয়াইফ হাঁটতেছে আর বলতেছে যে একেবারে নতুন জায়গায় তুমি এরকম রাতে বের হয়ে গেলা, তোমার কাজিন বলছিল এগিয়ে দিতে, খারাপ কি, সমস্যা কি? বলে আরে সমস্যা কিছু না, তোমার এনে হাঁটবো, এটাই তো মজা, একা একা নতুন জায়গা, এটাই তো আমরা এনজয় করব, এখানে আরেকজনের কি দরকার। তো তৌফিক আবার বলতেছে তার ওয়াইফকে যে তুমি যে শ্যাম্পু দিছ, শ্যাম্পুর ঘ্রাণটা খুব কড়া, ছড়াচ্ছে চারপাশে, নির্জন জায়গায় হাঁটার এই একটাই ভয় যে তোমার ঘ্রাণ ছড়া যাচ্ছে চারিদিকে, আর রাতের বেলা ভূত প্রেত ধরে বলছে, আব্বা আম্মা বলতো। তো তার ওয়াইফ বলে আরে ধূর বাদ দাও, কি বলো তুমি? বলে যে হ্যাঁ একেবারে ধান কিন্তু ছড়া যাচ্ছে চারদিকে, মানে তার দুষ্টমি করতেছে, খুনসুটি করতেছে। তো এগুলো বলতে বলতে হাঁটতেছে দুজন, তো সেই তাদের বাসার সারিগুলো পার হয়ে আসলো, এখন একটা রাস্তা, লম্বা রাস্তা, এইটা এই রাস্তাটা সোজা চলে গেছে একদম সামনে গিয়ে মেন রোডে উঠছে, এবং সেই মেন রোডও কিন্তু একটু মানে খালি খালি, কারণ এই যে তৌফিকের খালার বাসাটা একটু দূরে শহর থেকে, মূল শহর থেকে। যাই হোক, এই সামনের রাস্তাটার মাঝে কোনো কিছু নাই, রিক্সা টিক্সা কিচ্ছু নাই, দেখতেছি ওই পাশে দোকান ছিল বন্ধ করে দিচ্ছে, মানে লাস্ট ঝাঁপের একটুখানি নামাই দিছে, মানে একটুখানি মানে খুলে রাখছে, এখন নামাই দিবে এই পাশে। তো তৌফিক বুঝলো যে ওই দোকান বন্ধ থাকলে পুরো জায়গাটা নির্জন হয়ে যাবে, এখানে আর কোনো কেউ নাই। যাই হোক, কি করার আছে, এই রাস্তা ধরে হাঁটতে হবে, গাড়ি ঘোড়া কিচ্ছু নাই, হেঁটে যাচ্ছে সামনে, ডান দিকে এরকম গলি চলে গেছে, সেখানেও অনেক বাড়িঘর, আবার একটা খোলা মাঠ, বিশাল মাঠ, কেউ নাই, বাতাস বেশ ছুটতেছে, বেশ দামাল বাতাস চারিপাশে, বৈশাখের আগের দিকে মানে এখনকার মতো সিজন, বাতাস এদিক ওদিক মানে দামাল ডাপটায় বেড়াচ্ছে আর কি, এদিক দিয়ে যে গাছপালা ওখানে ছোটখাটো পাতাগুলোকে একদম বসাই দিতেছে, বেশ বাতাস। তো তৌফিক তার ওয়াইফকে বললো যে তোমার চুল খোলা, চুলটা তুমি বেঁধে নাও, তোমার সত্যি কিন্তু শ্যাম্পুর গন্ধ খুব ছড়াচ্ছে, খুব স্ট্রং ফ্রেগনেন্স ওয়ালা একটা শ্যাম্পু ইউজ করছিল তৌফিকের ওয়াইফ, এবং সেই ঘ্রাণটা ছড়াচ্ছিল আসলে। তো তৌফিক মানে এই নিয়ে দুই তিনবার বললো, তো তার ওয়াইফ কি করলো, দাঁড়া বলে দাঁড়া একটু দাঁড়া, দাঁড়াতে বলে সে তাড়াতাড়ি তার চুলটাকে পেঁচায় বেঁধে একটা পাঁচ ক্লিপ দিয়ে আটকায় দিল এবং আঁচলটা টেনে নিল, নিয়ে বললো এবার চলো। তো দুজন হাঁটতেছে, বাতাস কিন্তু মানে বেশ দাপাদাপি করতেছে আশেপাশে, ওই ছোটখাটো গাছপালা একদম মানে সয়া ফেলতেছে এরকম একটা অবস্থা, এবং পাশেই হচ্ছে গলি, ওই পাশের অনেকগুলো এরকম বাড়ি ওদিকে ঢুকে গেছে, ওখানে দেখা যাচ্ছে আবার পাশে, তার পাশে একটা বড় মাঠ, এই মাঠটা অনেক দূর পর্যন্ত গেছে, এবং দূরে গাছপালার সারি দেখা যাচ্ছে অনেক দূরে, ওই গাছপালার সারির পাড়ি দিয়ে মেন রোডটা গেছে, আর মাঝে মাঝে ওই রাস্তা দিয়ে দেখা যাচ্ছে ছোট্ট কোনো হয়তো স্কুটার যাচ্ছে বা টেম্পো যাচ্ছে, এরকম দূর থেকে দেখা যাচ্ছে, আবার মাঝে মাঝে মিনি বাস বা বড় বাসও দেখা যাচ্ছে রাস্তা দিয়ে পাস করতেছে। তো তৌফিক হাঁটতে হাঁটতে এটা দেখতেছে দূরের রাস্তায় এরকম দেখতেছে, এর মাঝে হঠাৎ করে চারদিক অন্ধকার করে ইলেকট্রিসিটি চলে গেল, মানে ওখানে কিন্তু এই নিয়ন আলোর কিছু ল্যাম্পপোস্ট ছিল দূরে দূরে, এবং সেই আলোগুলাই রাস্তাটাকে কেমন জানি আলোকিত অন্ধকার এরকম একটা অবস্থা তৈরি করছিল, কিন্তু এইবার পুরোপুরি অন্ধকার হয়ে গেল চারিদিক, এবং বাতাস কিন্তু চলতেছে। তো তৌফিক ভাবলো হয়তো ঝড় বৃষ্টি আসছে, সেই কারণে ইলেকট্রিসিটি বন্ধ হয়ে গেছে। এর মাঝে সে এক্সপেক্ট করতেছিল যে হঠাৎ করে যদি তার কাজিন চলে আসতো যে ভাইয়া তুমি কি ঝড়ে পড়ছো, তার কাছে একটা ভালো লাগতো, এখন যদি কেমন যেন অস্বস্তি লাগতেছে, কারণ রাস্তায় কিচ্ছু নাই, পুরো রাস্তাটা ফাঁকা, এবং সে আর তার ওয়াইফ হাঁটতেছে, এবং এই মানে এর মাঝে বাতাস বেশ দামালভাবে চলতেছে, মানে যে কোনো সময় হয়তো বৃষ্টি নামবে, আকাশে কিন্তু মেঘের ঘনঘটা, চারটা ঢেকে গেছে মেঘে, এরকম একটা অবস্থা। তো তৌফিকের একটু অস্বস্তি লাগতেছে, মানে ওয়াইফকে নিয়ে এসে, এবং অপরিচিত শহর, এখানে তো কাউকে চিনে না, এটাও মানে অন্য শহর আসলে কিন্তু এরকম মনে হয় যে এখানে আমার পরিচিত কেউ নাই, এরকম মনে হয়, যেমন যে যেই শহরে থাকে সেই শহরে কিন্তু মনে হয় যেখানেই যাক সে শহরে মনে হয় যে ভাই আমি বলতে পারি যে আমি অমুক জায়গায় থাকি বা ইত্যাদি, বাট এখানে কিন্তু তার কাছে অন্যরকম লাগতেছে। যাই হোক, একবার সে মনে মনে চিন্তাও করতেছিল যে আমি ফিরে যাবো নাকি খালার বাসায়, তো এগুলো ভাবতে ভাবতেই যাচ্ছে, তো তার ওয়াইফ বলতেছে তুমি এত কি টেনশন করতেছো, বলতেছে যে না টেনশন লাগতেছে, হঠাৎ করে এরকম ঝড় বৃষ্টিতে পড়ে যেতেছি, তো বাতাস যেভাবে আসতেছে মনে হয় বৃষ্টিও আসতে পারে। তার ওয়াইফ বলে পা চালাও, তাড়াতাড়ি চলো। তো তারা হাঁটতেছে অন্ধকারের মধ্যে, আকাশের আলো যতটুকু আছে দেখা যাচ্ছে রাস্তা, এবং এখন দূরের ওই রাস্তা দিয়ে কিছু গেলে দেখা যাচ্ছে। তো যাই হোক, দুজনে কোনো মতে চলতে চলতে এর মাঝে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি নামা শুরু করলো, মানে একদম ফিনফিনে বৃষ্টির কণা, তো এরকম এসে লাগতেছে ঝাপটার মতো ঠান্ডা ঠান্ডা। তো তারা একসময় চলে আসলো মেন রাস্তার উপরে, এসে দাঁড়ায় আছে, দেখতেছে রাস্তার দুই পাশ ফাঁকা, এবং তখন তারা যখন পৌঁছেছে তখন কিচ্ছু যাচ্ছে না। এর মাঝে অনেকক্ষণ পর তারা দাঁড়ায় আছে ওখানে, বাতাস দাপাদাপি করতেছে। একবার চিন্তা করছিল হাঁটা দিবে কিনা, তফিক চিন্তা করছিলাম ওদিক চলে যাবো নাকি, হাঁটতে থাকবো নাকি, তার ওয়াইফ মানা করলো। এর মাঝে দেখলো যে একটা টেম্পো আসতেছে, তা হাত দেখালো তফিক এরকম করে, তো টেম্পোটা এসে থামলো, তো টেম্পোতে উঠলো তারা দুইজন। দেখলো যে তারা দুইজনই ওই টেম্পোতে আর কোনো যাত্রী নেই, আর যারা চালাচ্ছে মানে যেই যারা ড্রাইভার আর কি চালাচ্ছে, তার মানে ড্রাইভার ড্রাইভারের সাথে হেল্পার, তারা দুইজনই। তো তফিক চিন্তা করলো যে এটা কেমন হলো, অপরিচিত শহর আর এখানে দুজন উঠছি, আবার অনেক রকম তো কথা শোনা যায়, হ্যাঁ অপরাধের ব্যাপার সাথে শোনা যায়, একটু ভয় পাচ্ছে সে। তো এর মাঝে বসার কিছুক্ষণের মধ্যে মানে টেম্পোটা চলা শুরু করছে, এই সময় ঝুম বৃষ্টি হঠাৎ করে নামলো, মানে একেবারে প্রচন্ড জোরে, মানে তুমুল বর্ষণ, মানে কঠিন অবস্থা। টেম্পোর যে হেল্পার সে বলতেছে যে স্যার এটা খুলে দেন, ওই যেখানে কার্পোলিন আছে ওটা খুলে দেন, নাহলে ভিজে দেবেন। তো তৌফিকরা ওই ইটা খুলে ফেললো, তারপরিন যেটা ছিল পাশে ওইটা খুলে দিল, খুলে তাড়াতাড়ি নিজেরা এসে আর তার ওয়াইফ মিলে বাঁধলো ওই পাশে, ওই পাশেরটাও খুলে বাঁধলো। তুমুল বৃষ্টি দুই পাশে বাড়ি খাচ্ছে এসে, এবং মানে বলার মতো না, এবং অন্ধকার রাস্তা, মানে ইলেকট্রিসিটি চলে গেছে, এরকম একটা অবস্থা। তো এরকম ভাবে এক সময় যে ঠিক যেই মানে যেখানে তাদের ডেস্টিনেশন সেখানে আগে যে একটা মোড় আছে, মোড়ের ওখানে টেম্পোটা থামলো, তখন বৃষ্টি হালকা কমছে, এখন নেমে তো যেতে হবে, তো কিছু করার নাই, টেম্পো তো এরপর যাবে না। তো ওইখানে কিছুক্ষণ বসে থেকে টেম্পোটাও রাখলো, তো তারা টেম্পোর যে হেল্পার বললো স্যার চাইলে কিছুক্ষণ বসতে পারেন বৃষ্টি থামা পর্যন্ত, তো কিছুক্ষণ বসে দুইজনে নামলো পরে টেম্পোর থেকে, এর মধ্যে ভাড়া টাড়া দিয়ে দিছে। তো নেমে চিন্তা হচ্ছে কই যাবে, কিচ্ছু নাই, মানে একদম দেখা যাচ্ছে রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে, এবং পানি রাস্তার মধ্যে পানি সামনের দিকে একদম, মানে বেশ বেশ পানি জমছে ওদিকে। তো দেখলো যে একটা রিক্সা আস্তে আস্তে রিক্সাটাকে হাত দিয়ে ডাকলো, ডেকে বললো যে এরকম এরকম অমুক জায়গায় যেখানে হোটেল ঠিক করছে ওই জায়গায়। তো রিক্সাওয়ালা শুনলো, শুনে বেশি ভাড়া চাইলো, বললো যে ভাই যাবো কোনো অসুবিধা নেই। তো রিক্সাতে উঠে বসলো দুজন, উড়ে বসে রিক্সা যাচ্ছে তাদেরকে নিয়ে, দেখতেছে পানি হয়ে গেছে তাদের রিক্সার যে মানে পা দানি সেই পর্যন্ত প্রায় পানি এখান দিয়ে। তো চলতে 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 এক রাস্তায় নিয়ে আসলো, সেই রাস্তা দিয়ে যাচ্ছে। তো রাস্তার দুই পাশে দেখতেছে বৃষ্টিতে একদম ভিজে অন্যরকম অবস্থা, এবং আশেপাশের যে বাড়িঘরগুলা সেগুলো একদম নীরব হয়ে গেছে এই বৃষ্টিতে, এরকম কেমন একটা অবস্থা, ইলেকট্রিসিটি নাই এখানেও, এবং রিক্সাটা চলতেছে। তো তফিকের স্ত্রী তাকে ধরে বসছে, সেও একটু ভয় পাইতেছে, সে বেশ সাহসী মেয়ে কিন্তু ভয় পাচ্ছে। তফিক বলে কি ব্যাপার তুমি ভয় পাইতেছ, বলে না কেমন জানি লাগতেছে এরকম। তো যাই হোক, চলতে চলতে তারা আসলো যেখানে তাদের যে হোটেল, সেই হোটেলের সামনে আসলো, রিক্সা থেকে নামলো, রিক্সাওয়ালাকে যথারীতি ভাড়া দিল, এক্সট্রা ভাড়া দিয়ে রিক্সা বিদায় দিল। তো হোটেলের ভিতরে জেনারেটর চলতেছে, শব্দ পাচ্ছে, কিন্তু কেন জানি তাদের ওখানে দাঁড়ায় থাকতে বেশ ভালো লাগতেছে। গেটের সামনে এমনকি ওই যে দারোয়ানের কাছেও তারা যায় নাই, ওখানে দাঁড়ায় বলতেছে চলো আমরা একটু সামনে হাঁটি, ওই জায়গাটা আবার পানি নেই, ওই জায়গাটা একটু শুকনা। তো যাই হোক, দুজনে মিলে হাঁটতে হাঁটতে, মানে বৃষ্টি থেমে গেছে তো কেমন জানি লাগতেছে, তো হাঁটতে হাঁটতে সামনে গেল তৌফিক আর তার ওয়াইফ। তো যে দেখতেছে যে বাঁদিকে একটা পুকুর, একটা বড় পুকুর, পুকুরের পাড়ে অনেকগুলো গাছ একদম নুয়ে পড়ছে পুকুরের উপরে পাশের গাছগুলা, আর পানিটা জানি কেমন টলমল টলমল করতেছে, একটু আগে বৃষ্টি হয়েছে বোঝা যাচ্ছে টলটল করতেছে, এবং মেঘটা একটু সরে গিয়ে হালকা চাঁদের আলো পড়ছে ওখানে। তো তার ওয়াইফ বলতেছে যে খুব সুন্দর লাগতেছে না পানি, বলে যে হ্যাঁ। তো তৌফিক আস্তে করে নিচু হয়ে দেখতেছে সামনে কতগুলো ইট রাখা এরকম, তো সে বললো তোমার একটা জিনিস দেখাই, দেখো তুমি এটা পারো, বলে সে ওই ইটের ওখান থেকে একটা চ্যাপটা টাইপের ইট নিছে, অনেকটা চারার মতো আর কি, তুলছে ভিজা ভিজা। তো তার ওয়াইফে বলতেছে দেখো আমি চারা খেলি, বলে সে এরকম করে কাট করে পানিতে মারলো পুকুরের এখানে। তো মানে স্বাভাবিকভাবেই যেটা পুকুরে হয় পানিতে সুইং করে করে ওইটা চলে গেল সামনে চারাটা। তার ওয়াইফ বললো যে এগুলো আমারই শেখাও, তারা আমিও পারি, তো বলে সেও চারা মারলো। তো তার ওয়াইফের চারাটা যখন মারছে তখন যেখানে পানিতে পড়লো চারাটা, তারপর পানিটা যখন নাকি ওইটা সুইং করে একবার উঠে আবার গেল, সেই সময় মনে হলো পানির মধ্যে একটা নড়াচড়া, মনে হলো মানে বেশ মানে ভারী, কেউ যদি সাঁতার কাটে মানে ভেসে উঠে আবার ডুব দেয় যেরকম সেরকম, বাট একটা মানুষের মতো, একটা মানুষের মতো সাইজ যদি করে সেরকম একটা নড়াচড়া এখানে ভস করে উঠে ভস করে এরকম করে গেল। তো তফিক বলে আরে আরে কি ব্যাপার, কি ব্যাপার, মানুষ নাকি, কেউ কি সাঁতার কাটে নাকি এরকম বলতেছে। তার ওয়াইফ বলে না না কি ব্যাপার, সে ভয় পেয়ে গেছে কাইন্ড অফ, মনে হচ্ছে তারে কেউ কিছু বলবে নাকি। তো তাকায় দেখতেছে পানির মধ্যে মনে হলো কেউ সাঁতরায় যাচ্ছে, সাঁতরানোটা অনেকটা কারো হাত বেঁধে দিল যদি কেউ সাঁতরায়, মানে মাথা দিয়ে এরকম করে উঠে আবার ডুবে আবার সাঁতরায় এরকম করে। এরকম করতে করতে এক পাড়ে গিয়ে ওটা থামলো, মনে হলো যে কেউ একজন, মনে হলো কেউ একজন থামলো, এবং ওই পাড়টার মধ্যে যেখানে সে থামছে সেই জায়গাটা বেশ অন্ধকার ঝোপালো। তো এখান থেকে তৌফিক আর তার ওয়াইফ দেখতেছে, তো তারপর দেখলো মোনা পানির মধ্যে ফুসফুস করে পাড়ে উঠলো। তো পাড়ে যে উঠছে ফিরে তাকাইছে ওখান থেকে, একটা অবয়বের মতো বুঝতেছে দূর থেকে তার একটা মানে ইসলাইকা মানে কি বলে একটা ফিগার, একটা মানুষের ফিগারের মতো অন্ধকার তো তাকাইছে এরকম। তাকানোর পর তারা খেয়াল করলো যে অনেকটা বিড়ালের চোখ যেরকম চলে, মানে বিড়াল যেরকম তাকাইলে অন্ধকারে মানে ফট করে জ্বলে উঠে জাস্ট লাইক দ্যাট, ওইভাবে চোখ দুটা জ্বলে উঠছে, দুটা চোখ এক জোড়া। মানে ওইটা কি, ওরা চিন্তা হচ্ছে এটা কি। তৌফিক তাড়াতাড়ি তার ওয়াইফকে বললো চলো এখান থেকে যাই, মানে সে ওইটাকে মানে পছন্দ করে নি, বলে চলো তাড়াতাড়ি যাই। তো হেঁটে যাচ্ছে তারা তাড়াতাড়ি, বাতাস কিন্তু এর মধ্যে চলতেছে হালকা হালকা বাতাস যেহেতু বৃষ্টির পরবর্তী। তো তারা যখন পুকুরের এলাকাটা পার করে যাচ্ছে, মানে ওই পারে যেখানে পাড়টার মধ্যে উঠছে ওই জিনিসটা বা মানে সেই ফিগারটা, সেই জায়গাটা তারা ক্রস করে যাবে, ওই পাড়টা চিকন পাড়, ওইখান থেকে হেঁটে গেলেই কিন্তু ওই জায়গায় ওই যে গাছপালা যেখানে ওই জিনিসটা উঠছে ঠিক ওই জায়গাটা তাড়াতাড়ি পার হয়ে যাবে। তো পার হওয়ার সময় হঠাৎ করে বাতাস হলে তার ওয়াইফ বলে উফ করে উঠল, বলে মানে বলে মনে হলো যে আমার মানে গরম বাতাস লাগছে আমার গায়ে, মানে প্রচন্ড গরম, এবং মনে হচ্ছে আমার চুলগুলো ছিঁড়ে দিয়ে গেছে কিছু, এখনো চলতেছে এই জায়গায় মাথার এখানে। তো তুমি বলছো কি বলো তুমি এরকম, বলে যে আরে না তুমি বিশ্বাস করো, অনেকটা ওই যে ফ্যাক্টরির কোন ফ্যানের কাছে দাঁড়াইলে বাইরে যে এক্সস্ট ফ্যানের পাশে দাঁড়ালে যে গরম বাতাস বের হয় সেরকম গরম বাতাস লাগছে, আর চুলটা মনে হচ্ছে একদম টান দিয়ে ছিঁড়ে দিয়ে গেছে কিছু, তাই বলে সে মাথা দিকে ধরে রাখছে। তো তৌফিক বলে আচ্ছা তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো বলে হাঁটতে হাঁটতে তারা চলে গেল তাদের হোটেল যেটা ছিল হোটেলের গেটের কাছে। ওইখানে যে গার্ড ছিল গার্ডকে যে বললো যে আমরা এখানে উঠছি এরকম এই সে বলার পর, তো গার্ড দরজা খুলে দিল, তারা ভিতরে গেল, ভিতরে গিয়ে লবি পার হয়ে গেল, লবিতে কোনো মানুষজন নাই এবং রিসেপশনও নাই। তো সোজা গেল তারা সিঁড়িতে, সিঁড়িতে গিয়ে তিনতলায় উঠে গেল। তো সিঁড়িতে মধ্যে কোনো মানুষজন আসা যাওয়া করে নাই, উপরে যখন উঠতেছে দুই তলা পার হচ্ছে তখন দেখে ওখানেও মানুষ নাই, পুরো হোটেল ফাঁকা। যাই হোক তিনতলায় গেছে যে দেখতেছে যে হ্যাঁ ডান দিকের যে ইটা করিডোরটা ওখান দিয়ে গেলে মাঝামাঝি হচ্ছে তাদের রুম। তো ওখান দিয়ে হেঁটে গিয়ে মানে এই যে তাদের যে ফ্লোর যেখানে তারা থাকতেছে এইখানেও তার কাছে মনে হচ্ছে রাতের বেলা কোনো মানুষজন নাই, একদম নীরব শান্ত। হোটেলে কিন্তু দু একজন মানুষ হাঁটা চলা করে বা ওখানকার কর্মীরা চলাফেরা করে, তো এখান থেকে কেউ নাই। তো তৌফিক মনে করতেছে যে হয়তো এমন হতে পারে যে এই বৃষ্টির রাত এরকম সময় এমনি রাত হয়ে গেছে, মানুষজন হয়তো এখানে আসা যাওয়া করে না রাতে এত, আর সে হোটেলটাও নিচে একটু একটু নির্জন জায়গায়। তো যাই হোক সে রুমে ঢুকলো, রুম আগের মতোই আছে, যেভাবে যে জিনিসপত্র রেখে গেছিল দুপুর বেলা সেরকম ভাবেই আছে। তো ঢোকার পর দেখতেছে যে তার ওয়াইফ ওই মাথাটা এরকমই করতেছে, সে ডলতেছে হাত দিয়ে। তো তৌফিক বললো কি হয়েছে তোমার, দেখি তো কি ব্যাপার। তো যে তার ওয়াইফের এখানে মাথার এখান থেকে আঁচলে ই টেনে রাখছিল কাপড় ওটা সরাইলো, সরাই এখানে ধরে দেখলো যে আসলেই মনে হচ্ছে লাল হয়ে গেছে জায়গাটা, এবং মানে চুল যদি কেউ টেনে এক গাছে নিয়ে যায় কয়েকটা যেরকম হয় সেরকম মনে হচ্ছে এখন লাল হয়ে রক্ত জমাট বেঁধে গেছে কয়েকটা। তো একটু অবাক হয়ে গেল যে কি ব্যাপার, এবং তারপর দেখলো তার একটু নিচে একটা আঁচড়ের মতো এরকম, মানে এমন হচ্ছে যে কেউ একটা নখ দিয়ে এরকম আঁচড় কেটে গেছে, মানে অনেকটা কাঁটার মতো, মানে এরকম জোরে আছড় দিয়ে গেছে, বেশ খানিকটা গভীর হয়ে গেছে, মানে হালকা রক্ত জমে আছে ওইখানে। তো তৌফিক বললো এগুলো কেমনে কি, আরে তুমি নিজে আছড়াইছো বা কিছু একটা, ক্লিপ ক্লিপ লাগানোর সময় হয়েছে নাকি। তারা বললো আরে বাদ দাও তো এগুলো কিচ্ছু না, কিভাবে হয়েছে আমি জানি না, একটা গরম বাতাসের মতো লাগলো আমার। মানে সে কেমন জানি মানে রাগ করতেছে তার ওয়াইফ, মনে হলো যে বিরক্ত একদম, মানে তার মুডটাই চেঞ্জ হয়ে গেছে। তৌফিকের কাছে অবাক লাগলো যে ও এরকম এরকম করে না তো শান্ত, এরকম মুড সুইং ওর হয় না। তো সে একটু অবাক হলো, দেখলো যে তার ওয়াইফ চলে গেল বাথরুমে। তৌফিক বসে আছে তাকায় দেখতেছে তাদের রুম থেকে, তাদের রুম থেকে তাদের যে বেডটাই পাশে তার ওই পাশে হচ্ছে একটা জানালা, বড় জানালা, এবং ওই জানালাটা এরকম খুললে দূরে দেখা যাচ্ছে বেশ ফাঁকা জায়গা, তারপর গাছপালার বেশ উপরের অংশ দেখা যাচ্ছে, এবং তারপর সম্ভবত মানে ওইখান থেকে বেশ খানিকটা দূরেই ওই পুকুরটা, আর দূরে পাহাড়ের একটা দেখা যাচ্ছে যে ওখানে পাহাড় আছে, মানে জায়গাটা ওই ওই দূরে এই গলি দিয়ে হয়তো একদম সোজা চলে গেলে ওই ছোট ছোট টিলার টাইপের পাহাড় আছে ওখানে। তো তৌফিক আস্তে করে উঠে গিয়ে জানলাটা এরকম স্লাইড করে খুললো, মানে এই পাশে লকটা খুললে জানলা স্লাইড করে সরাই দিল পাশে, মানে অ্যালুমিনিয়ামের ফ্রেমের জানালা। তো জানলা সরে যাওয়ার পরে দেখলো যে এক মানে এক ঝাঁক বাতাস ঢুকলো করে, বেশ দমকা হাওয়া বাইরে, তো মনে হচ্ছে আবার ঝড় বৃষ্টি হতে পারে রাতের বেলা, মানে বেশ বাতাস ঢুকলো, মানে ঘরটা ঠান্ডা হয়ে গেল, মানে এসি চালানো লাগবে না সে বুঝতেছে। তো বেশ ভালোই লাগলো তার কাছে, পর্দাটা এই পাশে ছিল, পর্দাটা পতপত করে উঠতেছে সেটাকে সে গুঁজে দিল, গুঁজে দিয়ে সে হেঁটে গেল এই পাশের তার মানে রুমের আরেক সাইডে, সেখানে দরজা আছে বারান্দায় যাওয়ার। তো বারান্দার দরজাটা খুললো, খোলার পর দেখলো যে ওখান দিয়ে বাতাস ঢুকতেছে, মানে একবারে ক্রস ভেন্টিলেশন হয়ে গেছে, তখন এই জানলা দিয়ে ঢুকে এদিক দিয়ে বেরিয়েছে। মাথার কাছে একটা জানলা ছিল সেটাও সে স্লাইড করে খুলে দিল। বেশ বাতাস ঢুকতেছে রুমের মধ্যে, এবং দেখলো যে এই পাশে যে দরজাওয়ালা যে বারান্দাটা, বারান্দার ওই পাশে পুরো গাছগাছালি, এই পাশে অনেক দূর পর্যন্ত গাছগাছালি, এবং দূরে দেখা যাচ্ছে টিনের ঘর আছে এখানে। মানে এই জায়গাটা কাইন্ড অফ লাইক এ কান্ট্রি প্লেস, মানে এরকম একটা অবস্থা, মানে মানে গ্রামের একটা অংশ এবং গাছপালা প্রকৃতির মধ্যে। তো তার কাছে বেশ ভালোই লাগলো। বারান্দার মধ্যে সে দেখলো চেয়ার আছে এবং বৃষ্টি পড়ে ভিজে গেছে অনেকটা। তো যাই হোক, বারান্দাটা দেখলো, জানলাটা মাথার কাছেটা বন্ধ করে দিল। তারপরে একটু পরে তার ওয়াইফ বেরোলো, ওয়াইফ বেরোনোর পর যে ফ্রেশ হয়ে আসছে, মুখটা থমথম করতেছে। তো সে বললো যে কি ব্যাপার, তোমার এরকম অবস্থা কেন, চেহারা এরকম মানে আসছো কেন? তোর ওয়াইফ তাকে উত্তর দিচ্ছে, চেহারা কেমন হবে, তোমার সাথে আসলাম, এসে সারাদিন বাইরে গেলাম, কষ্ট করলাম, হাঁটলাম, বৃষ্টির মধ্যে দিয়ে আসলাম, কি অবস্থা তুমি দেখছো? তো তৌফিক তো পুরাই অবাক, মানে মানে কেন এরকম রাগ করার তো কোনো কারণ দেখতেছে না। সে মনে হচ্ছে পুরো তার ওয়াইফের মুড অন্যরকম হয়ে গেছে। তো তার একটু রাগ লাগলো, সে বলল আশ্চর্য তুমি এরকম কেন করতেছো, আমরা দুজন একসাথে বাইরে গেলাম, এখানে আসছি ঘুরতে, খালার বাসায় গেলাম, ওখানে ঘুরলাম, সেখানে তো আজই বুঝেছিলাম, বেরোলাম রাস্তাতে, হাঁটলাম, হাসতে হাসি খুশি ভাবে আসলাম দুজন, এখানে আসার পর তোমার হঠাৎ কি হলো এরকম, তুমি এরকম কেন করতেছো? তো তার ওয়াইফ বলতেছে আমার ভালো লাগতেছে না, আমার ভালো কেমন জানি লাগতেছে, আমি এখন রেস্ট নিব। তো তৌফিকের কাছে মানে মনে হলো যে জিনিসটা কেমন হয়ে গেল, হঠাৎ করে কি হলো, সে আসলে বুঝতে পারতেছে না। সে বলছে ওকে ফাইন। তো সেও মানে দেখতে তার ওয়াইফ মুড মারতেছে, দেখে তার কাইন্ড অফ রাগ লাগছে। তো সে আস্তে করে হেঁটে গিয়ে বারান্দায় চলে গেল, দেখতেছে যে তার ওয়াইফ বিছানায় বসে আছে নিজের মতো, কি কি জানি কাগজপত্র বের করে কি করতেছে তার ব্যাগ থেকে। তো সে অনেকক্ষণ বসে থেকে তারপর উঠলো, উঠে এসে দেখতেছে যারি তার ওয়াইফ শুয়ে পড়ছে বিছানার মধ্যে। তো সে জিজ্ঞেস করলো কি তুমি কি ঘুমায় যাচ্ছ? তার ওয়াইফ বললো যে হ্যাঁ ঘুমায় যেতেছি, ঘুম আসছে, বলে শুয়ে পড়লো। তৌফিক চিন্তা করলো আশ্চর্য তো ব্যাপারটা কি, মানে আমার সাথে এরকম ব্যবহার কেন করতেছে। তো সেও আর কিছু না বলে সে রেস্টরুমে গেল, ফ্রেশ হলো, আসলে এসে সে দেখলো যে তার ওয়াইফ প্রায় ঘুমে মানে একদম বিভোর হয়ে গেছে, নাক ডাকতেছে। তো সে আস্তে করে যে মনে করলো যে হয়তো ক্লান্ত, সারাদিন বাইরে গেছে, হয়তো বলে নেই তাকে, ক্লান্তি লাগতেছে, হাঁটছে, এগুলো চিন্তা করে সেই পাশে জানলাটা বন্ধ করে দিল। ওই যে মানে এই সাইড যেখান থেকে টিলা দেখা যাচ্ছে ওই পাশে জানলাটা বন্ধ করে দিল, মাথার কাছে জানলাটা সে বন্ধ করলো, কিন্তু পর্দাটা একটু খোলা রাখলো, ভাল লাগতেছে তার কাছে, দরজাটা লাগানো বারান্দা। তো শুয়ে পড়লো বিছানায়, বিছানায় শুয়ে অনেক কিছু চিন্তা করতেছে যে কালকে কিভাবে যাব, আর আজকে রাতটা আসলে ভালো গেল না, শেষ পর্যন্ত ঘুরলাম, সারাক্ষণ ভালো ছিল, আমরা হাঁটাহাঁটিও করলাম, কেন এরকম হলো? তো একবার সে ভাবলো যে গরম বাতাস এটা কি, ওর ওয়াইফ কিন্তু বলছিল যে গরম একটা বাতাস লাগছে, এই বাতাসটা আসলে কি খারাপ কিছু, চিন্তা করতেছে। তবে কিন্তু এগুলো কিন্তু শুনছে ছোটকাল থেকে যে মানুষের বাতাস লাগে, এই লাগে, এই কারণে কিন্তু সে তার ওয়াইফকে বলতেছিল যে এরকম মানে কড়া শ্যাম্পু, সেন্টালার শ্যাম্পু তুমি দিছো চুল বা বেঁধে রাখো, এবং আসলেই শ্যাম্পুটা একটা স্ট্রং ছিল, মানে এখনো কিন্তু তৌফিক ঘ্রাণ পাচ্ছে শ্যাম্পুটার, বেশ স্ট্রং স্মেল, মানে খুব স্ট্রং স্মেল, মানে খুব নাকে লাগতেছে আর কি। তো ওই জন্যই বলছিল সে। তো চিন্তা করলো ওই গরম বাতাস এটা কি, আবার ওই যে ঢিল মারলো এটাও মনে পড়লো, এটা কি দেখছে তারা, কিছু একটা সাঁতরায় উঠছে, চিন্তা করছে এটা কি কোনো প্রাণী বা এরকম উদ্বিড়াল টাইপের কিছু, এটা ওইখানে কিভাবে আসবো পুকুরের মধ্যে, এরকম ভাবতেছে। ভাবতে ভাবতে সে চিন্তা করলো যে এগুলো নিয়ে আর কি ভাববো, কালকে যাবো, এরকম করতে করতে ঘুমায় গেল এক সময়। তো তৌফিক ঘুমায় গেছে অনেকক্ষণ, তার আর কিছু খেয়াল নাই। তো এর মাঝে হঠাৎ তার ঘুম ভাঙছে, ঘুম ভাঙছে কি প্রচন্ড শব্দে, কড়কড় কড়কড় করে বাজ পড়তেছে, মানে প্রচন্ড বাজ পড়তেছে, এবং জানালার মধ্যে মানে সোঁ সোঁ বাতাস বাড়ি দিতেছে, মানে দুই পাশের জানালায় শব্দ হচ্ছে। সে হঠাৎ করে তাকায় দেখছে মাথার কাছে, মানে তার মাথার কাছে যে জানলা সেটার মধ্যে হয়তো একটু খোলা রাখছিল, মনে হচ্ছে চস চস করে শব্দ হইতেছে, বৃষ্টির পানি এসে লাগতেছে, বাতাসের চাপ লাগতেছে, আর জোরে জোরে মেঘ ডাকতেছে, মানে ঝড় হচ্ছে আর কি। তো তৌফিক চিন্তা করলো যে ঘুম কি ঝড়ের শব্দে ভাঙলো, এই মেঘ ডাকার শব্দে ভাঙলো। এই চিন্তা করতে করতে দেখতেছে যে তার ওয়াইফ পাশে নাই, তার বিছানা নাই। তো তৌফিক চিন্তা করলো হয়তো রেস্টরুমে গেছে, রুম কিন্তু অন্ধকার, রুমের মধ্যে আলো নাই, এবং রেস্টরুমের দিকে সে তাকাইলো, দেখলো যে রেস্টরুমের নিচ দিয়ে আলো আসতেছে, দরজার নিচ দিয়ে হালকা আলো বেরোচ্ছে। তো ভাবলো হয়তো রেস্টরুমে গেছে হয়তো। এই সময় সে শব্দ পেল তার বিছানার পাশে, একটু মানে মানে কেমন একটা শব্দ। তো চিন্তা করলো কি মানে এখানে বিছানার পাশে কি শব্দ। তো এইভাবে করে তাকাইলো, তাকায় দেখতেছে যে চুল দেখা যাচ্ছে, তার ওয়াইফের চুল এরকম ওখান দিয়ে মানে বিছানার ঠিক ই লেভেলে, মানে বিছানার লেভেলে চুলগুলা, মাথাটা মনে হচ্ছে বিছানার থেকে সে নেমে খাটের নিচে কিছু খুঁজতেছে, হাঁটু গেড়ে বসে এরকম আর কি। তো তৌফিক ওই যে ঘ্রাণটা তার কাছে নাকে লাগতেছে, যে ওই ওয়াইফের যে শ্যাম্পুর ঘ্রাণটা সে নাকে লাগতেছে। তো সে বলতেছে যে কি ব্যাপার, তুমি ঘাটের নিচে কি খুঁজতেছো রাত্রেবেলা? তো ওখান থেকে শুনতেছে হ্যাঁ, মানে তার ওয়াইফ বলছে হ্যাঁ, তো হ্যাঁ যেটা বলছে তার স্ত্রী, এই শব্দটা তার কাছে মানে কণ্ঠটা কেমন যেন একটু অন্যরকম লাগছে। সে মনে হলো যে মানে ঠিক ওয়াইফের কণ্ঠটা তো এরকম না, এরকম লাগলো। তো তারপর সে বললো খাটের নিচে কি করতেছো, কি ব্যাপার এইভাবে কথা বলতেছো কেন, আমি তো বুঝতেছি না তোমার গলা কি হইছে। তো দেখলো যে তার ওয়াইফ মাথাটা তুললো খাটের নিচ থেকে, মানে খাটের নিচে তাকায় ছিল ওখানে মাথাটা তুললো। ঘরের মধ্যে কিন্তু এই যে ঝড় হচ্ছে, ঝড়ের কারণে বারবার বাইরে বজ্রপাতের ফ্ল্যাশ হচ্ছে, মোটামুটি আলো আছে, আকাশের আলো প্লাস এই বজ্রপাতের আলো দুইটা মিলাই কিন্তু ঘরের মধ্যে হালকা একটা আলো আধারি সৃষ্টি হয়েছে এবং ভালোই আলো দেখা যাচ্ছে। এর মধ্যে সে দেখলো তার স্ত্রী মুখ তুলছে, মুখটা সে বুঝতে পারতেছে না, মুখের চোখে অন্ধকার লাগতেছে কিন্তু চোখটা মনে হচ্ছে পুরো সাদা, চোখের মধ্যে মনি নাই, মানে চোখটা পুরো হোয়াইট, মানে হোয়াইট অংশটাই পুরো। এবং কয়েক সেকেন্ডের মধ্যে তার কিন্তু দৃষ্টিতে এই আলোটা সহ্য হয়ে গেছে, মানে সে নর্মাল দেখতে পাচ্ছে। তখন সে দেখতেছে এটা তার ওয়াইফ না, চেহারাটা অন্যরকম, কালচে, মানে পুরো ডার্ক একটা ফেস, মুখটা বোঝা যাচ্ছে না, মুখের শুধু অবয়ব এবং মুখের যে অংশটা সাদা, চোখ ছাড়াও সে বুঝতে পারছে এটা তার ওয়াইফ না। এবং চুলগুলা তার ওয়াইফের মতো না, দুই পাশে পড়ে আছে চুলগুলা, লম্বা চুল দুই পাশে পড়ে আছে এবং তার দিকে তাকায় এরকম করে হাসতেছে। সে ওই ঠোঁটটা যে ফাঁক করছে, ঠোঁটের মধ্যে দিয়ে দাঁতটাও সে দেখতে পাইছে। আর তারপর তখন তার দৃষ্টিগোচর হলো যে শরীরটা দেখতেছে যে পিঠটা খালি, পিঠের উপর মানে জাস্ট একটা শাড়ির মতো, কাপড়ের মতো দেয়া, মানে এই এই কাঁধের অংশটা পুরো খালি। তো সে বুঝতে পারছে এটা তার ওয়াইফ না, এবং সাথে সাথে ওই যেটা ওখানে নিচু হয়েছিল সে হাত দিয়ে সামনে বাড়ায় তৌফিকের হাতটা ধরছে, ঠান্ডা একটা বরফের মতো ভিজা হাত। এবং তৌফিক পুরো বুঝতে পারছে যে হাতের যে আঙ্গুলগুলা মনে হচ্ছে চোখা চোখা, এরকম আঙ্গুলের নখ টক সব চোখা এরকম ধরছে। তার সামনে হ্যাস করে একটা সাউন্ড করলো কণ্ঠ দিয়ে, ওইটা মানে যে তাকে ধরছে, এটা এটা আসলে কোন মানে তার ওয়াইফ তো নাই, এটা কোন মানে পেটনি বা পিসা এরকম কিছু একটা, তার হাতটা ধরছে। তৌফিক হাত ছাড়াইতে পারে না, হাতটা মনে হলো পুড়ে গেল তার। তো প্রচন্ড জোরে ঝাড়া মারছে তৌফিক, প্রচন্ড জোরে হাত ধরা মারছে, ধাড়া মেরে সে আসলে তখন হিতহিত জ্ঞান হারায় ফেলছে। সে লাভ দিয়ে বিছনা থেকে নেমে গেছে, বিছনা থেকে নেমে দৌড় দিয়ে গেল, ঘর তো অন্ধকার, সে ওখানে ওই যে সুইচ বোর্ড আছে, সুইচ বোর্ডের উপর যে পড়ে সে সুইচটা দিল লাইটের। সুইচটা দেওয়ার সাথে সাথে মনে হলো ধটক করে একটা শব্দ হলো, মানে খুব দ্রুত কোন মানুষ যদি দৌড়ায় মুভ করে সেরকম একটা শব্দ হলো, আর ওইটা নাই ওই জায়গায়। তার কাছে কেন জানি মনে হচ্ছে যে বিছানার নিচে ঢুকে গেছে ওইটা, তার খাটের নিচে ঢুকে গেছে। তো তৌফিক তো ভয়ে থরথর করে কাঁপতেছে, কি করে বুঝতেছে না। তো সে চিন্তা করছে তার ওয়াইফ কই, বাথরুমের মধ্যে সে বাতি জ্বালানো দেখছে, যে বাথরুমে যে বাতি জ্বলতেছিল, যে নিচে লাইট ছিল, সে দৌড় দিয়ে গেল বাথরুমের দরজার দিকে, নবটা সে ঘুরাইল, সাথে সাথে বাথরুমের দরজা খুলে গেল। তো দরজা খোলার পর সে দেখতেছে বাথরুমের যে ইটা, মানে যে বাথটব ছিল একটা কর্নারে, সে বাথটবের মধ্যে তার ওয়াইফ পড়ে আছে, চুলগুলা ছড়ানো চারিপাশে, এবং তার কতগুলা চুল মাথার থেকে মানে এই জায়গায় এই জায়গায় মাথার থেকে চুল ছিঁড়ে ফেলছে কয়েক গোছা টেনে, এগুলা পড়ে আছে বাথরুমের ফ্লোরের মধ্যে, এবং একটা কল ছাড়া সেটা দিয়ে পানি যাচ্ছে। তো তৌফিক তো প্রচন্ড ভয় পেয়ে গেছে, আসলে তার মানে হিতহিত জ্ঞান সে শূন্য। সে এক লাভ দিয়ে চলে গেল বাথটাবের কাছে, তার ওয়াইফকে টেনে সে ওখান থেকে তুললো, সে মানে জ্ঞান নাই তার। তো সে হাত ধরছে, হাত ধরে বুঝতেছে, গলার কাছে হাত দিয়ে দেখতেছে যে হ্যাঁ তার ই চলতেছে, পালস চলতেছে। তো বুঝলো ওয়াইফ ঠিক আছে, কিন্তু মাথায় যে চুল টেনে টেনে কেউ ছিঁড়ে ফেলছে এখান থেকে, সেটা সে দেখতেছে চুলের গোছা পড়ে আছে কয়েকটা। সে টান দিয়ে তার ওয়াইফকে অনেক কষ্টে, মানে এত ওজন বেড়ে গেছে বলার মতো না, পুরো সেন্স নাই তো, পুরো সেন্সটা ছেড়ে দিছে তার ওয়াইফ, অনেক কষ্টে সে টেনে তুলছে, টেনে তুলে সে নিয়ে আসতেছে, সে পারতেছে না এরকম একটা অবস্থা। তারপরে মানে একটা হালকা মানুষও যে কত ওজন হয়ে যায় সেটাই সে চিন্তা করে বুঝতে পারতেছে, যে পুরো সেন্স যদি না থাকে। সে কোনো মতে পাজা কোল করে ওয়াইফকে তুলছে, মানে সে বাঁকা হয়ে যাচ্ছে ওজনের চোটে। তারপর সে কোনো মতে মানে হেঁটে হেঁটে বাথরুম থেকে বেরোছে, বের হয়ে তার বিছানার দিকে নজর গেল, বিছানার মানে ওইখান তো সে ভয়টা পাইছে এবং একটা শব্দ পাইছে যেটা কই গেছে। তো ভয়ে থরথর করে কাঁপতেছে, ওই বিছানায় সে যাবে কিনা সেটাও চিন্তা করতেছে। আমার ওয়াইফকে এই অবস্থায়, বেশ অবসল অবস্থায় তার ওয়াইফ, সে যে নিয়ে যাবে ঘরের বাইরে এটাও সে চিন্তা করতে পারতেছে না। তো সেই পাশে যে তাদের ওখানে একটা কাউচ ছিল আর কি, মানে টু সিটার একটা সোফা ছিল, ওইটার উপরে নিয়ে কষ্ট করে ওয়াইফকে সে শোয়াই দিল। শোয়াই দিয়ে সে চিন্তা করছে কি করবে, বিছানাটা প্রচন্ড ভয় লাগতেছে, তার সাউন্ড শুনে মনে হয়েছে ওই জিনিসটা বিছানার নিচে আছে। তো সে তখন মানে খুব প্রচন্ড রকম ভয়ে এর আগে কিন্তু তৌফিক কখনো এরকম প্র্যাকটিসিং মানুষ ছিল না বা চিন্তা করত না, কিন্তু ওই দিন সে ভয়ে দোয়া পড়া শুরু করে। যতটুকু যা শিখছিল ছোটবেলায়, সে দোয়া পড়তে পড়তে আস্তে আস্তে সে খাটের ওখানে যায়, যে চাদরটা সরায় খাটের নিচেও কি দেয়। আর এটা কিন্তু বক্স কাট ছিল না, মানে ওই সময় আসলে এত বক্স কাট বা এগুলার প্রচলন ওরকম ছিল না, তখন সেই 2000 সাল বা ওরকম সময় এতটা থাকতো না সব জায়গায়, মানে হোটেল টোটেলে এরকম দিত না, তখন নর্মাল বিছানায় দিত। যাই হোক, সে চাদরটা যখন উঠাইছে খাটের নিচে, তাকায় দেখছে কিচ্ছু নাই, খাটের নিচ ফাঁকা, পুরো ফাঁকা খাটের নিচ। তো চিন্তা করলো ওইটা কোত্থেকে আসছিল, কোথায় গেছে, ওইটা কোনো পিশাচ। সে বুঝতে পারছে ওটা কোনো পিশাচ এই রুমের মধ্যে আসছিল। জাস্ট সে দোয়া পড়তে পড়তে তার ওয়াইফের কাছে গেল, যে তাড়াতাড়ি ওয়াইফের হাত দুইটা এরকম ঘষা শুরু করলো সে, যাতে তার আসে, এবং সে শরীর ভিজা, কিন্তু তার ওয়াইফের শরীর ভিজা, হাত পা ভিজা। তো সে দোয়া পড়তেছে, হাত পা ঘষতেছে, অনেকক্ষণ পর তার ওয়াইফের সেন্স আসছে, কেমন করে তাকাইতেছে তার ওয়াইফ উদ্ভ্রান্তের মতো, মানে সে বুঝতে পারছে, মানে অবাক হয়ে কেমন করে উদ্ভ্রান্তের মতো। তো ই বলতেছে তৌফিক, যে আমি আমি আছি তোমার কাছে, অসুবিধা নেই, আমি আছি, কি ব্যাপার কি ব্যাপার, তোমার ঠিক আছো তুমি? বলছে মাথায় হাত বুলাইতেছে, তার ওয়াইফ মাথার কয়েক জায়গায় হাত দিয়ে ব্যথায় মুখ বিকৃত করে ফেলতেছে। তো সে তাড়াতাড়ি তার মাথায় হাত বুলাই দিল, বুলাই দিয়ে তাকে উঠায় নিয়ে আসলো, এনে বিছানায় বসাইল। বিছানায় বসায় বলে কি হয়েছে? তো তার স্ত্রী ভয়ে একদম কুকড়ায় যাচ্ছে। তো সে বললো আমি আছি, তুমি ভয় পেও না, তুমি বলো কি হয়েছে। তো তার ওয়াইফ তখন আস্তে আস্তে বলতেছে তারে, যে আমি এখান থেকে উঠে বাথরুমে গেছিলাম, তারপর সে ভয়ে তার হাজবেন্ডকে একদম জড়ায় ধরলো, বলে আমার সামনে এসে দাঁড়ায় আমার চুল ধরে টেনে উঠায় নিছে আমাকে। ভয়ে সে একদম মানে কাঁপতেছে থর 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 করে, মানে সে বেহুশ হয়ে যাবে এরকম একটা অবস্থা, একদম অ্যাবনর্মাল অবস্থা। তো তৌফিক ভয় পেয়ে গেছে, তৌফিক আসলে কি করবে সে দিশা পাচ্ছে না। তো তখন সে তার হঠাৎ মনে হলো যে এখান থেকে ইন্টারকম আসছে, সে একটা চাদর দিয়ে তার ওয়াইফকে ভালো মতো পেঁচায় দিল, বললো তুমি পেঁচায়, তুমি শো, আমি আসি, তোমার বাদ তুমি টেনশনই করো না। ওয়াইফকে পাশে শোয়ায় রেখে সে ইন্টারকমে ডায়াল করলো নিচে ওই যে রুম সার্ভিসকে। তো লোকটা ধরছে, একজন লোক ঘুম ঘুম কণ্ঠে ফোন ধরছে, বলছে আপনি একটু উপরে আসেন, আমার রুমে একটা সমস্যা হয়েছে। লোক বলছে কি সমস্যা, বলে আপনি আসেন তাড়াতাড়ি, বলে বলতেছে, মানে খুব রাগ করে বলছে তৌফিক। তো বেশ খানিকক্ষণ পরে দেখলো লোকটা আসছে, এতক্ষণ সে তার ওয়াইফের হাত ঘষতেছিল মানে উষ্ণ করার জন্য। তো লোকটা আসলো, বলল যে আপনাদের হোটেলে কি ভূত আছে? একদম সত্যি কথা বলবেন, আপনাদের সম্বন্ধে আমি শুনছি এর আগেও, মানে এটা সে একটু বাড়তি বলছে, এরকম তো কিছু না, বলে যে আমার ওয়াইফকে এখানে এরকম ভাবে একটা ই করছিল, সত্যি কথা বলেন। তখন লোকটা বলে যে স্যার, এখানে ভূত টুত এরকম জিনিস তো আসলে আমরা এরকম শুনি নাই, মানুষজন তো আছে এখানে, মানুষজন এলাকার মানুষজন তো কত কিছু এদিক ওদিক দেখে, বাট হোটেলে ভূত আছে এরকম কিছু নাই স্যার, সত্যি কথা বলতেছি আপনারা। তো সে বলে যে আমি একটু আগে আমার রুমের মধ্যে সমস্যা হয়েছে এসে। তো লোকটারে বলে যে এখন কি করা যায়? লোকটা বলে কি করেন স্যার, দোয়া পড়েন, ভূত টুত দেখলে মানে দোয়া পড়ে, কিন্তু এইখানে আমাদের হোটেলে কিন্তু এরকম কিছু নাই, আমরা শুনি নাই। তো সে বলে যে আমি আসি স্যার, কোনো সমস্যা হলে ডাইকেন, আর কিছু লাগবে আপনাদের? তখন বললো যে পারলে আমাদের একটু কফি টফি এরকম দেন এসে। তো বললো স্যার আসে রাতে ব্যবস্থা আছে, এটা আনতেছি, আমি দিয়ে যাচ্ছি, আর কোনো সমস্যা হলে আমার কল দিয়েন, আসি আমি। তো তৌফিক আর কথা বাড়ায় না, লোকটাকে চলে যেতে দেয়। তো সে তার ওয়াইফের পাশে বসে বসে দোয়া পড়ে আর হাত পা ই করে দেয়, বলে যে কি হয়েছে, বলে ওয়াইফ বলছে মাথায় ব্যথা বিভিন্ন জায়গায়। তো দেখলো মাথায় হাত দিয়ে, তো তার সে বলতেছে যে তাকে এরকম চুল ধরে নাকি উঠায় নিছে, সে রেস্টরুমে গেছিল রাতের বেলা উঠে, তৌফিক আর জায়গায় নেই, আর সে রেস্টরুমে গেছিল এবং তাকে নাকি চুল ধরে, সে যখন বসছিল বাথরুমে হঠাৎ করে মনে হচ্ছে তার সামনে কেউ আছে এবং সে একটা কালো অবয়বের মতো দেখছে, হইতে পারে কোনো নারী বা কিছু, তার চুল ধরে নাকি তাকে টেনে ওখান থেকে উঠাইছিল, উঠায় নাকি ঝাঁকি দিয়ে তাকে ফেলছে নিয়ে ওই যে বাথটাবের মধ্যে। এবং এখানে সে তখন ভয়ে সাউন্ড করতেছিল এবং সেই সাউন্ডটা বেরোতেছিল না তার কণ্ঠ দিয়ে, এরকম মানে হচ্ছে বোবার মতো তাকে চেপে ধরছে, এবং একসময় সে আসলে সেন্স হারায় ফেলে। তো এতটুকুই তার মনে আসে, আর মনে নাই। আর সে যখন নাকি বাইরে থেকে আসছিল তৌফিকের সাথে, ওই যে গরম বাতাস লাগছে সেটা কথা বললো, তারপর থেকে নাকি তার মাথার মধ্যে কেমন যেন লাগতেছিল, অকারণে রাগ লাগতেছিল, অনেক অনেক রাগ লাগতেছিল। তো সে মানে ভয়ে একেবারে তৌফিকের সাথে একদমই হয়ে গেছে। তৌফিক তারপর রাতের বেলা যখন মানে ওখানে কফি কথা বলছিল, একটু পরে কফি দিয়ে গেছে রুম সার্ভিস দিছে, তো রুম সার্ভিস তখন লোকটা এনে বলতেছে, একটু বয়স্ক লোক কিন্তু, সে বলতেছে ম্যাডাম তো দোয়া পড়ে ফু দেন, আপনি ম্যাডামকে দোয়া পড়ে ফু দেন, সে তিন কুলের কথা বলবো পড়ে ফু দেন আর সাথে থাকেন। স্যার আপনারা কোথার থেকে আসেন, কোথায় গেছিলেন হোটেলে এসে? তো বলতেছে তখন ওই লোকটা যে আমি তো হোটেলে এসে রেখে আমার খালার বাসায় গেছিলাম, এসে বলে যে ওখান থেকে চলে আসছেন এখানে, তো বৃষ্টির মধ্যে অনেক সমস্যা, এখান থেকে হেঁটেই যে সামনে গেছিলেন আপনাদের ওইখানে একটু হোটেলের সামনে নামার পর। তখন লোকটা গম্ভীর হয়ে বললো যে জায়গাটা ভালো না স্যার, এই রাস্তার ওই দিক দিয়ে একদম সোজা গেলে ওখানে পাহাড় পোহার স্যার, একদম দেখেন না গাছপালা বাড়িঘর নাই, একদম এই জানলা দিয়ে তাকালে তো দূরে দেখেন, শান্ত ওইদিকে যাওয়াটা ঠিক না। রাতের বেলা গেছেন, তো তখন তৌফিক ওই হোটেলের লোকটাকে বলে যে সে কি দেখছিল ওইখানে, যে পুকুরের পাড়ে ওই একটা ঢিল মারছিল এরকম। তো তখন লোকটা বলে যে স্যার ওইখানে খারাপ জিনিস ছিল, ওইখানে এরকম পিচাস ছিল আর কি। তো তারা তো পিচাস বলে, পিচাস ছিল ওই ওইটাই ম্যাডামের কাছে আসছিল, আর এই পাহাড়ি এলাকার পিচাস কিন্তু ভালো না, আপনি ম্যাডাম রে এখান থেকে নিয়ে আপনি কোন একটা ভালো হুজুর টুজুর দেখেন, হোটেলে তো আর কিছু করতে পারবেন না, হোটেলে তো আমাদের ওরকম নাই, আর এখানকার মসজিদ আছে যাইতে পারেন, এই জায়গাতে আপনারা বেড়াইতে আসছেন, এখানে কি করবেন আপনি তাড়াতাড়ি নিয়ে যান, আপনাদের এলাকায় নিয়ে যান, সেটাই ভালো, এরকম করে বুঝাইল লোকটা। তো তৌফিক লোকটাকে অনেক ধন্যবাদ দিল, লোকটা বলল যে কোনো অসুবিধা নাই আমি আসি, কোনো দরকার হলে আমার জাস্ট একটা কল দিবেন আমি চলে আসবো, কিন্তু স্যার আমাদের হোটেলে কিন্তু এরকম কিছু নাই, হ্যাঁ হোটেলে নাই, বাট আপনি যেখানে গেছেন ওই জায়গাটা এরকম হতে পারে। তো যাই হোক রাতটা পার করলো, তৌফিক দোয়াদোয়ি পড়ে পড়ে তার স্ত্রীকে ধরে রাখলো, ভয় লাগতেছিল অনেক, ফজরে আজান দিল তখন ভয়টা একটু কাটছে, এবং ফজরে আজান দেওয়ার পরে সে ওয়াইফকে নিয়ে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছে, নিজেও ঘুমাইছে, ঘুমায় সকালবেলা ঘুম ভাঙছে, ঘুম ভাঙার পরে সে আর তখন এখান ইস্টে যায় না, ওইখান থেকে সে আর কক্সবাজার যায় নি, সে ঢাকায় ফিরে আসছে ওয়াইফকে নিয়ে সাথে সাথে বাসের টিকিট কেটে ঢাকায় ফিরে আসছে। তো ঢাকায় ফেরার পরে সে তখন চিকিৎসা করেছিল তাদের তাদের এলাকার মসজিদ আছে এখানে, সে মসজিদের ইমাম সাহেবের সাথে দেখা করে বলছিল যে এই হয়েছে। তো মসজিদের ইমাম সাহেব তখন তাকে বলে মুরাকাবা করে, তারপর বলে যে তোমরা যে ওখানে গেছিলা পুকুরের মধ্যে যখন ঢিল মারছো তখন এরকম হয়েছে না, বলে হ্যাঁ ওইখানে ওই জিনিস থাকে পুকুরে, ওইখানে ওইটা একটা খারাপ জিনিস ওখানে থাকে, তো তোমরা যখন রাত্রেবেলা ওইখান দিয়ে দাঁড়াইছিলা তখন কোনোভাবে তাকে আকৃষ্ট করছো, হতে পারে তোমাদের কথাবার্তায় বা তোমরা কি কোনো সুগন্ধি ব্যবহার করছিলা। তো তখন তৌফিক বলে যে জি হুজুর সুগন্ধি তো ছিল কম বেশি, বলে হ্যাঁ ওই সুগন্ধিতে সে আকৃষ্ট হয়েছিল এবং আশপাশে ঘুরতেছিল তোমাদের, এবং তার তার ইচ্ছা ছিল তোমাদের মানে তোমাদেরকে কিছু একটা মানে সে করবে, তোমাদের সাথে একটা কিছু করবে, সে এরকম সেইভাবে চিন্তা করতেছিল। তো এই সময় তোমরা যে ওই যে বলছো যে ইট মারছো, ওই ইট মনে হয় যে ওর গায়ে লাগছে, এই লাগার পরে তার রাগ আরো উঠে গেছে এবং সে তোমরা ওখান থেকে সরার সময় তোমার ওয়াইফকে স্পর্শ করে গেছে, তোমার স্ত্রীকে স্পর্শ করে গেছে, এবং সে তখনই চেষ্টা করছিল তোমার স্ত্রীকে সে ই করতে আসর করতে, এবং সে আসরের প্রভাব তখনই সে শুরু করে দিয়েছিল, এবং রাত্রেবেলা যখন ওই যে বাথরুমে তোমার স্ত্রী গেছিল তখনই সে তাকে আসর করে, আসর করে এবং ওই যে তোমার স্ত্রীর কাছ থেকে সুগন্ধি পাইছে, এবং তার জন্য তার ভিতরে হিংসা ছিল, এটা একটা মেয়ে, এটা একটা মানে খারাপ জিনিস, মানে মেয়ে জিন আর কি, মেয়ে বদিন, তো সে এর জন্য তোমার স্ত্রীকে ক্ষতি করতে চাইছিল, ওই যে চুল টুল ছিঁড়ে ফেলছে যে এই কারণে। তো তখন বলে যে তৌফিক বলতেছে যে হ্যাঁ হুজুর এরকম, তার অনেকে আমি অনেক চুল পড়া দেখছি এখানে, বলে যে হ্যাঁ যাই হোক তুমি এগুলাই করো না, আর এরকম ভাবে এই সুন্দর করে ঘ্রাণ দিয়ে রাতের বেলা মেয়েদের এরকম চলার ঠিক না, নিষেধ, এরকম সুগন্ধি ব্যবহার করে রাতের বেলা এরকম ঘোরাঘুরি করাটা ঠিক না, এইসব খারাপ জিনিসের চোখ পড়ে, আর চুল হচ্ছে একটা মাধ্যম যেটা দিয়ে তারা প্রবেশ করে মানুষের শরীরে, চুল একটা, হাতের নখ একটা, হ্যাঁ নখ চুল এগুলোর মধ্যে দিয়ে তারা প্রবেশ করে, নাক দিয়েও প্রবেশ করে, এর জন্য উজু করে থাকা বেটার। তো যাই হোক হুজুর এগুলো বলে বুঝায় তাদেরকে, উজু আলোতে থাকা, চুলটাকে বেঁধে রাখা, ঢেকে রাখা, তারপর সুগন্ধি রাতের বেলা এরকম ব্যবহার করে চলাফেরা না করা, রাতের বেলা কোনো এরকম ওয়াইল্ড জায়গায় পুকুর বা এরকম জায়গায় যে ঘোরাফেরা না করা, অকারণে ঢিল না মারা বা গরম পানি ফেলে না দেওয়া, অনেকে আছে যে পুরুষ মানুষ যে রাস্তার এদিক ওদিক জল বিয়োগ করতে যায়, এটাও এইসব সবকিছু মানা করে, তখন হুজুর বলে যেগুলো করো না, আর উনি পানি পড়ে দেন, পানিতে ফু দিয়ে দেন, বলে যে এই পানিটা খাওয়ায় তোমার স্ত্রীকে, বাসার জমজমের পানি থাকলে এটার সাথে মিলায় খাওয়ায়, আর দোয়া পড়ো বাসার মধ্যে, বাসার মধ্যে দোয়া দরুদ পড়ো, সুরা বাকারা তেলাওয়াত করো, এবং আরো বলে তিন কুল পড়ে ফু দিও, রাতের বেলা ঘুমানোর সময় পড়ে তিন কুল পড়ে, তিনবার পড়ে তিন কুল পড়ে ফু দিবা দুই হাতের মধ্যে, তারপর সারা শরীরে মাসেও করে ঘুমাবা, আয়তল কুরসি পড়বা, এগুলা বলে তৌফিককে বিদায় দেয় হুজুর। আর তৌফিক এগুলো শুনে আসে এবং বাসায় এগুলো প্র্যাকটিস করে। তো তৌফিকের ওয়াইফ ভয় পেত, তখন বেশ ভয় পেত, তাদের বাড়িটা একটু খোলামেলা জায়গায় ছিল এবং সেখানে তারা বেশ মানে চলাফেরা করতে ভয় পেত, বেশ বড় বাড়ি, তো বারান্দা থেকে এই বারান্দা থেকে ওই বারান্দা যেতে ভয় পেত, রাতের বেলা ছাদে তো তারা দুজন আগে হাঁটাহাঁটি করতে, এটাও বন্ধ হয়ে গেল তাদের, বাট আস্তে আস্তে জিনিসটা আবার নর্মাল হয়েছিল, তারা অনেক কিছু মেনটেন করে চলত, এবং এত বছর পরেও তৌফিক এখনো, তাদের বাচ্চা কাচ্চা আছে, এখনো তারা এগুলো মেনটেন করে চলে, বাচ্চাদেরকেও মেনটেন করায়, এইভাবেই তারা চলে। তো যাই হোক এই ছিল তৌফিক তামালের ঘটনা, আমার কাছে বেশ লাগছে, বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে, এবং মনে হয় যেখান থেকে শিক্ষণীয় ব্যাপারও আছে। আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আর আরো অনেকে কিন্তু ঘটনা পাঠান আমাদের কাছে, এবং অনেকের ঘটনা কিন্তু আমরা আসলে কোয়ালিফাই করতে পারি না। এটা আসলে আমি বলবো, আমি সরি টু সেই, যে সবাই আশা করে পাঠান, লিখে পাঠাতে কষ্ট হয় আমি জানি, বা রেকর্ড করে পাঠাতে কষ্ট হয়, তবে ঘটনা যদি মান না থাকে তাহলে কিন্তু আসলে আমরা সেটা শেয়ার করতে পারি না। কারণ আপনারা জানেন যে অসংখ্য ঘটনা আসছে, অসংখ্য ঘটনার মধ্যে সিমিলারিটি আছে, তো আপনারাই কিন্তু পছন্দ করবেন না আমি যদি একই রকম ঘটনা বারবার আপনাদের কাছে শেয়ার করি। যেমন কমন, খুব কমন প্যাটার্ন যদি সবগুলো হয় এবং সেটা যদি শেয়ার করি, আপনারা নিজেরাই বিরক্ত হয়ে যাবেন। তো আমাদের কাছে তো শোটাকে ইন্টারেস্টিং করে রাখা লাগবে সবার কাছে, এই কারণে কিন্তু অনেক সময় অনেকের ঘটনা শেয়ার করা হয় না। কাইন্ডলি আপনারা এটা বোঝার চেষ্টা করবেন এবং নিজ গুণে আমাদেরকে ক্ষমা করবেন যে আমরা এটা আপনাদের অনেকের ঘটনা এভাবে শেয়ার করতে পারি না। যাই হোক, এখন চলে যাবো কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো নতুন ঘটনা নিয়ে। ততক্ষণ বন্ধু আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন, যাতে করে অন্যরাও অদ্ভুত শুনতে পায়। ফিরে আসছি কয়েক সেকেন্ডের মধ্যে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবারও চলে এলাম অদ্ভুতুড়িতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা। যে ঘটনাটি আমাদের সাথে কক্সবাজার থেকে শেয়ার করেছেন ওয়াসিম আলী, এবং ওয়াসিম আলী লিখেছেন তিনি অদ্ভুতুড়ের একজন অত্যন্ত বড় ফ্যান, কারণ তিনি অদ্ভুতুড়ে প্রথম থেকে শুনছেন এবং শেষ করার পর আবার তিনি শুরু করেছেন শোনা। তো যাই হোক, আমি অনেক ধন্যবাদ জানাই ওয়াসিম আলীকে, অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এই ধরনের কিছু আমাদের শ্রোতা আছেন বলে অদ্ভুতুড়ে এখনো বেঁচে আছে, বা আমি এখনো ইন্সপায়ার্ড ফিল করি ঘটনা শেয়ার করার জন্য। যাই হোক, আমি চলে যাচ্ছি ওয়াসিম আলীর ঘটনায়। ঘটনার সময়কাল 2010 সাল। ওয়াসিম আলী তখন একজন যুবক এবং তিনি মোটামুটি ঘুরে ফিরে সময় নষ্ট করতেন, অনেক নষ্ট করতেন। তিনি বলেছেন যে তার কাজই ছিল বন্ধুদের সাথে আড্ডা দেয়া, ক্যারাম খেলা এবং বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, এগুলো করে তিনি সময় নষ্ট করতেন। তো কিছু করার ছিল না, মানে বেশ ভালো লাগত এগুলো করতে। এবং তিনি যেহেতু কক্সবাজারের মানুষ, তিনি টুরিস্ট এলাকায় আসতেন, সেখানে এসে ঘুরতেন, সময় কাটাতেন সমুদ্রে পাড়ে বন্ধুদের সাথে, মানে বেশ ভালো সময় কাটাতেন। তো তার বাবা তাকে নিয়ে খুব কনসার্ন হয়ে যান, কারণ তিনি ব্যবসায়ী মানুষ, তিনি বিভিন্ন রকম ব্যবসা করেন, সিজনাল ব্যবসা। তো লবণের ব্যবসার সাথেও তার বাবার বেশ সম্পৃক্ততা ছিল, তো তার বাবা চিন্তা করেন তাকে লবণের ব্যবসায় ইনভলভ করে দেবেন, এবং সেখানে সেই ব্যবসা করার জন্য তাকে থাকতে হবে টেকনাফ গিয়ে, টেকনাফে থাকতে হবে, এবং সেখানে তাদের জায়গা আছে, সেই জায়গায় থাকার ব্যবস্থা করে দেবেন তার বাবা, এবং তিনি সেখান থেকে তাদের ব্যবসার ওই টেকনাফের অংশের কাজ পরিচালনা করবেন। তো সেই মতেই তার বাবা তাকে নিয়ে গেলেন একদিন, এবং নিয়ে যেয়ে সেখানে পরিচয় করিয়ে দিলেন যাদের সাথে ব্যবসা করেন তাদের সাথে, এবং তাদের সেই ব্যবসার বিভিন্ন জায়গা ঘুরে দেখালেন, যেখানে লবণের ক্ষেত ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে আর কি। যাই হোক, সেগুলোর সাথে তাকে পরিচয় করালেন এবং তিনি মোটামুটি বোর্ড হয়ে গেলেন তার বাবার কথায়, যে তাকে আটকা পড়তে হবে এইখানে, কারণ এইখানে তার বন্ধুবান্ধব তেমন কেউ নাই, তার কোনো সংস্রব নাই, এখানে তাকে থাকতে হবে, নিরল ব্যবসার কাজ করতে হবে, আর এই বুকিং বা হিসাব এসবের ব্যাপারে জড়িত থাকতে হবে। যাই হোক, কিছু করার নাই, বাবার হুকুম, বাবা তাকে ওইভাবে সেট আপ করে দিছে। এবং তাদের পরিচিত একজন, মানে তার বাবার পরিচিত একজন মানুষের একটা বাসায় তাকে থাকার ব্যবস্থা করে দিল। তো বাসাটা হচ্ছে দোতলা বাসা, দোতলা বাসা, বেশ পুরনো, বেশ পুরনো একটা বাড়ি, এবং সেই বাড়ির মানে অবস্থা দেখলে বেশ ভয়ই লাগে, মানে মোটামুটি অনেক জায়গায় রং টং নষ্ট হয়ে গেছে, আসলে ওই জায়গায় বেশ নোনা ওয়েদার এই জন্য হবে। আর ওয়াসিম আলীর থাকার ব্যবস্থা হয়েছে এই বাসার নিচতলায়, নিচতলায় বেশ কয়েকটা কামরা আছে, সেই কামরাগুলো হচ্ছে শুটকির গোডাউন, মানে শুটকি মাছ রাখা হয় এখানে। আর একেবারে কর্নারে একটা রুম, সেই রুমটার মধ্যে ওয়াসিম আলী থাকে, পেছনে একটা জানলা আছে, সেই জানলা দিয়ে আবার বেশি দূরে কিছু দেখা যায় না, মানে জানলা দিয়ে তাকালে একটু ফাঁকা জায়গা, সেখানে কয়েকটা গাছ আছে বড় বড়, আর সেই গাছের ওই পাশে একটা ছোট্ট বাউন্ডারি দেয়াল, আর ওই পাশে আসলে ক্ষেত, ওখানে ওই যে মানে লবণ টবণ এগুলো চাষ হয় এরকম। আর আশেপাশে ওই বাড়ির আশেপাশে কিন্তু ঘর বাড়ি নাই, বেশ খানিকটা দূরে দিয়ে, অনেক দূরে যে ঘর বাড়ি শুরু হয়েছে আবার কিছু এরকম, মানে আবার একটা এরকম ঘর, তারপর আবার আলগা জায়গা এরকম। তো মানে জায়গাটা জানি কেমন, এবং এই বাড়ির ছাদে উঠলে দেখা যাচ্ছে যে এই বাড়িতে যদি কেউ ছাদে উঠে, মানে তিনতলার ছাদে, তিনতলার উপরে ছাদ, সেইখানে উঠলে দেখা যায় যে ফাঁকা জায়গা, ওখানে দূরে ক্ষেত দেখা যায়, ওই জায়গায় উঠলেই একটুখানি ফাঁকা লাগে, বা এছাড়া কেউ দম বন্ধে আসার মতো পরিবেশ। তো ওয়াসিম আলীর কাছে মানে এটা তো ভালো লাগেই না, তার বাবার উপরও তার খুব রাগ উঠে যে এটা কোন জায়গায় আমার রাখলো, অন্য কোন একটা জায়গা দিত, কিন্তু এখানে আসলে থাকার মতো এর থেকে ভালো কোনো জায়গাও নাই। তো কি করবে, ওয়াসিম আলী এখানে থাকে এবং তার একা থাকতে হবে। দিনের বেলা তো নিচতলায় কিছু মানুষজন আসা যাওয়া করে, যে গোডাউনে মাল নেয় মাল রাখে এরকম, আর রাতের বেলা কিছু নাই। দোতলার কথাটা ওয়াসিম আলী জিজ্ঞেস করছিল, যে নাকি তাকে এখানে এনে উঠাই দিছে, তার জিনিসপত্র কিছু তার বাবা কিনে দিছে, একটা চৌকি ইত্যাদি ইত্যাদি। তো সে যে জিজ্ঞেস করছিল ওই লোকরে যে দোতলায় কে থাকে, দোতলায় কে থাকে আপনার জেনে কাজ নাই, দোতলায় কেউ থাকে না, আপনি দোতলায় যাবেনও না। ওয়াসিম আলী না করে যে দোতলায় আপনি যাবেনও না। বলে কেন? বলে আপনার কোনো দরকার আছে দোতলায় যাওয়ার? আপনার দোতলায় যাওয়ার দরকার নেই, আপনি এখান থেকে আসবেন, এসে আমাদের এই যে অফিস, অফিসে বসবেন, এখানে মানে আপনার যা কাজ, কাজ শেষে আবার যাবেন বাসায়, আর হেঁটে বেরিয়ে দিক দিয়ে যেতে পারেন, ওদিকে বাজার আছে, বাজারের দিক যেতে পারেন, ওখানে বাজারে গেলে ওই পাশে সমুদ্র আছে, বড় ই আছে, ওখানে মানে বিভিন্ন কয়েকটা জায়গা আছে, ওখানে যেতে পারেন, বাট দোতলায় যাবেন না। তো ওয়াসিম আলী একটু অস্বস্তি ফিল করে, দোতলায় কেন যাবো না, তার কাছে এটা একটু অন্যরকম লাগে। তো সে চিন্তা করে যে আমি যেখানে থাকি ওই বাড়িটাই যদি একটু ঘুরে না দেখি, বা দোতলায় কেউ থাকলে তার সাথে একটু মানে দেখা সাক্ষাৎ করতাম, বন্ধুত্ব হইতো, এগুলো ভাবে আর কি। তো যাই হোক, প্রথম দিন ওই বাসায় ওয়াসিম আলীর রাতের বেলা তাকে ওখানে সব বোঝাই দিয়ে গেছে, তার বাবা কিন্তু জিনিসপত্র কিনে দিছে তাকে, একটা স্টোভ কিনে দিছে, সেখানে সে রান্না বাড়া করতে পারে, আর বলছে যে এখন আপাতত যদি রান্না বাড়া করতে না ইচ্ছা করে হোটেলে খেয়ে এসে শুয়ে থাকবি, এই আর কি। তো সে আসছে এখানে, ঘরের মধ্যে ঢুকেই মানে গন্ধে টিকতে পারতেছে না, মানে শুটকির গন্ধ বেশ স্ট্রং, যদিও সে ওখানকারই ছেলে, শুটকি মাছ প্রায় দেখে, এটা তার অভ্যস্ততা, শুটকি দেখে মানে শুটকির গন্ধ পাওয়াটাও সে মোটামুটি জানে, যেখানে বিভিন্ন জায়গায় শুটকির গন্ধ পাওয়া যায়, কিন্তু একটা গোডাউনের মধ্যে একটাবারে গ্যাসের মতো গন্ধ লাগে, সেটা মানে সহ্য করার মতো না। তো এইটাতে তার একটু রাগই লাগছে। আস্তে আস্তে এখানকার মানুষজন যারা চলাফেরা করতেছিল ঘরে চলে গেল, তো রাত বাড়তেছে, গন্ধের সাথেও খানিকটা অভ্যস্ত হয়ে গেল ওয়াসিম আলী, এবং সে তার ঘরে গেছে। ঘরে যেয়ে সে বসলো, বসে সময় কাটতে চায় না, কিছু করার নেই এখানে, আর মানে এখানকার যে মানে টোটাল পরিবেশ সেটাও খুব একটা সুবিধার না। আর তখনকার সময় তো আসলে নেটওয়ার্কও এরকম ছিল না, নেটওয়ার্কও খুব খারাপ, মোবাইল তো এরকম ছিল না। তো যাই হোক, সময় কাটানোর জন্য সে কিছু বই টই পড়ল, পেপার ব্যাগ বই ছিল সেগুলো পড়লো, ম্যাগাজিন পড়ল, তারপর এক সময় সে শুয়ে পড়ল, তখন আর্লি আর্লি সময় শুয়ে পড়ছে, দরজা দরজা লাগায়, রাত গভীর হয়েছে, সাউন্ড আসতেছে, রাতের সাউন্ড, ঝিঁঝি পোকার সাউন্ড, একেবারে অন্যরকম একটা শব্দ চারিপাশে রাতের, আর বাড়িটাতে একদম মানে নীরব জায়গায়। হঠাৎ করে সে মানে ঘুম চলে আসছে, ওয়াসিম আলীর প্রায় ঘুম চলে আসে, এই সময় সে শব্দ পেল উপরে, ধুম করে শব্দ হইল, মানে কেউ একজন পড়লো, মানে কেউ যদি পড়ে যায় বা কাউকে আছাড় দিয়ে ফেলে যেরকম শব্দ হয় সেরকম ধুম করে শব্দ হইল। চিন্তা করলো কে শব্দ করলো, ঠিক তার মাথার উপরে। তো চিন্তা করছে এখানে তো কেউ থাকে না, আমি শুনছি এখানে শব্দ হইতেছে কেন, তারপর সে শব্দ শুনলো ধুম ধরাম এরকম শব্দ হইতেছে উপরে, এদিকে পড়ে কেউ, ওদিকে পড়ে, জিনিসপত্র ফেলে। চিন্তা করলো জেনে কোনো গোডাউন নাকি, এক পর্যায়ে সে বিরক্ত হয়ে গেল এই শব্দে। তো সে তার রুমের দরজা খুলে বের হয়েছে, বের হয়ে এসে সে মেন দরজাটা খুলছে, একতলার, একতলার দরজা খুলে সিঁড়ি ঘরের দিকে তাকাচ্ছে, তাকায় উপর দিকে তাকায় আছে, দেখা যায় কোনো মানে ই নাই, মানে সাড়া শব্দ নাই। তো সে আস্তে করে দরজাটা আবার লাগাই দিল, দেখলো যে কি ব্যাপার, বুঝলাম না কিছু, অন্ধকার, সিঁড়িঘর অন্ধকার, ওখানে লাইটও জ্বলে না, তার যে বাসার সামনে সেখানেও লাইট জ্বলে না, ঘরের আলো যতটুকু পড়ছে বাইরের উপর। তো সে দরজাটা লাগাই দিছে, তো দরজাটা লাগানোর সাথে সাথেই সে শব্দ পাইতেছে যে ও মা গো বাবা গো, মনে হচ্ছে কেউ কারো পিটাইতেছে, মানে লাঠি দিয়ে যদি কাউরে পিটাইতে পিটাইতে কেউ নেয় ওখান থেকে, এরকম শব্দ হইতেছে। আরে মানে মানে মায়ের চোটে সে খুব ই করতেছে, একজন কাকুতি মিনতি করতেছে সিঁড়ি দিয়ে নামার সময়, সিঁড়ির মধ্যে মারামারি হইতেছে এরকম, মানে একদম ধস্তাধস্তি মারামারি টাইপের। তো একদম তার যে ঘর, তার ঘর থেকে একটু সামনে, মনে হচ্ছে যে ঘর থেকে বেরোয় যে সিঁড়িতে উঠবে, সেদিক দিয়ে যদি হয় সেই জায়গাটায়। তো সে মানে থতমত খেয়ে গেল, কিরে আমি তো দরজা খুলছিলাম তখন কারো দেখলাম না, এখন এখানে কারে মেরে মেরে নামায়। চিন্তা করতে করতে ওয়াসিম আলী আস্তে করে দরজাটা আবার খুলে, এবার সিটকাইন্ড আসতেই নামায় দেখার জন্য। তো সে দুটা পাল্লা পাল্লা মেলে ধরছে দরজা, আসতেই করে তাকাইছে বাইরে সিঁড়ির দিকে। তো দরজাটা খোলার সাথে সাথেই শব্দ শেষ, কোনো শব্দ নাই, একদম মনে হলো অল অফ এ সাডেন যে কোনো ক্যাসেট প্লেয়ারে শব্দ হইতে থাকলে কেউ যদি সুইচ টিপ মেরে বন্ধ করে দেয়, জাস্ট লাইক দ্যাট, মনে হলো টাস করে বন্ধ করে দিচ্ছে, এরকম কোনো শব্দ নাই, কি ব্যাপার। সে দরজা তো হালকা ফাঁক করছে, এর মধ্যে কোনো শব্দ নাই, এমন না যে দরজা খুলে ফেলছে তাকে কেউ দেখতেছে এরকম। তো সে বুঝলো না ব্যাপারটা কি ঘটলো, তো সে দরজাটা আবার লাগাই দিল, আবার লাগাই দেওয়ার পর আবার মনে হলো এরকম শুরু হয়েছে শব্দ। তো ভয় পেয়েছে ওয়াসিম আলী, কিন্তু ভয় লাগছে, ভয় লাগছে কারণ তার সে এরকম অনেক কিছু শুনতো ওই জায়গা সম্বন্ধে। যাই হোক, আপনি দরজা লাগাই দিয়ে সে আবার ঘরে এসে চুপচাপ তার মতো খাটের মধ্যে বসে আছে, চিন্তা করতে ঘুমায় যাবে, আবার শুয়ে পড়বে। এই সময় তার কাছে মনে হলো যে তার যে ঘরের যে ফাঁকা জায়গাটা, মানে যে ডাইনিং স্পেসের মধ্যে একটা ফাঁকা জায়গা আছে যেখান থেকে অন্য কামরায় যাওয়া যায়, ওই জায়গায় মনে হলো মানুষজন তর্ক বিতর্ক করতেছে, মালপত্র নিবে, মানে ওই যে দিনের বেলা যেরকম মজুরা কাজ করে সেরকম কি কি বলতেছে, এবং তাদের ভাষা অস্পষ্ট অস্পষ্ট ভাষা সে শুনতে পারতেছে এবং তাদের এলাকার ভাষা। তো ওয়াসিম আলী চিন্তা করলো কি ব্যাপার, এখানে কেমনে ঢুকলো মানুষ, মানে অবাক কাণ্ড, আর রাত্রে বেলা তো কোনো কাজ করার কথা না, তাকে বলে দিচ্ছে রাত্রে কেউ আসে না এখানে। তো সে বিছনার থেকে উঠে গেছে, উঠে গিয়ে সে সোজা হেঁটে গেছে ওই দরজার দিকে, দরজার দিকে যেয়ে সে দরজাটা খুলে ফেলছে। দরজা যখন খুলতেছে তখনও কিন্তু শব্দ পাইতেছে, যে মনে হচ্ছে এইখানে কথাবার্তা বলতেছে নিজেদের মধ্যে কে কি, মানে যে যেরকম মানে মজুররা কথা বলে সেরকম। দরজাটা খুলছে, ঠাস, সব বন্ধ, কোনো শব্দ নাই, পুরা খা খা করতেছে তার সামনের অংশটা। সেই জায়গায় একটা বাতি ছিল, বাতিও জ্বলতেছে এবং কোন মানে কিচ্ছু নেই, সারা শব্দ একদম নীরব নিথর চারদিক, যেই রুমগুলোর মধ্যে যে সুটকে স্টক করে রাখা ওগুলার দরজাগুলো এরকম লাগানো, কোন সারা শব্দ নাই। এ খুব ভয় পেয়ে গেল আসলে ওয়াসিম আলী, মানে সে সিরিয়াসলি ভয় পেয়েছে। সে আস্তে করে দরজাটা লাগাই দিল, দরজাটা লাগাই দিয়ে চুপচাপ বিছানায় শুয়ে পড়ছে। এবার শুয়ে পড়ে সে চিন্তা করতেছে যে ঘটনা কি, এবার ঘটনা কি। তো এর মাঝে সে এরকম আবার একটু পর আস্তে ধীরে শব্দ পাইতেছে, মনে হচ্ছে সরব একটা তার বাজারের মধ্যে সে আছে এরকম। এক পর্যায়ে সে ঘুমায় গেছে আর চিন্তা করল না। তো পরদিন দিনের বেলা উঠছে, উঠে সে তার মতো এরকম ফ্রেশ ফ্রেশ হয়ে বেরিয়েছে ঘর থেকে, বের হয়ে যেয়ে ওখানে তাদের যে অফিসে যেতে বলছিল যেখানে সেখানে গেছে, একটা মানে এরকম অফিসের মতো আছে। তো ওখানে যে কথাবার্তা বলল, সেখানে তার টুকিটাকি যা কাজকর্ম ছিল এগুলো করল। তো ওইখানকার একটা ছেলে ছিল, তো সেই ছেলেটার সাথে, সে ছেলেটার নাম ছিল বেদার, বেদারকে সে বলতেছে আর কি যে কি ব্যাপার ভাই, আমি যে বাসাটায় থাকি বাসাটার মধ্যে তো মনে হয় কোনো গোলযোগ আছে। কি গোলযোগ? রাত্রেবেলা এরকম শব্দ টব্দ হয়, কার ধূর, এসব শব্দ টব্দ কিছু না, এগুলা গায়ে মাখেন কেন, এ বাড়ি অনেক পুরানো না, এরকম হইতেই পারে, এগুলা গায়ে লাগেন না, আপনি ঘুমাই থাকবেন। তো সে বেদারের কথায় আর সন্তুষ্ট হইল না, যে দুপুরে খাওয়া দাওয়া করে এখানে ই করে সে ওখান থেকে ঘুরতে গেল ওইখানকার সমুদ্রের পাড়ে। তো ওখানে যে সমুদ্রের পাড় থেকে ঘোরাঘুরি করে এসে আবার সন্ধ্যার সময় বাসায় ঢুকতেছে। তো ওই সময় দেখতেছে যে ওই যে শেষ যে লোক ওখান থেকে চলে যায় তাদের গোডাউনে, সে চলে যেতেছে, সেই লোককে সে বাইরে নিয়ে আসলো। আরে ভাই একটু বাইরে আসেন বদ্দা কথা বলি। তো তারে নিয়ে এসে বলতেছে যে এইখানে কি কোনো সমস্যা আসেনি, মানে এরকম রাত্রেবেলা এরকম শব্দ শব্দ পাই। তো ওই লোক তাকে একদম মুখের সামনে হাত নিয়ে দেখাইতেছে চুপ। সে বলে কেন কি হয়েছে, বলে কি না না এখানে এসব কথা বলিয়েন না, আপনি চুপচাপ যান এখানে থাকেন, ঘুমিয়ে পড়েন আপনার মতো, ঘুমিয়ে যান শুয়ে যান, এখানে এইসব কথাবার্তা বলিয়েন না, এ ভাষায় এসব আলোচনা করবেন না। তো সে একটু থতমত হয়ে গেল, এই গোডাউনের লোক বেশ গম্ভীর সেই রকম। তো সে আর কোনো কথা না বলে যে তার ওই যে বাসার দরজার চাবি তার কাছে আছে, খুলে সে ঘরে ঢুকলো, ঢুকে তার মতো এইটা ওইটা করতেছে, বই পড়তেছে, এরকম করতে করতে রাত হয়েছে, সে মানে ঘুমায় যাওয়ার প্রিপারেশন নিছে। তো ঘুমায় যাওয়ার যে প্রিপারেশন নিছে, মনে হইতেছে যে তার বাথরুমের মধ্যে মানে জোরে কেউ কল ছেড়ে রাখছে। ওইখানে বাথরুমটা হচ্ছে তার রুম থেকে বের হয়ে একটু বাঁয়ে একটা ছোট্ট প্যাসেজের মতো, তার পাশে ডানে মনে হচ্ছে খুব জোরে কেউ কল ছেড়ে রাখছে, সহ পানি পড়তেছে। তো সে বললো এই পানি এখন কে ছাড়লো, এই পানি তো এখন ছাড়ার কথা না। তো সে হেঁটে গেছে যে ওই কলের জায়গাতে আসলে কল ছাড়া, তো কলটা বন্ধ করে দিল, কলটা বন্ধ করছে, এই সময় সিঁড়ির মধ্যে আবার শব্দ এরকম, মনে হচ্ছে কে কারে একদম মানে মেরে, আর ওই যারে মারতেছে সে খুব চিৎকার করতেছে, মানে বাবা গো মা গো মাফ করে দেন, আর নহরি উমেরুম করে এরকম শব্দ করতেছে। তো ওয়াসিম আলী চিন্তা করলো যে ঘটনাটা কি, এখানে কি হয় আসলে। এ আবার বললো যে সব কথা বলিয়েন না, মানে এখানে কি কোনো সমস্যা আছে, কোনো খারাপ মানুষ থাকে বা কিছু, আজকে সে মানে এটা বিহিত করে ছাড়বে। তো সে যখন এখানে মানে থাকতে আসছে, তার জিনিসপত্রের মধ্যে সে কিন্তু একটা টর্চ লাইট নিয়ে আসছে কিনছে। তো সে তাড়াতাড়ি টর্চ লাইটটা নেয় তার টেবিলের ড্রয়ার থেকে, আর তার একটা ছুরি ছিল বড় এরকম, এরকম বড় ছুরি, সেটা আরাকানি ছুরি বলে, এই একটা ছুরি, দুইটা জিনিস সে নিয়ে সে আস্তে করে টর্চ লাইট নিয়ে যায় যে দরজা খুলে ফেলে, ওই একতলার দরজা খুলে। খোলার পর দেখে যে কোনো শব্দ নাই, আগের মতো নীরব হয়ে গেছে, কিচ্ছু নাই, তার ঘরের এখানে যে আলো জ্বলতেছে সেটা ওখানে পড়ছে। তো সে ওই টর্চ লাইট মারে সিঁড়ির মধ্যে, সিঁড়ির মধ্যে টর্চ লাইট মেরে দেখতেছে যে সিঁড়ি এরকম অন্ধকারের মধ্যে টর্চের আলো যতটুকু পড়ছে এরকম। তো সে হাঁটতে হাঁটতে সিঁড়িতে উঠতেছে, উঠে সে চিন্তা করতেছে যে শব্দটা কই হয়। সে মানে দোতলার যে প্রথম যে ল্যান্ডিং, একতলা থেকে দোতলার ল্যান্ডিং এ উঠছে, ওখানে উঠেও সে কোনো শব্দ পাইতেছে না, একদম নীরব, বাড়ির মধ্যে একটা ফাঁপা কেমন জানি একটা অনুভূতি, সিঁড়ির মধ্যে একটা কেমন শ্রোতা গন্ধ কেমন। তো সে উঠে দোতলায় উঠছে, দোতলায় উঠেই সে হঠাৎ শব্দ পাইতেছে দোতলার ভিতরে, মানে ভেতর থেকে কেউ এরকম মারা মারতেছে কাউরে, এরকম শব্দ হইতেছে, হ্যাঁ ঘুরে বাবার ওরে মারে, হ্যাঁ এরকম করে শব্দ করতেছে। তো সে মানে তাড়াতাড়ি হেঁটে গেছে দোতলার দরজার কাছে, যে দেখে ওখানে কোনো তালা নাই, দরজাটা এরকম ভেজানো এবং ভেতর থেকে শব্দ আসতেছে। একজন মানে মনে হচ্ছে আর কি জানি বলতেছে আর মারতেছে, মানে একজন কি জানি বলে মারতেছে আর একজন মানে কাতরাইতেছে। তো সে আস্তে করে দরজাটা ঠেলা দেয়, ঠেলা দিয়ে সে কিন্তু দরজা ঠেলা দেওয়ার আগে ফ্ল্যাশ লাইটটা বন্ধ করে নিছে, তার হাতের যে টর্চ লাইট সেটা বন্ধ করে নিছে, যে ভিতরে আবার যদি কেউ দেখে হঠাৎ করে লাইট মারছে কি ব্যবস্থা। আর সে তো এখন সন্দেহ করতেছে যে বাসার মধ্যে কিছু উল্টাপাল্টা হয়, মানে কোন রকম অপরাধ হয় এরকম চিন্তা করতেছে সে। তো দরজাটাকে সে হাত দিয়ে ঠেলে সরাইছে, সরানোর পর দরজাটা আস্তেই করে খুলে গেছে, কোনো শব্দও করে নেই। সে এইখান থেকে দেখতেছে দোতলার ভেতরে একটা এরকম একটা রুমের মধ্যে বলছে আগুন জ্বলতেছে, এরকম দাউ দাউ করে আগুন জ্বলতেছে, এরকম দাউ দাউ করে আগুন জ্বলতেছে। তো সে চিন্তা করলো এটা কিসের আগুন জ্বলে এখানে, আর ওই শব্দ হইতেছে ওই রুম থেকে, যে মারের শব্দ ওই রুম থেকে হইতেছে। তো ও আস্তে আস্তে করে ভেতরে ঢুকে, হাত কাঁপতেছে তখন, মানে ওয়াসিম আলীর মানে ভয়ে হাতটা কাঁপতেছে যে কি ব্যাপার, শব্দটা কেমন জানি। সে আরেকটু সামনে গেছে, সেখান থেকে ছায়ার মতো দেখতেছে, যে মানে ওই যে ধস্তাধস্তি করলে যেরকম ছায়া হয় দেয়ালে, এরকম ছায়া পড়তেছে এবং আগুন জ্বলতেছে। কাছে যে সে বুঝতে পারছে যে এখানে কোন সিমেন্টের চুলা ছিল, মানে মাটি বা সিমেন্ট দিয়ে চুলা বানিয়েছে, লাকড়ি দিয়ে চালায় আর কি, লাকড়ির চুলা বা সিমেন্ট মানে কংক্রিট বা মাটি কিছু দিয়ে বানানো একটা চুলার মতো ছিল কর্নারে, ওইটার মধ্যে মনে হয় আগুন জ্বলতেছে দাউ থাউ করে, এবং এখানে কেউ কাউকে মারতেছে, মানে মানে ভালো পীড়া নিতেছে এরকম, এরকম একটা ছায়া পড়তেছে দেয়ালের মধ্যে। তো সে যখন নাকি ওই রুমের মধ্যে ঢুকছে, এক সেকেন্ডের মধ্যে ওই আগুনটা ধপ করে নিভে গেল চুলার থেকে, মানে মানে ঘরটা কিন্তু আগুনের মধ্যে গরমও ছিল, বেশ গরম, যেহেতু এরকম এবং দাউ দাউ করে জ্বলতেছিল। সে ঢোকার সাথে সাথে ধপ করে আগুনও নিভে গেল এবং কোন মানুষের চিহ্ন ওখানে নাই, মনে হচ্ছে একদম ফাঁকা একটা ঘর, কিচ্ছু নাই, শুধু চুলাটা আছে এখানে, কিন্তু কোন রকমের হিট নাই, আগুন নাই, আলো নাই, কিচ্ছু নাই, অন্ধকার। ওই পাশে একটা জানালা আছে, জানালার মধ্যে কাঁচও নাই, কাঁচও নাই, ওখান দিয়ে হালকা চাঁদের আলো এসে পড়তেছে ঘরের মধ্যে, ঘরটা কেমন ভয়ঙ্কর লাগছে দেখতে। তো ওয়াসিম আলী কিন্তু প্রচন্ড ভয় পেয়েছে, তার শরীরের একদম ঠান্ডা একটা স্রোত নেমে গেছে, সে ভয়ে কাঁপতেছে থরথর করে, চিন্তা করতেছে কি দেখলাম এগুলো এখানে কি দেখলাম। তারপরও সে ফ্ল্যাশ লাইটটা চালাইলো, ফ্ল্যাশ লাইটটা জ্বালায় সে ফেললো ওই চুলার উপরে। আসলেই ওখানে একটা চুলা, ওইটা কংক্রিট দিয়ে বানানো, ওখানে মনে হয় লাকড়ি টাকড়ি দিয়ে কোনো রান্না বান্না করতে গিয়ে কিছু বানাইতো, মানে দুই মুখী চুলা, দুইটা এরকম ইয়ে আছে। তো সে হাঁটতে হাঁটতে চুলার কাছে চলে গেল, লাইটটা মারলো চুলার ভিতরে, কিন্তু কোনো লাকড়ি টাকড়ি নাই, পুরানো কোনো কয়লাও নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, মানে একদম ফাঁকা কিন্তু কালো হয়ে আছে ভিতরে জায়গাটা। সে হাত দিয়ে ধরলো পাশ দিয়ে, দেখলো যে ঠান্ডা, মানে চুলা ধরলে তো গরম হবে, চুলা জলেই নেই, সে এটা কি দেখলো। এই সময় সে পিছনে আবার চিৎকার শুনলো তার, ওই যে মায়ের শব্দ, পিছনে মানে দরজার বাইরে কেউ কাউরে মারতেছে সিঁড়ির ওখানে। তো সে এখন দৌড় দিয়ে বেরিয়েছে, ওয়াসিম আলী দৌড় দিয়ে বেরিয়েছে, বের হয়েছে গেট দিয়ে, বের হয়ে গেছে তলায়। তো ঢুকে দেখে যে ওই যে সে যে দোতলার যে জায়গাটা আছে তার পাশে তিন তলায় ওঠার যে ল্যান্ডিং, ল্যান্ডিং এর এখান থেকে শব্দটা আসতেছে। সে কিন্তু ফ্ল্যাশ লাইট জ্বালায় নাই, সে আস্তে আস্তে হেঁটে গেল ওইখানে। তো উপর থেকে ওই তিনতলায় ওঠার আগে ছাদের পাশের একটা ফাঁকা জায়গা আছে, ওইখান থেকে আকাশের আলো পড়ে, চাঁদের আলো পড়ে, চাঁদের আলো পড়ে ওই জায়গাটা একটা আলোকিত হয়ে আছে। তো তার কাছে মনে হলো ওই জায়গায় শব্দটা, তো সে হেঁটে ওই জায়গায় তাকাইল, ওই জায়গায় তাকায় সে পুরো ফ্রিজ হয়ে গেল, মানে একদম বরফের মতো ঠান্ডা হয়ে জমে গেল। সে দেখলো ওই সিঁড়ির ওইখানে একটা লোক বসা, লোকটা বেশ লম্বা হবে, অতিশয় লম্বা, মানে বিশাল জায়ান্ট টাইপের, এরকম বিশাল আকৃতির একটা লোক বসা। তার চুল এত বড় বড় ঝাঁকড়া এবং সেগুলো কোঁকড়া চুল, মানে চুলগুলাকে জট লেগে গেছে চুলের মধ্যে, পাগলটা যেরকম জট লাগে, পাগল মানে মানুষ যদি মানসিকভাবে ভারসাম্য হয় যেরকম চুল জট লেগে যায় ওরকম জট লাগানো, দাড়িগুলার মধ্যে মনে হলো জট লাগানো, এবং চোখগুলা পুরো সাদা, চোখের মধ্যে মনি নাই। ওখানে বসে আছে সিঁড়ির মধ্যে, একটা লুঙ্গি এরকম তার হাঁটু পর্যন্ত গোটানো এবং খালি গায়ে সে ওখানে বসে আছে, এবং সে মুখ দিয়ে দুইজন মানুষের শব্দ করতেছে। একবার সে চিৎকার করতেছে যে রে মারি মারে ফেললো বাবা রে মারে, আবার সে নিজেই নিজের ধমকাইতেছে। তো সেই লোকটা ওইখান থেকে ওয়াসিম আলীকে দেখলো, দেখে এরকম হাসতেছে, হেসে আবার তার সামনে এরকম শব্দ করলো, করে মুখ দিয়ে একটা বিদঘুটে শব্দ করলো কেমন যেন উলুলুলু করে। এটা দেখে আসলে ওয়াসিম আলী সম্পূর্ণ মানে ওইখানে মনে হলো মূর্ছা যায় এরকম অবস্থা। সে দাবাদাব দৌড় দিয়ে নামলো সিঁড়ি দিয়ে, বলে প্রচন্ড স্পিডে নেমে সে একদম রাস্তায় বেরোয় আসছে, সে আর একতলায় ঢুকে নাই, সে দৌড় দিয়ে রাস্তায় বেরোয় আসছে। রাস্তায় বেরোয় এসে দেখতেছে যে রাস্তা ফাঁকা, রাস্তার মধ্যে কেউ নাই। তো সে জানতো যে অফিসের কাছে কিছু এরকম মানুষজন ওখানে তখন রাতের বেলা ওই জিনিসপত্র আসে, মালপত্র আসে, এগুলো কাউন্ট টাউন করে আর কি, জেলেরা আসে এরকম আসে। তো ওই অনুযায়ী দৌড় দিল সে রাস্তা দিয়ে, ফাঁকা রাস্তা দিয়ে সে দৌড়াচ্ছে। দৌড়াইতে দৌড়াইতে সে একদম মানে একদম ভয়ে তার সারা শরীর একদম ঘামে ভিজে গেছে। দৌড়াইতে এক সময় পৌঁছাইল অফিসের কাছে, তো ওখানে যে দেখলো যে কয়েকজন মানুষ আসলেই ওই সাগর থেকে মানে মাছ আনছে, জেলেরা ওগুলার ই করতেছে মানে হিসাব করতেছে এদিক ওদিক। তো তাদের কাছে গেল যে বললো যে ভাই সাহেব আমি একটু বসি এখানে, ভাই সাহেব কি হয়েছে? তাহলে যে কি হয়েছে আপনার? তখন সে মানে ভয় আর বলতে পারতেছে না। তো তাদের মধ্যে একজনে বললো পানি, মানে পিপাসা লাগছে প্রচন্ড। তো সেই লোকটা ওয়াসিম আলীর পানি দিল, তাদের কাছে বোতল ছিল সেখান থেকে পানি ঢেলে দিল খাওয়ার জন্য, খাওয়ার পানি। খাওয়ার পরে সে একদম হাঁচোক বড় বড় করে আসে। তো লোকটা বলছে কি হয়েছে আপনার? তো তখন বললো যে আমি ওইখানে থাকি, এরকম এরকম পরিচয় দিল। বললো ওই কোথায়? বলে যে ওই যে ওইখানে বাড়ি, সেখানে সুটকির গোডাউন। তো ওই লোকটা নিজেদের মধ্যে চলাচল করলো যে এই রাত্রেবেলা কি ব্যাপার, আপনি কি হয়েছে? তো বলছে আমি ভয় পাইছি। তো ওই ওদের মধ্যে একজন বলছে ভয় তো পাওয়ারই কথা, ওই তো ভূতের বাড়ি, ওখানে যে অবস্থা হয় মানুষজন রাতে হাঁটে না রাত্রেবেলা, কিন্তু আপনি থাকেন ওইখানে? তো বলে যে হ্যাঁ। কোথায় থাকছেন? ওই যে নিচতলায় সার্সে কাম, ওই তো ভূতের বাড়ি, ওখানে ভূত থাকে, কেউ ওখানে যায় না, চলেও না কেউ, মানে ঈশ্বর। বলে যে কিসের ভূত, কি ব্যাপার? তো মানুষজন ওখানে ভয় পায় ভাই, ওখানে অনেক কিছু হয়েছে আগে, অনেক উল্টাপাল্টা জিনিস হয়েছে, ডাকাইতে বাড়ি, ওখানে কেউ কেউ থাকে না ওইখানে, ওই যে গোডাউন করছে, গোডাউনের মধ্যে আপনার কে রাখছে ওইখানে? তো সে বললো যে আমার আব্বা আমার রাখছে। আর ওরা তো সবাই অবাক যে এর বাবা এখানে রাখছে এখানে। তো যাই হোক, বলে যে আমি আপনাদের সাথে থাকি বাকি রাতটা, কয়েকটা থাকেন। তো সে রাত্রে ওখানে কাটায় ওয়াসিম আলী, বেশ ভয় পায়, বাড়ির কাছেই যায় না আর। তো রাত্রেবেলা এখানে এদের সাথে গল্প গুজব করে সে শুনে আর কি, এদের মাধ্যমে যে ওই বাড়িটা নাকি অনেক পুরনো একটা বাড়ি, এখানে অনেক আগে তৈরি হয়েছিল এবং ওখানে মোটামুটি এই জিনিসপত্র এগুলো রাখা হতো, ওইটা একটা সেফ গোডাউন টাইপের ছিল। পরবর্তীতে জলোচ্ছ্বাসে ঝড়ে ক্ষতি হয়েছিল, ওখানে নাকি ডাকাতরা থাকা শুরু করছিল এক সময়, পরবর্তীতে ডাকাতদেরকে আবার সরায় দেওয়া হয়, এখান থেকে খেদায় দেওয়া হয়। তো তারপর ওই ডাকাতরা থাকা অবস্থায় নাকি এখানে অনেক উল্টাপাল্টা করছিল ডাকাতরা, তো ওই মানে অনেক অপরাধ, মানুষজনকে অনেক অত্যাচার করছে, মানুষকে মারছে, এরকম করছে। এরপর থেকে নাকি আস্তে ধীরে ওই জায়গাটা একদম হন্টেড হয়ে গেছে। তো গোডাউন আছে কিন্তু কেউ থাকে না, রাত্রেবেলা তালা তোলা মারত, এরকম অবস্থা। যাই হোক, রাত্রেবেলা ওই দিন ওরকম কাটায় দেয় ওয়াসিম আলী। পরদিন সকালবেলায় সে অফিসে যায় এবং তার বাবাকে খবর দেয়। তো তার বাবারে বলে যে তুমি আমার কই রাখছো এসে? তার বাবা বলে যে আমি তো অত কিছু শুনি নাই, শুনছি যে মানে ওখানে কেউ থাকে না গোডাউন, আমি এত কিছু জানি না বাসা সম্বন্ধে। তো বাবার উপর সিরিয়াস রাগ করে ওয়াসিম আলী, বলে যে আমি না থাকুমি না, সে বলে আমার এক্ষুনি নিয়ে যাও। তো তারপরে সে দিনের বেলায় চলে আসে, আবার কক্সবাজারে চলে আসে, আর ওদিকে যাবে না সে এরকম এসে। তো তার বাবা পরবর্তীতে তাকে অন্য তার অন্য ব্যবসাতে ইনভলভ করে দেয়। তার বাবার আরো ব্যবসা ছিল মশলার, তো সেই মশলার ব্যবসাতে তাকে ইনভলভ করে দেয়। তো এটা ছিল ওয়াসিম আলীর একটা ভয়াবহ ঘটনা। এবং সে বলছে যে ওই যে ওখানে যে রাস্তা ছিল, ওখানে কিছু রাস্তা, সেই রাস্তাগুলো বলে এত ভয়ের, রাত্রেবেলা নাকি মানুষজন অনেক কিছু দেখে। এরকম কিছু ঘটনা সে সংগ্রহ করবে, সংগ্রহ করে আমাকে পাঠিয়ে দিবে, তো আমি যেন সেগুলো আমার মতো করে শেয়ার করি। যাক, আমার কাছে ওয়াসিম আলীর ঘটনা বেশ ইন্টারেস্টিং লাগছে, ভালো লাগছে এবং বেশ ভয়ের মনে হয়েছে। এবং ওইরকম একটা সিচুয়েশনে যদি কেউ পড়ে তার কেমন লাগবে, এটা আমি চিন্তা করে আমার নিজেরই সারা শরীরের রোম দাঁড়ায় গেছে। তো আজকে আমাদের সময় শেষ হয়ে গেছে, আজকে আমাকে চলে যেতে হবে। চেষ্টা করেছি আপনাদের জন্য ভয়ের ভয়ের সব ঘটনা প্রেজেন্ট করতে, কেমন লেগেছে আপনাদের জানাতে ভুলবেন না। আমাদের কাছে ইমেল করবার ঠিকানা হচ্ছে odbhuturi@gmail.com, which is odbhuturi@gmail.com। আর ঘটনা পাঠিয়ে দিতে পারেন, যদি ঘটনা মানসম্মত হয় অবশ্যই আমরা শেয়ার করে ফেলবো। আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করুন, যাতে করে অন্যরা অদ্ভুতুরি শুনতে পায়। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে সামনের সপ্তাহে নেক্সট এপিসোডে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।